This track was downloaded from fusionbd.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। বুঝতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি আপনার আরজে কিবরিয়া এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। হ্যালো 8920 হচ্ছে মানুষের জীবনের কথা বলার একটি প্ল্যাটফর্ম এবং এই মানুষরা হচ্ছেন এবিসি রেডিওর শ্রোতা। আমরা সবসময় একটা কথা বলে থাকি যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও অতি নাটকীয়। এবং একইভাবে পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের নিজস্ব একটা জীবনের গল্প আছে। সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন এবং সেখান থেকে শুরু করে প্রতিনিয়ত আমাদের সমাজে যে বিচরণ, পরিবারে যে বিচরণ, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে বিচরণ, সেই সব বিচরণের মধ্য দিয়ে আমাদের জীবনে বিভিন্ন রকমের ছাপ আমরা প্রতিনিয়ত টের পাই। শেষ পর্যন্ত গিয়ে এক একটা মানুষ এক একটা জীবনের গল্প নিয়ে সারা পৃথিবীতে বসবাস করে। আজকে এমন একজনকে আমরা পেয়েছি যার সম্পর্কে পুরো অনুষ্ঠান জুড়ে শুনলেই আপনি বুঝতে পারবেন, কিন্তু একটা শব্দ আমরা বলি পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ, সেটা হচ্ছে মা। মা শব্দটার মধ্যে একটা অদ্ভুত মিল আছে দেখবেন, যে পৃথিবীতে যত ভাষাভাষী মানুষ আছে এই ম বা উম এই শব্দ দ্বারা মা বা মাদার বা মম, এই যে খুব কাছাকাছি বিচরণ করে শব্দটি, এটা প্রত্যেকের মনেই প্রত্যেকটি মানুষের মনেই অন্যরকম একটা আবেদন তৈরি করে এবং সে আবেদন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আবেদন। এই কথাগুলো এই জন্যই বলছি যে আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 মূলত একজন মায়ের জীবনের গল্প। আমরা সেই মানুষের জীবনের গল্পে যেতে চাই, তবে তার আগে বলতে চাই এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন, সেজন্য আমাদেরকে ফোন করতে হবে। হ্যালো 8920 পুরনো ফোন নাম্বার হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আরেকটি নাম্বার আমরা সম্প্রতি যোগ করেছি, সেটা হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনি ফোন করার পরে যে নির্দেশনাগুলো এখান থেকে শুনবেন সেই অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা আপনার গল্প হ্যালো 8920 তে প্রচারযোগ্য হলে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আর এই মুহূর্তে আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আজকের এই ব্লকবাস্টার এপিসোডে আপনারা চাইলে আমাদের ফেসবুকে যোগ দিতে পারেন। আজকের এই অসাধারণ জীবনের গল্প শোনার আগে আমি সবাইকে একটা বিশেষ অনুরোধ করতে চাই, সেটা আমি একটু পরে বলছি, তবে তার আগে বলে দিই ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920র মেম্বার হয়ে যাবেন। যে অনুরোধটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে আজকের এই জীবনের গল্প প্রত্যেকটি সন্তানকে আমি বলবো, যদি মায়ের কাছাকাছি থেকে মাকে সাথে করে নিয়ে শোনার সুযোগ হয় তাহলে আজকের এই হ্যালো 8920 থেকে অসাধারণ একটা অনুভূতি আপনি পাবেন আপনার মাকে পাশে রেখে। আর যাদের সুযোগ হবে না তারা অন্তরের ভেতর থেকে মাকে পাশে রেখে আজকের এই গল্পটা শুনবেন। জি, আমরা তো শুরু করছি, প্রথমে আপনার নামটা একটু বলবেন।
আঞ্জুমানারা,
মানে সবাই কি এই নামই ডাকে আপনাকে?
না, আমার নানি বাড়িতে আমি জন্মগ্রহণ করছিলাম দেখে সেখানে আমাকে রুবি
রুবি নামে চিনত আর কি।
আর আমার ফ্রেন্ড লেভেল সবাই মিতু করে জানে।
আচ্ছা, মিতু নামে জানে ফ্রেন্ড লেভেলে, আর নানি বাড়িতে হচ্ছে রুবি নামে, কিন্তু মূলত আমরা বলতে পারি কাগজে কলমে নাম হচ্ছে
আঞ্জুমানারা।
বাহ, আমাদের হ্যালো 8920 তে বেসিক কিছু নিয়ম আছে, যেমন বয়স কত, কোথায় এখন থাকছেন যদি একটু বলেন, বা জন্ম হয়েছে কোথায়?
আমার জন্ম বগুড়ায় চকলকমানে।
আচ্ছা,
আমি এখন বর্তমানে থাকছি পল্টন, নয়া পল্টনে। আমার জীবন যেহেতু ছেলেবেলা থেকে শুরু হবে, আমার কথাই বলতে হবে, আমি একজন মা এটা ঠিক আছে, কিন্তু আমারও একটা জীবন আছে, আলাদা জীবন। আমি মানুষ, মানুষ নারী। এই মানুষ নারী হওয়ার পিছনে যে অনুভূতিগুলো কাজ করছে, যে অভিজ্ঞতা আমার সঞ্চয় হয়েছে, আমি মূলত সেগুলোর উপর পয়েন্ট আউট করব। যে আমার ছেলেবেলার কথা, আমার ছেলেবেলাটা প্রথমে খুব সুখেরই ছিল। আমরা শহরে বাস করতাম, বগুড়া জেলার সবচেয়ে ভালো নামি দামে রহমাননগরে। আমার বাবার ব্যবসা ছিল, বইয়ের দোকান ছিল তিনটা। আমরা কখনো দুঃখ কষ্টকে অনুভব করিনি। তখন আমার মা বাবা, আমরা চার ভাই বোন, আমার দু বোন চার ভাই। তো বাবা আমাদের লেখাপড়ার দিকটা সুপারভিশন করতেন। তা আমার এখনো মনে আছে, আমার একটা স্মৃতি, বাবা পড়াতে পড়াতে আমাকে ভাত বানান জিজ্ঞেস করছিলেন, তো আমি এই ভাতটাতে ভয়াকার তনা বলে দ বলছিলাম, তখন বাবা খুব রেগে গেলেন, রেগে যে বললেন যে তুমি ভাত খেয়ে জীবন বাঁচাও, তুমি ভাত বানান করতে পারো না। উনি আমাকে অনেক বড় একটা চর মারেন, চর মারার সাথে সাথে আমি বারান্দায় পড়তেছিলাম, আমার ভাই বোনও ছিল, আমি একদম উঠোনে পড়ে যাই আর আব্বাও সাথে সাথে চেয়ার সহ উঠোনে পড়ে যায়। মানে এটা খুব একটা মজার ঘটনা এবং কষ্টের ঘটনা যে আমার বাবা পড়ে গিয়ে উনি বিরাট আঘাত পেলেন আর আমি কিছুই পেলাম না, যেহেতু আমি ছোট ছিলাম। তো এই ঘটনাটা পরবর্তী সময় আমার ছোট ভাই বোনকে বলছি এবং এখন আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে মেয়েগুলো খুব মজা করে যে ফুপু এত বড় হয়ে গেছে এইভাবে মার খেত। তো এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা। এরপরে আমার বাবার ব্যবসাগুলো লস খেতে আরম্ভ করলো, তিনটা দোকানে ধীরে ধীরে কর্মচারীরা নিয়ে নিল। তারপরে আমরা বগুড়া শহর থেকে, আমার দাদির বাড়ি ছিল কাহালু থানা, তো ওখানে দাদির বাড়িতে আমরা গেলাম। আব্বা যেহেতু অনেক সরল সোজা ছিলেন, ওই টাকা পয়সাগুলো দাদিকে দিতেন জমি জমা কেনার জন্য। দাদি তখন আবার একটা মৌলানাকে বিয়ে করে টাকা পয়সা তাকে দিত আর সে তার নামে এগুলো কিনে ফেলতো। তো ওখানে অভাব একদম এত প্রকট ছিল যে আমরা শহর থেকে গিয়ে ওখানে অনেক কষ্ট পেতে হয়েছে। আব্বা একটা দোকানে ব্যবসা হারাই চাকরি করতেছিল, সীমিত পয়সার মধ্যে আমাদের লেখাপড়ার জন্য আমাদের বই এগুলো সাপ্লাই দিতে পারত, খাবার পারত না। আমার মার কিছু জমি ছিল, সেখান থেকে অর্থগুলো আসতো, অনেক সময় আসতো না। আমি তখন বেশ ছোট ছিলাম, আমার মনে আছে আমাকে কতগুলো কাজ করতে হতো, যেমন পাতা কুড়াতে হতো, আমাকে ধান কাটার পর সেখানে গিয়ে ধান টুকে ওগুলি আনতে হতো, ওখান থেকে শামুকের মতো দিয়ে আমরা এরম করে কুড়াতাম। এমন সময় গেছে স্কুল থেকে এসে আমাকে যারা অবস্থাপূর্ণ ছিল তাদের বাড়িতে কাজ করতে হতো, গরু খড়ের চারিদিক দিয়ে মলম দিত, এই গরুকে মারতে হতো এবং খড় থেকে ধানগুলো পড়তো। এই কাজগুলো করার পর হয়তোবা এক থালা ভাত দিত, ছোট্ট আলু দিয়ে ভর্তা, ওদেরও ভালো ছিল না তরকারি। ওইভাবে ছেলেবেলা কঠিন সংগ্রামের মধ্যে আমার জীবনগুলো
সময় অতিবাহিত
হলো। কিন্তু আমরা পড়াশোনার দিকে, আমার মা এবং বাবা দুজনই চাইতেন পড়াশোনার জন্য কারো গ্যাপ না হয়। তো এমন দিন গেছে আমার স্কুলে আমার ফিটা মাপ ছিল, কিন্তু আমাদের টিফিন ফি দিতে হতো আটানা করে। এমন সময় গেছে, এমন মাস গেছে, ওই আটানা পয়সা আমি দিতে পারতাম না। তখন লজ্জায় অপমানে আমি সেদিন স্কুলে যেতাম না। এই অভাব অনটনের মধ্যে আমার যখন ফর্ম ফিল আপ করবো ক্লাস নাইনে, তখন 800 কি 900 টাকা এতে দেওয়া যায়নি। আমার মনে হয় পরীক্ষাটাই দেওয়া হবে না, আমি তো কান্নাকাটি। কিন্তু আমার মা এই টাকাটা জোগাড় করার জন্য পাগলের মতো এখানে সেখানে গেল, গিয়ে আমি জানি না সে লোকটাকে আমি চিনি না, চৌধুরী সাহেব নামে একটা লোক ছিলেন, উনি আমার কান্না দেখে, আমাকে না দেখে উনি এই টাকাটা পেড করেন, আমি দেই এবং আমি চিরকৃতজ্ঞ। আজকে উনি কোথায়? উনি হয়তো নেই, মারা গেছেন। আমি আজকে যেখানে দাঁড়ায় আছি উনি প্ল্যাটফর্ম, ওনার জন্যই আমি লেখাপড়াটা কন্টিনিউ করতে পারছি। তারপর যুদ্ধ শুরু হলো,
পরীক্ষা দিলেন আপনি?
হ্যাঁ, পরীক্ষা দিলাম,
এসএসসি পরীক্ষা।
হ্যাঁ, ওটা করে পরীক্ষা দিলাম, মাঝখানে আর আমি বললাম না।
আচ্ছা না, কিন্তু কত সালে দিলেন এই পরীক্ষাটা?
74
এর দিকে। আচ্ছা, যুদ্ধের কথা বলছিলেন আপনি। হ্যাঁ,
যুদ্ধের সময় আমার বাবা আনসারের অ্যাডজুটেন্ট ছিলেন।
আচ্ছা,
তো ওই সময় আব্বার মুসলিম লীগ করতো, তো এই অপরাধে আব্বাকে জেলে যেতে হয়। হ্যাঁ, তখন আমাদের আরো প্রকট হয়ে পড়ে অভাবটা। আমার ইমিডিয়েট বড় ভাই, ও মুক্তিযুদ্ধও যায় আবার একটা ব্যবসাও করে। হ্যাঁ, তখনকার সময়গুলো আমি জানি না, আমার মা কি করে কি করে কার বাড়ির থেকে কতটুকু কি নিয়ে, আমার মনে আছে যে আমরা একটু খুঁত নিয়ে আসতো, সেটা পাক করে এতটুকু করে সবার জন্য সমান ভাগ করত। এভাবেই চলতো আমার ওই জীবনটা। তখন আমি চিন্তা করলাম যে আমাদের চিন্তা করলাম একটা ট্রেনিং এ ঢাকা আসব, চাকরি করব।
আমি এখানে একটু জাস্ট ইন্টারাপ্ট করছি, প্রিয় শ্রোতা, অনেকেই খুদ শব্দটা বুঝবেন না, বগুড়া বাড়ি আমার নিজেরও, বগুড়াতে এটাকে খুদ বলে। এটা হচ্ছে হলো ধান যখন ভাঙে বা ঢেকুতে ভাঙা হয় বা মেশিনে ভাঙা হয়, চালের একটা ভগ্নাংশ বলতে পারি আমরা, চালের একটা খুব ছোট অংশ, যেটা আসলে অনেকে গরুর খাবার হিসেবে ব্যবহার করেন, কিংবা অনেকে ফেলেও দেন, অনেকে আবার ভিক্ষুককেও দিয়ে দেন, এই অংশটাকে বলা হয় খুদ। এটা একটা চালের একেবারে খুব ছোট অংশ। হ্যাঁ, এবং এটা আসলে সাধারণত যারা গৃহস্থ আছেন তারা এটাকে ব্যবহার করেন না, একটু বিত্তশালী যারা আছেন, কিন্তু যারা খুব নিদারুণ অবস্থার মধ্যে থাকেন তারা এই খুদটাকে খান অনেকে সকালের খাবার হিসেবে। আমি কি ঠিক বলেছি?
হ্যাঁ। ওকে, তো এই কে চিনতে আমার মাটা এটা ম্যানেজ করতেন। আর একটু বড় হওয়ার পর যেহেতু আমি লজ্জা পেতাম, তখন আর মানুষের বাসায় কাজ করতাম না, কিন্তু আমার দাদি আবার কোরআন শরীফ পড়াতো, সেখান থেকে কিছু সাপোর্ট আসত, এক মুঠ করে চাল দিত ওরা কোরআন শরীফ পড়ার প্রত্যেক দিন ওই চালটা আমাদের সাপোর্ট দিত। তো এইভাবে আমার জীবনটা ছোটবেলার একটা সুন্দর পরিবেশ থেকে সে গ্রামে আসার পর এই অর্থনৈতিক সংকটে আমরা হাবুডুবু খেতে লাগলাম। তার মধ্যে আব্বার এই অবস্থা, তখন আমি একটা ট্রেনিং এ ঢাকা আসলাম, একটা নার্সিং ট্রেনিং এ। আমার খুব ছোটবেলায় ইচ্ছে ছিল যে আমি দুবেনির দুলে আমি কলেজে পড়বো, অনার্স কমপ্লিট করবো, মাস্টার্স করবো, এটা আমার জীবনের ইচ্ছা। আমি লেখাপড়াকে ব্রেক ডাউন করতে চাইনি। আর নার্সিং ট্রেনিং তো এটা খুব ভালো একটা প্রফেশন, আমার খুব ডাক্তারি পড়তো একসময় ইচ্ছা করত, বাট আমি নার্সিং পেশাটাকে আমি নিজেই গ্রহণ করতে পারিনি মন থেকে।
কত সালে এটা মনে আছে?
হ্যাঁ, এটা 75-এ।
তার আগ পর্যন্ত কতদূর পর্যন্ত আপনার পড়া হলো? মানে একাডেমিক্যালি ম্যাট্রিক পাশ করলেন, ম্যাট্রিক পাশ করে আপনি নার্সিং পেশাতে আসলেন নিজের অমতে?
হ্যাঁ, শুধু সংসারের
খরচটা
এইভাবে আসার পর এখানে আমার সাথে পরিচয় হয় আমারই খালাতো বোন একটা, ওর একটা দেবর ডাক্তারি পড়াশোনা।
কোথায় এটা, কোন কোন জায়গাটাতে ট্রেনিং এর জন্য আসলেন?
ঢাকা মেডিকেল কলেজ।
ঢাকা মেডিকেল কলেজে, আচ্ছা।
তখন ওর সাথে আমার পরিচয়টা হয় ওইভাবে যে ভালো লাগার থেকে শুরু করে ধীরে ধীরে ভালোবাসা পর্যন্ত গড়ায়, এর মধ্যে একটা স্কলারশিপ পেয়ে যায়, রাশিয়ায় চলে যায়।
কার সাথে এটা হলো একটু একটু যদি খুলে বলতেন?
ডক্টর, আমার আপার দেবর।
আপনার আপার দেবর ছিল, খালাতো বোনের দেবর ছিল, ও ঢাকা মেডিকেলই পড়তো?
হ্যাঁ, ঢাকা মেডিকেলই পড়তো, ওখানেই পরিচয়। তো ভালো লাগাটা শুরু হওয়ার পরে তখন চলে যায়, তখন আমাকে বলে যে তুমি যদি লেখাপড়ে সাধারণ বিভাগের অনার্স বিএ এরকম পাশ করো সেটা ভালো হয়। হ্যাঁ, সেও এটাকে মনে হয় মন থেকে চায়নি, তো আমিও চাইনি, আমি শুরুর থেকেই চাইনি। তারপরে আমি আব্বা তখন চলে আসলো বাড়িতে, তখন আবার দোকানে আরম্ভ করলো, আমাদের ওই রকম আর দৈন্যটা থাকলো না, একটু ভালো হলো। আবার ভালো একটা চাকরি পেয়ে গেল দুটোর দোকানে, রাত 10টা পর্যন্ত কাজ করে থানা রোডের লাইব্রেরিতে। তখন আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম বক্সিবাজার যে বদ্রুন্নেসা ওখানে আমি ভর্তি হয়ে যাই ইন্টারে, আমি ওখান থেকে প্রাইভেটে ইন্টার পরীক্ষাটা দিই। হ্যাঁ, দেওয়ার পর আমি বাড়ি চলে আসি, যে তখন ইচ্ছে ছিল যে আমি এতে ইন্টারটা পাশ করার পর আইজলো কলেজ থেকে আমি অনার্সটা পড়ব, এটা আমার একটা স্বপ্ন ছিল। কিন্তু আমি আসার পরই আমার মা প্রচন্ড রাগ করলো বাবার থেকেও, কেন আসলাম কি করলাম। মাঝখানে আমার বড় বোনের একটা এক্সিডেন্ট ছিল, অন্য জায়গায় বিয়ে হয়ে গেল ওর পছন্দে, এটাতে আরো রাগ করলো আমার উপরে, যেটা প্রভাব আমার উপর পড়লো, পড়ার পর আমাকে বিয়ে দিবে
বাড়িতে এরকম একটা তর্জন
আমাদের বাড়িতে, যেহেতু আমার বড় বোনের একটা জীবনে একটা এক্সিডেন্ট হয়েছে, তার ইচ্ছায় বিয়েটা হয়ে গেছে আমাকে, আর এইভাবে যেন
আমি দুই বোনই তো ছিলেন আপনারা,
আমরা দুই বোনই ছিলাম, আমি যাতে এই ঘটনা না ঘটাতে পারি এই জন্য তারা তাদের পছন্দে বিয়ে দিবে। কিন্তু এত অভাবের মধ্যে ওই রকম তারা একটু সলভেন্ট এরকম পরিবারকে খুঁজতেছিল, আর আমি যতবার আমার ভালো লাগার কথা কাকে বলবো, আমি বুঝতে পারছি না যে আমি একজনের জন্য অপেক্ষা করতেছি
জীবনের প্রথম ভালোবাসা।
সেখানে ভালোবাসাটা ওই ধরনের হয়নি, আমার মনে হয় যে যেদিন যাবে সেদিন শুধু একটা রেস্টুরেন্টে আমি খাওয়াচ্ছিলাম, আমাকে খাওয়াইছিল, এরকম ভালো লাগে, এরকম ভালোবাসা, বা আমার হাতটা ধরছিল, এইটুকুই স্পর্শ, আর কিচ্ছু না। তো এটা আমি বুঝাতে পারলাম, আমার বড় বোনকে বললাম, কিন্তু সে তো অন্যায় করে ফেলছে, তার কথাও তো শুনতেছে না। তারপরে এরকম বিয়ের তোড়জোড় করতে করতে আমার বড় বোনের যার সাথে বিয়ে হয়েছে তার একটা দুলে ভাই আছে, সে অনেক বিত্তশালী, সে বিবাহিত এবং অনেকগুলো ছেলেমেয়ের বাবা, এবং ভদ্রলোকটা অনেক কালো ছিল, বেশ এজেড ছিল, আমার তো একটু পছন্দ না। আম্মাকে কেমন করে মোটিভেশন করে অনেক টাকা দিতে আরম্ভ করলো। আমি মনে একটা কথা বলতে ভুলে গেছি, আব্বা যখন জেলে ছিল সেই সময়টা আমাদের দৈন্যটা এত প্রকট ছিল যে চাচা নামধারী যাদেরকে আমি চাচা ডাকতাম তারা আমাদের বাড়িতে আসতো, আমার বড় বোনের সাথেও তারা কিরকম একটা ব্যবহার করতো।
আমার মনে হয় লিসনার যারা আছেন তারা বুঝতে পারবেন, একটা দৈন্যতার সুযোগ যাকে বলে, এবং সেই সুযোগটা নেবার চেষ্টা করতো। আমি যদি ভুল করে না থাকি, যেহেতু প্রাপ্তবয়স্ক ছিলেন আপনারা, এবং এই ধরনের সুযোগ যে বলতে যেটা বোঝায়, ধরনের ফিজিক্যাল হ্যারাসমেন্ট থেকে শুরু করে কিংবা অনৈতিকভাবে যে সম্পর্কগুলো তৈরি করা, সেটা সুযোগ নেওয়া, এই দারিদ্রতাকে কেন্দ্র করে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করত।
হ্যাঁ, আমার বোনটা চলে যাওয়ার পিছনে এটা একটা বড় ফ্যাক্টর,
বড় একটা কারণ ছিল,
সে গ্রহণ করতে পারেনি। ও চলে যাওয়ার পর আমার উপর তাদের লোভ পড়ল।
জি,
আমি আরেকটা ঘটনায় চলে যাচ্ছি। আমাদের রেডিও ছিল না, অনেক গান পছন্দ করি, তখন আমার চাচা পাশের বাড়ির চাচা, তো বুবু কেমন করে জানে ওকে মোটিভেশন করে রেডিওটা দিতে চেয়েছে আমাকে, তা আমাকে পাঠিয়ে দিল যে তুই যা রেডিওটা নিয়ে আয়। আমার মনে আছে এক বিকেলে সন্ধ্যার দিকে, ওই সময় চাচিরা ছিল না, আমি এতে জানতাম না, আমি নিতে গেছিলাম, তখন ওরা আমাকে রেডিও দিবে কিন্তু আমাকে ভিতরে আসতে বলতেছিল, আমি একদম বুঝতেই পারিনি যে বাড়িতে ওরা দুইজন ছাড়া আর কেউ নেয়। তারপরে আমি গেটটা ছিল বাঁশের, ওরা ছোট ভাইটা এসে শুধু গেটটা লাগাই দিচ্ছে, আমি গেট লাগাচ্ছ কেন, তারপরে এরকম করে আমাকে হাত ধরছে, হাত ধরে তারপরে ওরা ওর ঘরের ভিতরে আমাকে নিয়ে যেতে চাচ্ছে। আমি দুটা প্রাপ্ত বয়স্ক চাচা যাদেরকে আমি চাচা দেখে আমাদের পাশের বাড়ি বলকে ভিতরে এসে রেডিও নিয়ে যাও, তারা দুইজন এসে আমার হাতটা এত জুড়ে ধরলো যে আমাকে তারা ঘরে জোর করে নিয়ে যাচ্ছে। আমি জানি না আমার অবচেতন মন থেকে আমার দাঁতে যতগুলো শক্তি ছিল আমি এরকম করে হাতে কামড় দিয়েছি, তারা হাতটা যখনই সরিয়ে নিছে তখনই আমি দৌড়ে চলে গেছি। এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, আমি জানি না যে এটা কি হতো।
রাইট, সেটার কথাই আমরা বলছিলাম। ইনফ্যাক্ট আপনি বলছিলেন যে আপনার বড় বোনেরও এটা অন্যতম একটা কারণ ছিল, বাবা যেহেতু সেই সময়টাতে জেলে ছিলেন, মুসলিম লীগ করতেন তিনি বড় ভাই মুক্তিযুদ্ধে, এবং সেই সময়টাতে আপনার বড় বোন চলে গেল এবং সেটা পরিবারের অমতেই হোক। এবং সাইমুলটেনিয়াসলি আরেকটা বিষয় আপনি বলছিলেন যে আপনার বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে বড় বোনের এই ঘটনার পরে, এবং ওই সময়টাতে বিত্তশালী একজন তিনি কোনো না কোনোভাবে আপনার পরিবারে আর্থিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনার মাকে কনভিন্স করার চেষ্টা করছেন, কিন্তু ভদ্রলোক আপনার কোনোভাবেই পছন্দের না, বয়সের দিক থেকে অনেক বড়, দেখতেও আপনার ভালো না এবং বিবাহিত ছিল। হ্যাঁ, তারপর
আর বগুড়া একটা চল আছে যে এরা বহুবিবাহ প্রথাকে খুব ইজি ভাবে দেখে, যেটা আমি ছোটবেলা থেকে এটার বিরুদ্ধে ছিলাম। ছোটবেলা থেকে কেন জানি আমি পুরুষ বিদ্বেষী না, পুরুষতন্ত্রকে আমি অ্যাভয়েড করতাম। এই বহুবিবাহ প্রথার থেকে আমার একটা মানসিক চাপ তৈরি হলো যে আমি পুরুষদেরকে অন্য চোখে দেখা শুরু করতে আরম্ভ করলাম।
প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতি নিতে চাই জায়গাটিতে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে জীবনের গল্প বলতে এসেছেন একজন মা, তিনি হচ্ছেন আঞ্জুমান আরা। তার জীবনের গল্পে আমরা ফিরতে চাই, তাকে যদি আপনি দেখতে চান, কিছু বলার থাকে তাকে এবং কোন যোগাযোগ করতে চান, অদ্ভুত এই জীবনের গল্প আজকে, অবশ্যই তাকে আপনার একবারের জন্য হলেও দেখা উচিত। আপনি চলে আসুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। তিন মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আজকে একজন মা আমাদের সঙ্গে রয়েছেন, আঞ্জুমান আরা, তার জীবনের গল্প নিয়ে। তার বয়স এই মুহূর্তে 54 কিংবা 55, যাই হোক না কেন তার জীবনের গল্প আজকে আমাদেরকে অনেক বেশি আলোড়িত করবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। আমরা পুরো সপ্তাহ জুড়ে আপনাদেরকে ফেসবুকে জানিয়েছি তার সম্পর্কে। তার কাছেই ফিরতে চাই, আর তাকে দেখার জন্য হোক, তার সাথে কানেক্ট করার জন্য হোক, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, স্পেলিংটা হচ্ছে HELLO8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি আপনার কাছে, আপনি যেটা বলছিলেন যে ভদ্রলোক আপনাদের পরিবারে বিভিন্নভাবে আর্থিক সাহায্য করত, তারপর
প্রায় ফাইনাল সিদ্ধান্তই হচ্ছে ওনার সাথে আমার বিয়ে হয়ে যাবে এরকম। হঠাৎ আমার মনে হলো যে আমার এখান থেকে চলে যাওয়া উচিত, পালাই গেলাম আমার ফুপুর বাসায় গিয়ে, আমার ইয়ার রিংটা বন্ধক রেখে 1000 টাকা হাতে নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি ইতিমধ্যে শুনে গেছিলাম যে রেড ক্রিসেন্ট নামে একটা অফিস আছে ঢাকায়, ওখানে গেলে আশ্রয় পাওয়া যায়, চাকরিও পাওয়া যায়। বাস থেকে সরাসরি রেড ক্রিসেন্ট অফিস তখন বঙ্গবন্ধু এভিনিউতে ছিল, আমি ওখানে সরাসরি চলে আসলাম। চলে আসার পর আমি বললাম যে আমি খুবই নিরাশ হয়ে, আমার পৃথিবীতে কেউই নেই, আমি প্রথম আশ্রয় চাই, শেল্টার চাই আমার থাকার জন্য সেফ মতো, আর আমি একটা জব চাই, চাকরি চাই আমার বাঁচার জন্য। ওখানকার সেক্রেটারি জেনারেল ছিলেন শাম কুরাইশি, উনি তখন একটা আমার ইন্টারভিউ নিলেন, তখন রোজার মাস ছিল আর 8 দিন পর ঈদ হবে, বললো যে আমাদের চয়েস হয়েছে তোমাকে নিব, তো ঈদের পরে নিব, এই নিয়োগটা ঈদের পর দেওয়া হবে। আর ওখানকার ডক্টর ছিলেন ডক্টর আশরাফ, ওনার কাছে পাঠালেন যে উনি আমাকে থাকার ব্যবস্থা করবেন। ওদের একটা ট্রেনিং সেন্টার ছিল বাংলা বাজারে, ওই ট্রেনিং সেন্টারে আমাকে পাঠিয়ে দিল, ছিলেন মুন্তাসাপা, ওনার রুমে আমার মোটামুটি ব্যবস্থা করে দিল, ওখানে আমি থাকবো খাবো সুপারিনটেন্ডেন্টের সাথে। তো এইভাবে থাকার পর ওই সুপারিনটেন্ডেন্ট ওনাকে আমি মা মনে ডাকতাম, যেহেতু মাকে হারে মার উপর অভিমান করি আমি চলে গেছি, তো উনি আমাকে মায়ের আদর দিয়ে ওনার কাছে রাখলেন, খাবার দিলেন। ওখানে যাওয়ার 3 দিনের মধ্যে আমাকে একটা জায়গায় বেড়াতে নিয়ে যাবেন মামনি, তো ওখানকার উপরে 3 তলায় থাকেন ওখানকার যিনি প্রিন্সিপাল, তার হাজবেন্ড এবং তার ছেলে, আমাকে বেড়াতে নিল, আমি একটা শাড়ি পরছিলাম খুব সুন্দর, শাড়িটা ছিল ওখানকারই একটা ছাত্রীর শাড়ি। উপরে যাওয়ার পরে ওই ভদ্রলোক যিনি প্রিন্সিপালের হাজবেন্ড ছিলেন, উনি বললেন যে এই মেয়েটা কে টুনটুনি আপা, এই মেয়েটা কে, এই মেয়েটা আমার মেয়ের মতো, অবিকল আমার মেয়ের মতো। ওই মেয়েটার নাম ছিল মিতু। তারপরে উনি আমাকে স্পেশাল ভাবে তখন থেকে আদর করতে শুরু করলেন। তো ভদ্রলোক উনার ওয়াইফ নিচে নেমে গেলে পরে উনি আমাকে ডাকতেন বাবার আদর দিয়ে, যে আমাকে সবাই দুলাভাই ডাকে, তুই কিন্তু আমাকে দুলাভাই ডাকবি না, তুই বাবা করে ডাকবি, তুই আমার মেয়ে। উনি ওনার ছেলেকে, বড় ছেলেকে হয়তো বা বলছেন, আমি ঠিক জানি না, যে এই মেয়েটাকে আমি যেভাবেই হোক আমার ঘরে নিয়ে আসবো।
আমি একটু জাস্ট আপনাকে এখানে একটু পজ দিচ্ছি, যে ফ্যামিলিতে আপনি গেলেন রেড ক্রিসেন্টের থ্রুতে,
হ্যাঁ,
সেই ফ্যামিলি কি আপনার পরিচয় বা আপনার বাড়ি কোথায় বা এই যে ডিটেল জানার প্রয়োজন হয় এগুলো কি জানেনি?
না, ওনাকে বলেছিলাম আমি যে আমার এরকম বিয়ে দিবে দেখে আমি এখানে চলে আসছি এবং আমি অন্য কোথাও যাইনি, যেহেতু আমি রেড ক্রিসেন্টে আশ্রয় চেয়েছি, ওরা আমাকে দেখে আমাকে একটা জব দিবে, এর পর আমি জব পেয়ে যাব।
রাখার জন্য ওই ফ্যামিলিকে বলেছিলেন?
ওই ফ্যামিলিকে না, ওদের হোস্টেলে একটা মেয়ের সঙ্গে আমাকে আমি থাকছি, আর ওখানে বেড়াতে নিয়ে গেছিল, ওদের দোতলার থেকে তিনতলা।
আচ্ছা,
যে সুপারিনটেন্ডেন্ট যিনি ছিলেন ওনার পরিচয় আমাকে নিয়ে গেছিল, তখন আমাকে দেখছিল। ওনারা থাকতেন তিনতলায়, আমরা থাকতাম দোতলায়।
এই হোস্টেলটা ছিল দোতলায়?
হ্যাঁ, হোস্টেলটা দোতলায় ছিল, আর নিচে হসপিটাল ছিল। ওই ছেলেটা আবার দোতলায় আরেকটা খালাম্মা ছিলেন, তার মেয়েকে পড়াতো।
মানে যে আপনাকে মেয়ের মতো দেখা শুরু করলো তার বড় ছেলে?
হ্যাঁ, বড় ছেলে।
ওকে, ফাইন।
আমি তখন দোতলার থেকে নিচে নামতেছিলাম, তো ও মিমিকে মনে হয় বলছে, যাকে পড়াচ্ছিল তার নাম মিমি, যে ওই মেয়েটাকে বাবা আমাকে বিয়ে দিবে এরকম তোমরা জানো। মেয়েটা কিন্তু ওই ছেলেকে ভালোবাসছিল মনে মনে, ওকে যেহেতু পড়াতো আমি যাওয়ার আগ থেকে।
কে পড়াতো এটা? বড় ছেলে?
হ্যাঁ, বড় ছেলে।
বড় ছেলের নামটা আমরা জানি, তাহলে গল্প বলার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে।
প্রিন্স।
প্রিন্স মানে যেই আপনাকে মেয়ের মতো স্নেহ দিচ্ছিল তার বড় ছেলের নাম ছিল প্রিন্স। প্রিন্স একটা মেয়েকে পড়াচ্ছিল, মেয়েটার নাম ছিল মিমি, এবং মিমিকে বলছিল আপনাকে দেখিয়ে যে এই মেয়েটার সাথে আমার বিয়ে দেওয়ার কথা বলছে বাবা, রাইট? ওকে, ফাইন।
তখন মেয়েটা, এই ঘটনার পর যখন সন্ধ্যা ইফতার হয়ে গেল, তখন মেয়েটা আমার কাছে এসে কান্নাকাটি করে যে এরকম আপনি এত কিছু গল্প করছেন আমার সাথে, কিন্তু এই ছেলেটার কথা তো বলেননি, প্রিন্সের কথা তো বলেননি। ওখানে খুব একটা ক্রিটিক্যাল মোমেন্ট সৃষ্টি হয়। তার মা, প্রিন্সের যে মা ছিলেন, তাদেরকে যে আমরা এরকম প্রিন্সের সাথে বিয়ে দেব চিন্তা করছি, আর হুট করে আপনার এরকম খুব জটিল অবস্থা তৈরি করে। তৈরি করার পর আমি ওখান থেকে চলে যেতে, আমি কোথায় যাব আমি ঠিক জানি না, আমি তো ভাবছি যে আমি এই মুহূর্তে বিয়ে তো করতে চাই না, আমি এখানে চাকরি করতে আসছি, এখানে থাকবো, এদের পর আমি একটা জব পাবো, আমি তো এটা কখনোই চিন্তা করিনি, আর আমি একজনের ওয়েট করতেছি, সেটা হোক না হোক, আমাদের ভালোবাসা তো এতটুকুই হোক, ভালো লাগছিল এবং সে গেছে রাশিয়া। তো এ কথা আমি বললাম, কিন্তু বাবা এটা শোনেন না, এমন অবস্থায়।
বাবা মানে যিনি আপনাকে বাবার স্নেহ দিচ্ছেন?
হ্যাঁ, বাবার স্নেহ দিচ্ছেন ওই ছেলের বাবা। উনি বললেন যে আমাকে আমাকে তার চাই যে কোনোর বিনিময়ে হোক।
এই পরিমাণ ডেডিকেশন বা এই পরিমাণ আগ্রহের পেছনের কারণটা কি? বলছিল তার কোন মেয়ের মতো?
না, তার একটিমাত্র মেয়ে ছিল, সে মারা গেছে।
ও আচ্ছা আচ্ছা।
শুধুমাত্র এই জন্য, আর কিচ্ছু না।
আচ্ছা,
আমি ভাবলাম যে আমার একটা খালাতো বোন আছে, আমি ওখানে চলে যাবো। তো উনি এসে যেতে দিলেন না, উনি এসে কান্নাকাটি, উনি আমার পায়ে ধরলেন একদম, যে তুই যদি না করিস তাহলে আমি এখান থেকে সুইসাইড করব। আমি মেয়েকে এত ভালোবাসি, তুই আমার মেয়ে, আমি তোকে যেভাবেই হোক আমি নিব। আমি বাধ্য হয়ে ছেলেটার কথা বললাম, আমার ভালো লাগার কথা বললাম, উনি সেটা বলে এরকম অনেক হয় জীবনে, হ্যাঁ মা তুই আমার মুখের দিকে কে আমার কাছে আয়, তুই সুখী হবি, তোকে আমি সব স্নেহ দিব। একান্ত নিরুপায় হয়ে রাত দুটার সময় যখন পা ছাড়তে পারছি না, তখন আমি বললাম যে ঠিক আছে, আমি আপনাকে বাবা যখন আমার মুখ থেকে দেখে নিছেন, আমার যেহেতু এখন বাবা থেকে মা থেকেও নেই, সে তো আপনি দুটাই দিতে চাচ্ছেন, আপনার মুক্তি আপনাকে বাঁচানোর জন্য আমি রাজি হলাম, আমার যা খুশি করেন, আমি সব বাদ দিলাম, আমার অতীত, আমার জীবন শুরু হলো এখান থেকে। ওনাকে কথা দিলাম, উনি আমাকে পা ছেড়ে সে মুহূর্তে যাওয়া
ধরেছিল আপনার?
হ্যাঁ,
মাই গড।
উনি ওনার কাপড় চুপড়, ঈদের উপলক্ষে আগে থেকে নাক ফুল কাপড় এগুলো মনে কিনে রাখছিল। তো উনি খুশি হয়ে, আমি যে রুমে থাকতাম ওই আপাকে ডেকে নিয়ে গিয়ে সমস্ত দিয়ে দিল, যাও ওকে গোসল করায়, এগুলো পরাও। তো ভোর সাতটার মধ্যে উনি আসলেন গোসল করে পরায় টরে, তারা প্রথম ভাবলো যে আমাকে কোর্টে নিয়ে যাবে, এভিডেভিট হওয়ার পর কাজে অফিসে বিয়ে হবে। তখন মামুনি সাক্ষী থাকলেন ওখানকার, আমি তো অভিমান করে চলে আসছি, আমার বাড়িতে তো আমি জানাই না আমি কোথায়, কেউ জানে না। তারপরে বিয়েটা হয়ে গেল আটটার মধ্যে, আটটা নয়টার মধ্যে।
বিয়ের তারিখটা কি মনে আছে আপনার? কত সালের কত তারিখে হয়েছে?
78-এ। আচ্ছা, তারপরে আমার বিয়েটা হলো, আমার জীবনটা শুরু হলো। হ্যাঁ, তো আমি এক্ষেত্রে বলতে চাই যে আমার বিয়েটা যার সাথে হলো তাকে আমি চিনি না, জানি না।
রাইট, আমরা সেটা বুঝতে পারছিলাম।
আমি কিচ্ছু এখানে আমার কোনো সে ছিল না, আমি ভালোবাসছিলাম ওই ভদ্রলোককে যিনি ছেলেটার বাবা। আমি জানি না এই সাত দিনে আমাকে কেমন করে মোটিভেটেড করলো, কেমন করে এত ভালোবাসা দিল যে আমার বাবাও পারেননি এত ভালোবাসা দিতে। আমাকে নিজের হাতে খাওয়াতো, আমার চোখের পানি মুছে দিত। ওই সময় তো আমার কেউ ছিল না আমার পাশে, আমি একদম একা একটা কিশোরী বয়সে। হ্যাঁ, উনি কিচ্ছু জানেন না আমার ফ্যামিলির সম্পর্কে, আমার সম্পর্কে। আমি যা বলছি এটাই সত্য। আমাদের বিবাহিত জীবন শুরু হলো ওইরকম করে না, আমার বাসরা তো হলো না ওইরকম করে। উনাদের কাপড় চোপড়, ওর মায়ের গহনা, এগুলোই আমাকে দিল, অনুষ্ঠানও হয়নি। আমাদের বিবাহিত লাইফ বলতে গেলে হাজবেন্ড ওয়াইফ এমনি করে এটা 15 দিনের। আমি বিয়ের পর থেকে এই ছেলেটাকে কেন জানি হাজবেন্ড হিসেবে গ্রহণ করতে পারিনি, কেমন যেন একটা মানে ঠিক হাজবেন্ড না, বন্ধু না, এজ এ পুরুষ হিসেবে আমাকে জোর করত। মনে হতো তার পুরুষ হিসেবে তার কর্তব্যগুলোকে আমি মনে করতাম আমার রেপ পর্যায়ে চলে যেত, আমি খুব কষ্ট পেতাম। তারপরে তার মাকে বলল, তার মা ডাক্তার পর্যন্ত দেখাইছে আমাকে। তো আমাদের প্রথম যেদিন মিট হয় সেটা 15 দিন পর। আমার 7 দিন ছিল বিয়ের পর, আর 6 দিন চেষ্টা করছি, 7 দিনে এটা সাকসেস হয়। ঠিক তার পরের দিনই তাকে আর পাওয়া যায় না। সে তখন রেড ক্রিসেন্টে চাকরি করত, ইউনিট অফিসার। তাকে নেই 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 কোথাও নেই, আমি খুঁজে। তারপর তার মা বাবাকে বলা হলো, আমি শোয়ার আগে আমাকে যতগুলো গহনা দিয়েছিল প্রায় 7-8 ভরি, আমি সব খুলে রেখে আবার দিনে পড়তাম, দেখি যে গহনাগুলো কিচ্ছু নেই ড্রয়ের মধ্যে। তা আমি বললাম, কি ব্যাপার, গহনা টহনা এগুলো কিচ্ছু নেই, প্রিন্টস নেই, আসে না, কি হয়েছে? এমনি করে করে প্রতিদিন যায়। তোর বাবা মা বলে যে সে হঠাৎ করে অফিস থেকে একটা কাজে বরিশাল গেছে, তাদের বাড়ি ছিল বরিশাল ভোলা, ও আমাকে ফোন করছে এসে যাবে। তো এমনি করতে করতে আসে না, আমি অপেক্ষায় থাকি। আমার মাত্র 15 দিন, এই একটা বিবাহিত জীবন, কি জীবন! আমি গ্রহণও ভালো মতো করতে পারিনি, ওনাকে ভালো করে চিনতেও পারিনি। তারপরে হঠাৎ একদিন আমার বয়সী ওদের একটা ভাগ্না আসে এই বাড়িতে বেড়াতে, বেড়াতে এসে বলে, মামি তুমি জানো না মামা কই? আমি তো, না তো, মামা কই, কই গেছে তোমার মামা? তোমার বলকে তুমি কিচ্ছু জানো না? আমি কি, না, বলে কি, মামাকে তো ধরে নিয়ে গেছে। আমি, কে ধরে নিয়ে গেছে? বলে কি, মামি তুমি আমারই বয়সী, তোমাকে আমি সত্য কথাই বলবো, তোমাকে এরা বলেনি, মামা তো ম্যারিড ছিল। হ্যাঁ, মামা নিজের ইচ্ছে একটা বিয়ে করছিল ভোলাতে, তো দাদা দাদি তো মেনে নেয়নি, তখন তোমাকে দিয়ে বিয়ে করায়। ওরে চেয়েছিল যে আর একটা মেয়েকে দিলে হয়তো বা ওই পদ থেকে চলে আসবে, ওটা ওদেরকে ডিভোর্স লেটার পাঠায় প্রিন্সের বাবা, কিন্তু ওটা গ্রহণ করে না তারা। ওরা যখন ডিভোর্স লেটার পায় তখনই ওর অনুসন্ধান নেয় যে আর একটা বিয়ে করাইছে। তখন অফিস থেকে ওনারা ধরে নিয়ে গেছে আমার বিয়ের 15 দিন পর, আর এখন যে 2 মাস হচ্ছে আমার বিয়ে, জানার পর আমি এত কষ্ট পেলাম। তখন হঠাৎ সিদ্ধান্ত নিলাম যে আমাকে এখান থেকে চলে যেতে হবে, কি করে, আমি কেমন করে যাব। তখন ওকে বললাম যে আমাকে তুমি নিয়ে যাও বেড়াতে, এখান থেকে, এখান থেকে সরাও। তখন ওই ছেলেটা ও আমাকে বলল যে দাদা আমি মামিকে নিয়ে একটু বাহিরে যাচ্ছি।
ভাগিনা নাম কি ছিল ভদ্রলোকের?
ও মেজর ছিল আর্মির, আমার এই মুহূর্তে নামটা
মনে নেই। ওই মুহূর্তে মেজর ছিল আর্মির?
না না না, ও তখন ইন্টার পরে অনার্স পড়তেছে।
ওকে ওকে, ওই পরিবারে যাতায়াত ছিল, পরিবারই বড় হচ্ছে।
ওদের মামাতো বোনের ছেলে।
ওকে ফাইন, যে আপনাকে কোন না কোন ভাবে মেসেজটা দিয়েছে আর কি আলটিমেটলি। ওকে, তো ওনার মাধ্যমে আপনি চেষ্টা করছেন কোন একটা কিছু করার জন্য?
না, আমি ওখান থেকে বের হতে চাচ্ছি। তারপরে হঠাৎ সেই রাত্রি আমি বমি করতে শুরু করলাম, এত বমি করলাম। তারা যেহেতু ওটা একটা ট্রেনিং সেন্টার ছিল, হসপিটাল ছিল, তখনই চেক আপ করলো, ডক্টর ছিলেন খালেদা খারাম্মা। তারপরে বললাম তো ও তো ক্যারি,
মানে আপনি কনসিভ করেছেন?
হ্যাঁ, কনসিভ করছি। আমি তো আকাশ ভেঙে পড়লো আমার মাথায়, যে এটা কি হলো, আমি আর এটা বুঝতে পারিনি। বুঝতে না পারলে আমি চরম একটা সিদ্ধান্ত নিলাম, ওই ছেলেকে আমি আসতে বললাম যে তুমি আমাকে হেল্প করো।
কোন ছেলেকে? তা
ভাগ্নাকে।
ভাগ্নাকে, হ্যাঁ।
তো ও আসলো 3 দিন পর, ও আসলে পরে ওর সাথে আমি বললো যে মামিকে নিয়ে একটু ওইদিকে সদরঘাটটা কাছে ছিল যে ওইদিকে ঘুরে।
ও কি প্ল্যানটা জানতো যে আপনি কি করতে চাচ্ছেন?
ও জানতো, কেউ জানতো না, আমি একা জানতাম। তারপরে আমি বললাম যে তুমি চলে যাও, আমি বাসায় একাই যেতে পারবো। তারপরে আমি করছি কি, ওইদিকে অনেকগুলো ওষুধের দোকান ছিল সদরঘাটে, তারপরে বাহাদুরপাড়, মিটফোর্ট, ওগুলো তো কাছে কাছে বাংলা বাজারে। আমি না হঠাৎ করে, যেহেতু আমার একটা আগে অভিজ্ঞতা ছিল, জাস্ট আমি মেডিসিন সম্পর্কে আমি অনেক কিছু জানতাম 2 বছরে, তখন আমি অনেকগুলো ওষুধ খেলাম এক একটা দোকান থেকে, 3টা 4টা 5টা করে করে প্রায় 20-25টার মতো আমি ঘুমের বড়ি।
প্ল্যান কি ছিল আপনার?
আমি আমার জীবনটা আমার বেবি এবং আমি দুইজনই শেষ করে দিব,
সুইসাইড করবেন।
হ্যাঁ, ঘরে আসলাম, আমি ভুল করছি কোথায়, আমার মাথায় তখন উত্তপ্ত, একদিকে এরা মিথ্যা কথা বলছে, তখন বাবাকে আমার প্রচন্ড ঘৃণা লাগতেছে যে ভদ্রলোক জেনে শুনে বুঝে আমার কি ক্ষতি করলো,
ইভেন পা পর্যন্ত ধরলো। এই ভদ্রলোকের সামনে দাঁড়াননি আপনি এই ঘটনা ঘটার পরে?
এই তো দাঁড়াচ্ছি আমি, তাকে তো আমি আমি তো সমস্ত জেনে আমি বুঝতেও দিচ্ছি না যে আমি সব জেনে গেছি, তাহলে তো আমাকে ঘর থেকে বেরোতে দিবে।
রাইট রাইট।
হ্যাঁ, এসে দরজাটা বন্ধ করে আমি খেয়ে ফেললাম, খেয়ে তখন 8টা কি 8:30 বাজে রাতের খাবার, তখন এসে কাজের মেয়েটা এসেও ডাকতেছে, আমি দরজা খুলতেছি না, বাবা এসেও ডাকতেছে, আমি দরজা খুলছি না, যখন দরজায় খুলতেছি না আমি হয়তো বা তখন 9টা কি 9:30 বাজে, একটু একটু ঘুম আসতেছে, কিন্তু ট্যাবলেট গুলো তো স্ট্রং না, আমি জানি না। বাবা ডেকে যখন সাড়া পেল না, দরজাটা ভেঙে ফেললো, দেখে যে আমি ঘুমে মগ্ন একদম, অনেকগুলো সরে ছিটে ঘুমের ট্যাবলেট আছে, তখনই আমাকে ওদের অ্যাম্বুলেন্স ছিল, আমাকে মিডফুটে নিয়ে গেল, আমাকে স্টমাক ওয়াইজ দেওয়ার মাধ্যমে আমি বেঁচে গেলাম। আমি এত উইক হয়ে গেলাম যে আমাকে হসপিটাল থেকে সে মুহূর্ত আর আনতে পারল না, আমি হসপিটাল মিডফুট হাসপাতালে থাকলাম। থাকার পর আমার একটা ঠিক থায়ের পাশে এত বড় একটা ফোড়া উঠলো, এই হঠাৎ করে এই ফোড়াটা উঠার পর এটাকে অপারেশন করতে চাইল, অপারেশন করতে একটা ফোড়ায় প্রায় 3 বার অপারেশন করলো, জটিল হয়ে দেখা দিল। ওখানে গাইনির প্রফেসর ছিলেন ডক্টর সুপিয়া, উনি বললেন যে মেয়েটা তো প্রেগনেন্সি এতগুলো পিল খেয়েছে, এটার এফেক্ট হবে কি জানি না, কিন্তু এই মেয়েটাকে বাঁচাতে গেলে হসপিটালেই রাখতে হবে। তো আমি দীর্ঘদিন বলতে গেলে হসপিটালেই ছিলাম, তখন জানাজানি হয়ে গেল যে আমি সব দিন, তখন ইতিমধ্যে প্রিন্স চলে আসছে ওখান থেকে, আবার পালাইয়ে চলে আসছে এখানে। তখন আমি প্রিন্সের বাবাকে বললাম যে দেখেন আপনি যে অন্যায় যে ভুল আমার সাথে করছেন, আপনি দ্বিতীয়বার এটা আর চিন্তা করেন না, আমি আপনার ছেলের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক রাখবো না, কিন্তু এই মুহূর্তে আমি কোথায় যাব, আমার যাওয়ার কোন ঠিকানা নেই, দেখে আমি এত অসুস্থ হয়ে গেছি দেখে আমাকে এখানে থাকতে হচ্ছে আপনার এখানে, যেহেতু আমি বাড়িতেও যাব না। ওরাও জেনে গেছে ওই মুহূর্তটা, তখন আমার শ্বশুর অত্যন্ত ভয় পেয়ে বাড়ি আমাদের কাহালো পর্যন্ত যাওয়ার পর আমার বাবা আমার ফুপু আরো কে কে চলে আসছিল আমাকে দেখতে, যখন আমি ঘুমের বড়ি খাই তখনই জানলো, তো ওরা হ্যাপি, ওরা কিন্তু ভিতরে সবকিছু, তখন আমি ওদেরকে বলিনি যে এই ছেলে ম্যারিড, আমাকে প্রতারণা করছে প্রতারক, ওরা তো খুব হ্যাপি যে আমাদের থেকে এরা অনেক 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 বড় লোকেদের শান্তিনগরে বাড়ি আছে গাড়ি আছে। হ্যাঁ, ওরা খুশি হয়ে চলে গেল। তারপরে আমি খুব নর্মাল অবস্থায় থাকলাম, কিন্তু আমি প্রিন্সের সাথে আমি আর বৈবাহিক জীবন যাপন করলাম না, ওটাই শেষ।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে একটা বিরতি নিতে চাই। আপনারা আজকে যাকে শুনছেন তার নাম হচ্ছে আঞ্জুমান আরা, 54 থেকে 55 বছর বয়স্ক একজন নারী, একজন মানুষ, এবং সবার ঊর্ধ্বে যে পরিচয়টাকে আমরা তুলে ধরছি তিনি একজন মা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম হ্যালো ইট 920 তে এতগুলো পর্বের মধ্যে আমরা এই পর্বটাকে স্পেশালি মায়ের জীবনের গল্প বলছি। কেন বলছি সেটা আজকে আপনাকে পুরো অনুষ্ঠান জুড়েই শুনতে হবে। 11টা থেকে 12টার মধ্যেই এই জীবনের গল্পে এতগুলো বাঁক আমরা পেয়েছি, এতগুলো ধাক্কা আমরা পেয়েছি, শেষ পর্যন্ত কোথায় গিয়ে এটা দাঁড়াবে তা অচিন্তনীয়। এবং বারবারই আমরা রিকোয়েস্ট করছি আপনাকে, মাকে সাথে নিয়ে যদি আজকের এই জীবনের গল্পটা শুনতে পারেন অসাধারণ একটা অনুভূতি পাবেন মাকে পাশে রেখে। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 12:06 আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর আজকের এই মাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমি সবাইকে স্পেশালি রিকোয়েস্ট করছি আজকের এই জীবনের গল্প শেষ পর্যন্ত না শুনে প্লিজ ঘুমোতে যাবেন না। আমরা ফিরে আসছি ঠিক রাত 12:06। প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12:06, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আজকে একটি ঐতিহাসিক এপিসোডের জন্ম হচ্ছে হ্যালো 8920 তে, এবং যারা এটা শুনবেন তাদের প্রত্যেকের শিহরণ হতে বাধ্য, কারণ পৃথিবীর একটি শব্দ আছে যে শব্দের কাছে গিয়ে আমরা অনেকেই অনেক বেশি আবেগে ভালোবাসায় এবং সমস্ত অনুভূতি নিয়ে আটকে যাই, সেটা হচ্ছে মা। আজকে হ্যালো 8920 তে একটা মায়ের জীবনের গল্প প্রচার করা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম, স্পেশালি রিকগনাইজড আমরা বলতে চাই এই এপিসোডটি, যেটার জন্য পুরো সপ্তাহব্যাপী আপনাদেরকে আমরা ফেসবুকে প্রচারণা চালিয়েছি। এই মা হচ্ছেন আঞ্জুমান আরা, তার জীবনের গল্পের বেসিক ব্যাকগ্রাউন্ডে আমরা রয়েছিলাম, এবং এখন ঠিক সেই জায়গাটি থেকেই ফিরব, যে জায়গাটিতে আমরা একটা বিরতি নিয়েছিলাম। তবে তার আগে আপনাকে বলতে চাই, আপনার জীবনের গল্প আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন আপনার জীবনের গল্প হ্যালো ইট 920 তে এসে আপনি বলবেন, সেক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন করে জানাতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে ফোন থেকে আপনি কিছু নির্দেশনা শুনতে পাবেন, সেই নির্দেশনা অনুসারে আপনি আপনার কথাগুলো ওখানে রেকর্ড করবেন। আরেকটি নম্বর, পুরনো নম্বর আপনারা নিশ্চয়ই জানেন, সেখানেও একই ব্যাপার। ফোন নম্বরটি হচ্ছে 9115668। আরও একবার বলি 9115668। এখানে ফোন করার পরে একইভাবে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি বলে আপনার কথাগুলো বলবেন। ফেসবুকে চলে আসুন আজকের এই অতিথিকে দেখার জন্য, তার সঙ্গে কথা বলার জন্য, সরাসরি যোগাযোগ করার জন্য। দিস ইজ দ্য বেস্ট মাধ্যম। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিতে ভুল করবেন না, এবং লাইক দিলেই হ্যালো 8920-র আপনি মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, আপনি যেখানটাতে ছিলেন, আপনি যেটা বলছিলেন যে শ্বশুর, সেটা জেনে গেল, আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনি প্রিন্সের সাথে আর ঘর সংসার করবেন না। তারপর
এটা আমার চরম সিদ্ধান্ত, এবং আমি তখন থেকে জব খুঁজতে আরম্ভ করলাম।
আচ্ছা,
তো আমি যেহেতু মিটফুদে আমি ছিলাম হসপিটালে ভর্তি, আমার ওয়ার্ডে একজনের সাথে আমার সখ্য গড়ে ওঠে, ও আমাকে পেপারগুলো কালেক্ট করত এবং জবের যে চ্যাপ্টারগুলো ওগুলো আমাকে দিত, ওখান থেকে ওর মাধ্যমে আমি অ্যাপ্লাই করতে শুরু করলাম। আমি আর রেড ক্রিসেন্টে ওখানে আর আমি করতে পারলাম না। আমি বিমানবালা হিসেবে একটা ইন্টারভিউ দিতে যাই মতিঝিলে, ইন্টারভিউটা আমার ভালো হয়, আমি যখন ভাইবা দিতে যাই তখন মেডিকেল টেস্ট করা হয়, তখন ওরা কেমন করে, তখন আমি 5 মান্থ ওরা ধরে ফেললো যে আমি মিথ্যা বলছি, আমি দিচ্ছি আনম্যারিড, আমি একটু ঝুঁকি নিছিলাম এটা, যে হয়ে গেলে মনে হয় চাকরি হলে পরে আমাকে কিছু বলবে না। আমি ওখান থেকে চলে এসে খুব কষ্ট পেলাম, একটা ব্যাংকে ইন্টারভিউ দিব, কিন্তু আমি ঠিক সেই মুহূর্তে বাসা থেকে বের হতে পারলাম না, ছলে বলে কৌশলও বের হতে পারলাম না। আমার বের হওয়ার একমাত্র পথ হয়েছিল ওই ভাগ্নে, তাকে আমি বলতাম, তখন এদের টিএনটি ছিল, ওদেরও টিএনটি ছিল, তখন তো সেলফোন ছিল না, সেলটার নাম রাকিব,
রাকিব মনে পড়েছে আপনার। ওকে, হ্যাঁ,
তখন একবার চিন্তা করলো, আমার 3 বার যেহেতু ব্যাগিটা অপারেশন হয়ে গেল, হ্যাঁ, আর বাবুটা হয়ে যাবে যাবে, আমাকে ও হওয়া পর্যন্ত অপেক্ষা করি, তারপরে আমি আবার ইন্টারভিউ দিতে শুরু করব, তখন আমি নিজেই চলতে পারি না, আর কি লজ্জার ব্যাপার। এই ছেলেটা তখন টেকনাপে রেড ক্রিসেন্টে চলে গেছিল,
কোন ছেলেটা,
প্রিন্স, হ্যাঁ
প্রিন্স, আচ্ছা,
আমাকে আর বিরক্ত ওই রকম করেনি,
মানে আপনিও বাসায় থাকতেন তখন,
তখন তো আমি তো বললাম কোথাও যাওয়ার জায়গা নেই, আমি এই অবস্থায় কোথায় যাব, বাড়িতেও আমি যাব না। আর বাবু হয়ে গেল ওখানে বাংলা বাজারই হলো বাবু, সিজার করতে হয়নি, নর্মাল বেবি হয়ে যাওয়ার পর আমি ওনার একটা ভার মুক্ত হলাম। ওরা আমার ছেলেটাকে দুইজনে প্রিন্সের মা বাবা খুবই আদর করত, তখন চাকরির খুব হন্যে হয়ে চাকরি খুঁজতে অগ্রণী ব্যাংকও দিলাম, ICDRB-তে তখন একটা বিজ্ঞাপন দিয়েছিল, আমি ICDRB-তে ইন্টারভিউ দিতে গেলাম। আমার দুলাভাই তখন হোটেল শেরাটনের টেলিকম ম্যানেজার, উনাকে দিয়ে আমি টেলিফোন করালাম, বললো যে আমি দাওয়াত করতেছি, ও আসুক, রুবু আসুক, আপনিও আসেন। তখন বাচ্চার বয়স 41 দিন, বাচ্চাকে নিয়ে গেল, আমি রেখে বাবা বললো, বাবা আপনি যান, আমি আপনি সন্ধ্যায় এসে আমাকে নিয়ে যাবেন, আমি এখানে একটু থাকি। তো বাবা চলে গেল, আমি রিটার্ন দিতে গেলাম একা একা, মানে দুপুরের পরে রেজাল্ট দিল, আমি রিটার্নে টিকে গেলাম, এখন ভাইবা দিতে হবে, ভাইবা হবে 5টার থেকে। তখন ভাত খেতে আমি গেলাম, ছোট বাচ্চা রেখে আসছে, তখন বউ বললো বাচ্চাটা এত কান্নাকাটি করতেছে, এটুক বাচ্চা, তুই এক কাজ কর, তান্তিকে নিয়ে নে আর বাবুকে নিয়ে যা, ও কুলে নিয়ে তুই পরীক্ষা দে, বাচ্চা দুধ খায়নি কিছু খায়নি, খুব কান্নাকাটি করছে। তারপর ওইটুক বাবুকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে তান্তি একদম ছোট মানুষ, ও বাচ্চাটা যে ডাকবে সেটাও ও পারে না, ওকে জাস্ট আমি এমনি নিয়ে আসছি। তো ওখানে কেমন যেন প্রচার হয়ে গেছে যে একজন ক্যান্ডিডেট আসছে, তার একটা ছোট্ট বেবি, বেবিকে নিয়ে ইন্টারভিউ দিতে আসছে
ICDRB-তে।
হ্যাঁ, ওখানকার তখন একটা ফরেনার ক্লার্ক উইন না, উনি ইন্টারভিউ, উনি চমৎকার বাংলা বলতে পারেন, উনি বগুড়ারই একটা টিম, MCHFP-র উপরে একটা প্রজেক্ট, ওরা 2.5 বছরের জন্য লোক নিয়োগ করতেছে, বলে যে তুমি রিটার্নে তো ভালোই করছো, এখন বলো তুমি কত চাও, কত হলে চলবে। আমি তখন জীবনের ফার্স্ট চাকরি আমার, আমি কিচ্ছু জানি না, আমি বলছি যে আমি জানি না, আমি ওদেরকে আমার জীবনের একটু কথা বললাম, এই কথাগুলো বললাম যে আমি এই অবস্থার মধ্যে ওখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, আমার একটা চাকরি, একটা শেল্টার ছাড়া কোনো উপায় নেই, আমাকে আপনারা যা দিবেন আমি তাই নেব, কিন্তু সেটা যেন আমার এবং আমার বাবুর জন্য চলার মতো হয়। তারপর ওরা প্লিস্ট হলো, আমাকে বললো ঠিক আছে তোমাকে যা বলার আমরা বলছি, তুমি এখন তোমার বেবিকে নিয়ে বাসায় চলে যাও। তারপরের দিন আবার আমি আসছি অন্য একটা সুতো করে, এসে আমি বসে আছি, তো ম্যানেজার এসে দেখা করলাম যে আমার চাকরিটা হয়েছে না হবে না, বলে কি বোকা মেয়ে তোমার প্রতি সেম্পাথি হবে না, তুমি একটা বাচ্চা নিয়ে চলে আসছো ইন্টারভিউ দিতে, তোমাকে সর্বাঙ্গে নিয়েছে আমাদের এই ক্লার্ক ওয়েন খুবই ভালো বাংলা বলতে পারেন, দেখো নি তোমার সাথে কতবার চাকরি হয়ে গেছে এবং তোমার বেতন আমরা শুরুতেই দিব 12,500।
কত সালে চাকরিটা হলো মনে আছে?
এটা হলো 80-তে,
মানে 80-তে 12,500 টাকা বেতন।
চারজন সুপারভাইজার নিয়েছিল আমাকে একজন, এই তো শুরু হলো আমার জীবন। আমি তখন ডিসিশন নিলাম যে আমি এখান থেকে বেরিয়ে যাব। আমি বাবাকেই বললাম, বাবা আপনার ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি কিন্তু আমি আপনার থেকে বাবার ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ হয়ে গেছিলাম এবং আপনি যা বলছিলেন আমি তাই স্বীকার করে নিছিলাম, বাট যখন আমি জানলাম যে আপনি আমার সাথে প্রতারণা করলেন, আমার জীবনের সাথে, আমার সন্তানের সাথে, আমার ভাগ্যের সাথে, আমি আপনাকে এখন ঘৃণা করি এবং আমি ডিনাই করি, আমি একদম আপনাকে অস্বীকার করি, আমি এখান থেকে চলে যাব এবং আপনার ছেলেকে আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তো তারা এটা নিয়ে অনেক কান্নাকাটি, আমাদের বাড়িতে চিঠি লিখলো, আমাদের বাড়িতে তারা হাজবেন্ড ওয়াইফ দুজন আসলো। তখন আমাদের বাড়ির অবস্থাও তেমন পরিবর্তন হয়নি, এই ছনের ঘরটোর কি, তারা আমাদের বাড়িতে এসে এটা নিয়েও আমাকে কথা শোনালো যে তোমরা তো হত দরিদ্র,
তারপরও কেন এত,
হ্যাঁ এত অহংকার কেন, এর থেকে কি ভালো চাইতে।
বাবা কি তখনও জেলে?
না না না,
বাবা তখন বের হয়ে গেছে,
চলে আসছে। তোর এসে বললাম না যে লাইব্রেরিতে, অন্যের লাইব্রেরিতে কাজ করতো, লাইব্রেরিতে। তারপর আমি ডিসিশনে অটল থাকলাম, আমি ওদেরকে বললাম আমাকে কোথায় দেবা, আমাদের প্রজেক্টটা মতলব শুরু হলো। তখন ওইটুক বাচ্চাকে নিয়ে গিয়ে আমি একেবারে অকুল সমুদ্রে পড়ে গেলাম।
মতলব মানে চাঁদপুর মতলব?
হ্যাঁ।
আচ্ছা,
তো ওটা আইসিডিডের তখন ঘাঁটি ছিল।
আচ্ছা,
তো ওখানে একটা কাজের মেয়ে ঠিক করে দিল। তো সকাল 8টায় বেরিয়ে যেত ওদের গাড়ি, আমরা চাঁদপুর হাজীগঞ্জে কাজ করতাম। তখন স্যালাইন তৈরির একটা প্রজেক্ট ছিল, এইভাবে কাজ করতে হতো, শিখাতে হতো ওদেরকে। তখন আমি ওরম করে চলে আসতাম আর এই মেয়েটা কাজের মেয়ে ইয়েতে থাকতো। তো আমার কলিগরা বললো এতটুক বাচ্চাকে নিয়ে আসছো তুমি, ওর উপর কাজের মেয়েটা ভরছে, আমি ও যত টাকা চাই আমি দিব, ও একটু কেয়ার করবো, পারল না। তখন আমার একটা ভাই আসলো, ওকে কয়দিন রেখে আমাকে এবার মুন্সীগঞ্জও আসতে হলো ওই বাচ্চাকে দেখে। মুন্সীগঞ্জে যখন আসলাম তখন একেবারে বাচ্চাটা একদম ছোট ছিল, কি ঘাটা উঠে গেছিল। 3 দিন পর ওরাই আমাকে ফোন করলো, তুমি এসো না হলে বাচ্চাকে বাঁচাতে পারবো না। তাই আমি বললাম যে প্লিজ আমাকে তাহলে আপনাদের মতলবই রেখে দেন, আমাকে ফিল্ড না করে। তখন ওরা ওটা চেঞ্জ করে হসপিটালে আমাকে কাজ করতে দিল। তো বাবু বড় হলো, তো ওদের প্রজেক্ট একবার টেকনাপে পাঠায়, একবার মুন্সীগঞ্জ পাঠায়, একবার যশোরে, ওদের যে প্রজেক্টে সে প্রজেক্টগুলোতে আমাকে যেতে হয়। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে কি করব, আমি একদম নিরুপায়, আমার মাকেই আমাকে ধরতে হবে। এরা বাচ্চা নেওয়ার জন্য বহু চেষ্টা করলো, আমি আর দিলাম না।
শ্বশুরবাড়ির লোক?
হ্যাঁ, শ্বশুরবাড়ির লোক।
এদিকে ডিভোর্স দিয়ে দিয়েছে?
না, ডিভোর্স তখন আমি এত সংগ্রামে ব্যস্ত ছিলাম যে আমি এই পার্টটা ভুলে গেছি।
আচ্ছা,
মানে ডিভোর্স যে দিতে হবে তখনও আমি একজন সত্যিকার মানুষ হয়ে উঠতে পারিনি, আমি নারী ছিলাম, দুর্বল নারী ছিলাম, এগুলোর সময় পাইনি আমি কাজ করতে করতে, বাবুকে কেয়ার করতে করতে। তারপরে আইসিডি রেবির প্রজেক্টটা শেষ হলো, বাবু একবার আমার কাছে নেই, একবার যশোরও আমি মাকে নিয়ে গেছিলাম, কাজের মেয়ে নিয়েছিলাম যখন যশোরে ছিলাম। এমনি করতে করতে ওদের 2.5 বছর পূর্ণ হয়ে গেল, তখন ওখান থেকে আমি চলে আসলাম। চলে এসে তখন আমি বললাম আইসিডিতে আর কাজ করব না, এদের হার্ড পরিশ্রম করতে হয় আর বাচ্চাকে আমি কেয়ার করতে পারি না। তখন সেভ দ্য চিলড্রেনে আমি জয়েন করি। আমি কোঅর্ডিনেটর ছিলাম, আমাকে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানায় চলে যেতে হলো। তখন বাবুকে নিয়ে গেলাম, বাবু তখন একটু একটু বড়ই হচ্ছে, তখন কাজের
এই সময়টাতে প্রিন্স কোনোভাবে যোগাযোগ করা তার ছেলেকে দেখার জন্য?
এখন আমি বলি যে প্রিন্স হাজারবার চেষ্টা করছি আমার চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমি বলে রাখছিলাম যে আসলে পারে চরম অপমানিত হয়ে যাবে এবং এই বাচ্চাকে আমি কখনোই আর ওইভাবে দিব না। ওই ওই আগের ওয়াইফটাও আসা যাওয়া করতো, ওই ডিভোর্স লেটারটা ক্যান্সেল করাইছিল ধরে নিয়ে যে, তখন যেহেতু তার একটা ওয়াইফ ছিল,
ওখানে কি বাচ্চা ছিল, বেবি ছিল? কোনো বেবি ছিল না।
আচ্ছা, কোনো বেবি ছিল না। তখন আমার মনে হয় যে তার ওই যোগাযোগটাও ভালো ছিল, সেজন্য এইভাবে এত কেয়ার, আর আমি যে চলে আসছি এটা তার প্রভাবটা পড়েনি ওইভাবে, কিন্তু বাবার পড়ছিল, ওর বাবার উপর পড়ছিল। তো এই চেষ্টা করার পর আমি সেভ দ্য চিলড্রেনে থাকা অবস্থায় এখানেও আবার অনেক ট্যুর করতে হয়, গ্রামেই যেতে হয়, ভিজিট করতে হয়, তখন ওই কাজের মেয়ে, কাজের মেয়ে ভর সেরকম করে আমার একটা কলিগ ডিসিশন দিল যে তুমি তোমার মার কাছে রাখার চেষ্টা করো। তখন আমি আমার মার কাছে রেখে দেই, রেখে দিয়ে বলি যে ওখানে পড়াশোনা করুক, তখন একটা টিউটর রেখে দেই। এখান থেকে বাবুর এডুকেশন লাইফটা শুরু হলো। আর আমি থাকলাম সিভিলেন, এখানেও আমি এক বছর কয় মাস জন্য পড়ে আমি এখান থেকে চেঞ্জ করে নিয়ে শুধু বাবুর জন্য আমি ঢাকায় আসার চেষ্টা করলাম। তখন কেয়ার প্রোগ্রামে জুনিয়র প্রোগ্রাম অফিসার নিচ্ছিল, ইয়েতে আসলাম, কর্মজীবী মহিলা হোস্টেলে আসলাম, এখানে একটা সিট নিলাম। সিট নিয়ে আমি ওটা বাদ দিয়ে
কর্মজীবী মহিলা হোস্টেল কোনটা, নীলক্ষেতেরটা,
ওখানে থাকলাম। এটা আমি নিশ্চিন্ত হলাম যে আমি এখানে অন্তত তিন সাড়ে তিন বছর আমি থাকতে পারবো।
এই সময় বাবু কোথায়?
এই সময় বাবু ছিল আমাদের বাড়িতে, আমি পাঠালাম
বগুড়াতে।
বগুড়াতে পাঠালাম, ঠিক ওই মুহূর্তটা আমি যখন সেভ দ্য চিলড্রেনে আমি হোস্টেলে চলে আসছি, হ্যাঁ, তখন বাবুকে চুরি করে ওর বাবা আমাদের বাড়িতে গিয়ে বলছে যে ওর দাদির খুবই অবস্থা খারাপ, ওর দাদি মারাই যাচ্ছে। তখন নিয়ে আসে, দেখায়, দেখার নিয়ে আসার পর আর দেয় না। তখন আমি আমার ভাগ্য চেঞ্জ করার জন্য আমি এক ধরনের যুদ্ধ করে যাচ্ছি। তখন আমি একটা অভিমান লাগলো, যখন নিয়ে আসছে ঠিক আছে আমি আমাকে গড়ি, এখন আমাকে তো গড়তে হবে, আমি এই সুযোগে দেখি কতক্ষণ রাখতে পারে, ওরা রাখুক আমি আমাকে নিয়ে একটু চিন্তা করি। তখন আমি বিয়েতে ইডেনে ভর্তি হলাম।
আচ্ছা,
ভর্তি হলাম আর এমনি করতে করতে একটা বছর কেটে গেল, আমি আশাতে ইন্টারভিউ দিলাম, আশার চাকরিটা হয়ে গেল। আমি কেন জানি তখন এক ধরনের অভিমান আমাকে কাজ করতেছিল, এই ছেলেটা তো আমি চাইনি, এই বাচ্চাটা তো আমি চাইনি, এই বাচ্চাটা যেভাবে হোক হয়ে গেল, এখন এই বাচ্চাকে নিয়ে আমার মহাবিপদে আছি, আমি প্রত্যেকটা জায়গায় ওকে রাখতে পারি না, কে কোথায়, যখন নিয়ে আসছে ওরা দেখি ওরা কি করতে পারে। এক বছর হওয়ার পর আমাকে একটা টেলিগ্রাম পাঠায় যে তার দাদির খুব অসুখ। ওরা ভাবছিল বাচ্চাটা যেহেতু নিয়ে আসছে আমি বাচ্চার টানে হোক আমি ওদের ওখানে যাব, থাকবো, আবার আমি কম্প্রোমাইজ করব। কিন্তু আমি একটা বছর হার্ট লাইনে ছিলাম, যাইনি। তারপরে আমি পারলাম না, আমি দেখতে গেলাম বাবু, তখন আমি শুনলাম আমার ওই ভাগ্নের কাছ থেকে বাবু অনেক অসুস্থ হয়ে যায়। দেখতে গিয়ে দেখলাম যে কেমন একটা পরিবেশে, লেখাপড়া নাই, কিছু নাই, কিরকম অবস্থায় বাবু আছে, আমাকে চেনেই না। এই যে বাবুকে আমি কুলে নিলাম, ও আসতেই চায় না। তারপরে কুলে নিয়ে দেখলাম যে ওটা মিথ্যা, আমাকে কল করছে, ওর মায়ের কোনো অসুখই নাই, শুধু আমার সাথে কথা বলার জন্য, কম্প্রোমাইজ করার জন্য এই ইতিহাসটা করছে। তারপরে আমি খুব রাগ করলাম, রাগ করার পর আমি ছেলেটাকে কুলে নিয়ে বেরিয়ে আসলাম এক কাপড়ে, ওর আর আমি কোনো কাপড় চোপড় নিলাম না। তারপরে আমি আশাতে জয়েন করলাম, জয়েন করে ভাবলাম যে আমাদের বাড়িতে আমি রাখবো না, কারণ আমাদের বাড়িতে সেফ না, ওরা আনতে গেলে নিয়ে আসে। তখন আশাতে আসলাম, আসলে আমার জীবনে আশাটা টার্নিং পয়েন্ট, আমি হোস্টেলটাও ছেড়ে দিলাম। এখানে এসে আমি মাসুদের শেফালি নামে নারী উদ্যোগ কেন্দ্রের এখন প্রেসিডেন্ট, ওনার সাথে ওই রকম মহিলার সাথে একটা পরিচয় হলো আমার, আমি জীবনটাকে জানলাম। আমি ওমেন্স প্রোগ্রামে দায়িত্ব পেলাম, এখানেও কোঅর্ডিনেটর ময়মনসিং জুনে আমাকে দায়িত্ব দিল, ভালুকা, ত্রিশাল, গৌরীপুর, পূর্বধলা আর দুর্গাপুর নিয়ে একটা জোন তৈরি হলো। আমার সব জায়গাতে যেতে হতো, বাবুকে একটা বয়স্ক মহিলা ডাকলাম, ও দেখাশোনা করত। তো এখানে স্কুলে ভর্তি করে দিলাম, আমার বেজ লাইন ছিল ময়মনসিং না, আমাকে ছিল গৌরীপুরে, ওখানে থাকতে হতো। তো মোটামুটি বাবু বড় হচ্ছে, তো আমি ভাবছি যে ও ঘরেই পড়ুক, টিচার রেখে দিলাম, স্কুলে ভালো যেতে চায় না, আর আমি সুপারভিশন করলাম যে ওকে একবারে ক্লাস থ্রিতে আমি রেসিডেন্টাল মডেল স্কুলে দিব। এই আশাতে থেকে আমি নারী পক্ষে সদস্য হলাম, তখন আমার চোখ খুলে গেল, আমি আমার নারীত্বকে ভুলে মানুষ হিসেবে আমাকে ট্রিট করতে শুরু করলাম, যে আমি একজন সর্বাঙ্গে মানুষ, তারপরে বায়োলজিক্যাল দিক থেকে নারী আর পুরুষ, আমি পুরুষকে এত প্রাধান্য দিব কেন? হ্যাঁ, কারণ আমি তো মেধা মনন, আমার এগুলো বাড়াতে পারি, আমি ভর্তি হয়ে আমি পরীক্ষা দিতে পারিনি, আমি আবার চিন্তা করলাম যে আবার আমি পরীক্ষা দিব, কিন্তু আমার জন্য লেট হয়ে যাচ্ছে, আমি বাবুকে একটা পর্যায়ে নিয়ে যাব, একটা কোথাও দিয়ে তারপরে, আমি আমার জীবনে কোনো প্রাণ আমার মতো হয়নি, কিন্তু আমি আমার ছেলের জীবনে, আমি ওখান থেকে নিয়ে আসার পর আমি চিন্তা করলাম যে আমি একদম ডিভোর্স লেটার পাঠাবো এবং আমি বাবুকে আমার মতো করে প্রাণ করে আমি এখানে নিয়ে আসব, এটা আমি প্রতিজ্ঞা করলাম। তারপরে আমি আমাদের বাড়িতে আবার দিলাম, দিয়ে ক্লাস থ্রিতে ওখানে ভর্তি করালাম, আমার কাছে রাখলাম না, ওখানে আবার আরেকটা ভালো একটা টিউটর পেলাম, ওকে দায়িত্ব দিলাম তুমি একে ক্যাডেটের উপযোগী করে তৈরি করো।
ক্যাডেট,
হ্যাঁ, আমার তখন স্বপ্ন দেখলাম, যেহেতু আমি রেসিডেন্সিয়াল মডেল স্কুলে টাকার জন্য ভর্তি করাতে পারলাম না, এত টাকা লাগতো, আমার পক্ষে সম্ভব হয়নি। তখন ও ছিল, ওই ছেলেটা আপ্রাণ চেষ্টা করছে, বাবুর মেধা ছিল আর আমার শ্রম ছিল, তো ক্যাডেটের উপযোগ ফার্স্ট বয় হতো। ও ক্লাস থ্রিতে কিন্তু ফার্স্ট স্কুলে ভর্তি করালাম, ক্লাস ওয়ান টু ও পড়েনি।
কি নাম রাখলেন ওর, সেটা তো জানা হলো না।
হ্যাঁ, ওর নামটা রাখছি আমি, যে সবচেয়ে আমার ক্ষতি করছে তার নামটাই আমি রাখছি সৈকত।
সৈকত
সে চেয়েছিল এই সংসার জীবনের সৈকত হবে একটা তীর, আমাদের ওকে কেন্দ্র করে আমাদের এটা যেন জোড়া লাগে। আমার শ্বশুর
সৈকতের নাম, মানে সৈকত মানে হচ্ছে আপনার শ্বশুরের নাম ছিল সৈকত?
না না না, আমার শ্বশুর এই নামটা রাখছেন
সৈকত। ওকে,
তার পুরো নামটা শাহরিয়ার তানভীর সৈকত।
শাহরিয়ার তানভীর সৈকত, ওকে ফাইন। তারপর
সৈকত ওখানে লেখাপড়া করলো, হয়তোবা ওখানে ওইভাবে পারেনি, মামা মামির সংসারে থাকছে, নানা নানির সংসারে ওইভাবে যত্ন হয়নি। আমি আইসিডির বিদ থেকে যখন চলে আসলাম বেশ কিছু টাকা পাচ্ছিলাম, এই টাকাটা দিয়ে কিছু ল্যান্ড কিনছিল, পরবর্তীতে সেটার একটা কাহিনী আছে। ল্যান্ডগুলো আমার নামে হয়নি, আমার বাবার নামটা যুক্ত করছিল, আমার যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলাম, আমার বড় ভাই মেজ ভাই, যে তারাও আমার সাথে প্রতারণা করছে
বগুড়াতে।
হ্যাঁ, বগুড়াতে কাহালুতে, এবং তারা ওই টাকাটা ওইভাবে নিজেরা নিজেদের ব্যবসায় খরচ করে এতটুকু জায়গা কিনে সেটা বাবার নাম দিয়ে ফেলছে। আমি সেটা জানতামও না, আমি চেকও করিনি যে আমার নামে কোথায় ল্যান্ড কিনলো, এত বিশ্বাস ছিল আমার। তারপরে বাবুকে আমি ক্যাডেটে দিয়ে দিলাম, আমি ঢাকাতে নিয়ে আসছিলাম, আমার বোনের বাসায় রেখে ফার্ম গেটে একটা কোচিং সেন্টারে দুমাস কোচিং করাইছি। তারপরে আমি ডিটারমাইন্ড ছিলাম যে বাবুকে আমি ক্যাডেটে দিব, এছাড়া আমার কোনো আর উপায় নেই বাবুর এবং আমার জন্য। ওর একটা সেফ জায়গা চাচ্ছিলাম, একটা ভালো জায়গা, যেহেতু আমি পাইনি, আমি চেয়েছি আমার ছেলেটা যেন কষ্ট না করে। ইতিমধ্যে আশাতে থাকতে আমি আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেই। হ্যাঁ, কিন্তু তারা এটা গ্রহণ করুক বা না করুক, আমি ক্লিয়ার আমার মন থেকে যে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি, তার সাথে আমার কোনো আর যোগাযোগ নেই। তারপরেও তারা অনেক চেষ্টা করছে, বাবু বড় হতে আরম্ভ করলো, ক্যাডেট কলেজে চান্স পেয়ে গেল। এই যে ক্যাডেট কলেজে চান্স পেল, এখানে আমার জীবনের প্রথম একটা আনন্দের দিন। আমি তখন আবার হোস্টেলে চলে আসলাম, আমি তখন নিপোটের একটা প্রজেক্ট আর আমি আশাকেও ছেড়ে দিলাম, দিয়ে আমি নিপোটে আসলাম যে আমার নিজেকে গড়তে হবে। ক্যাডেট কলেজে যেহেতু বাবুকে দিলাম, ক্যাডেট কলেজে বাবুকে দিতে আমার
কোন ক্যাডেটে দিলেন?
রংপুর ক্যাডেট
কলেজ। রংপুর ক্যাডেট কলেজে সালটা মনে আছে? কোন ক্লাসে ভর্তি হয়েছিল?
ক্লাস সেভেনে
গিয়ে ভর্তি হলো। কত সালে মনে আছে?
এটা 94
এর দিকে। ওকে, হয়তোবা প্রিয় শ্রোতা এখানে অনেক সালগুলোই মিলবে না, হয়তো এদিক ওদিক হয়ে যাবে, আমরা জাস্ট কিছুটা আইডিয়া দেবার জন্য আপনাদেরকে বলছি। ওকে, ঠিক আছে, হ্যাঁ বলুন।
তারপর ক্যাডেট কলেজে চান্স পাওয়াটাও আর একটা, যে আমি ওদের আর্জুটেন্টের সাথে কথা বলছি, ওদের প্রিন্সিপালের সাথে কথা বলছি যে আমি কিন্তু আমার প্যারেন্টসে শুধু আমার নামটা দিব, আমার হাজবেন্ডের নাম দিব না। কিন্তু তারপরও আমার ভাইয়ের কাছে যখন পুলিশ ভেরিফিকেশনে গেছে তখন ওরা নাম দিয়েছে, আমি দিতে চাইনি। আর একটা জিনিস আমি ওনাদেরকে বলছিলাম যে তার বাবা যেন কখনো অ্যালাউ না হয় এখানে, দেখতে যেন না।
ওই সময়টাতে সৈকতের চিন্তা ভাবনাটা কি ছিল? সে ক্লাস সেভেনে পড়ছে, তার জায়গা থেকেও তো একটা আর্টস থাকার কথা, বাবাকে সে কিভাবে ফিল করত?
তখন ওর মনেই নাই, চুরি করে যখন আনছিল তখন একটু একটু ভাসে ভাসে মনে আছে, তারপর থেকে আর দেখেনি।
মানে বাবা জিনিসটা কি সে ফিলই করতো না?
না,
একেবারেই ফিল করতো
না।
যেহেতু আপনাকেও খুব একটা কাছে পাইনি, আপনি তার ক্যারিয়ারের দিকটা চিন্তা করছিলেন এবং আপনার পক্ষে সেটা সম্ভবও ছিল না, সুতরাং বাবা এবং মায়ের ফিলটা সে আলটিমেটলি কি ফিল করতো
সেটা আমি পরবর্তীতে বলবো।
ওকে, সো আপনি তাহলে শেষেই বলেন, আমরা শেষের দিকে গিয়ে এটা আবিষ্কার করবো। এখানে দুটো বিষয় যুক্ত হয়ে গেছে প্রিয় শ্রোতা, একটা হচ্ছে স্বতন্ত্র মানুষ হিসেবে আজকে যিনি গল্প বলছেন অঞ্জু মানোয়ারা, তার বেড়ে ওঠা, তার ক্যারিয়ার, এবং একই সাথে যেই ছেলেটি দুনিয়াতে আসলো তার সন্তান, তার বেড়ে ওঠা, এবং তাকেও একটা এস্টাবলিশমেন্টের মধ্য দিয়ে চিন্তা করছেন অঞ্জু মানোয়ারা, এবং সেটা যে শুরু থেকেই আছে, যেভাবেই হোক না কেন তার ছেলে একটা ভালো জায়গাতে থাকবে, ক্লাস সেভেনে সে রংপুর ক্যারেটে পড়ছে, এটা নিঃসন্দেহে তার জায়গাটা থেকে, মায়ের জায়গাটা থেকে অনেক বড় একটা সাকসেস। আর এই গল্পটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাই হচ্ছে প্রশ্ন। আমরা শুধুমাত্র শুরু করেছি মাত্র, কারণ আমরা বারবারই বলছিলাম যে আজকের হ্যালো ইট নাইন টু জিরো একটা মায়ের জীবনের গল্প, কিন্তু মায়ের জীবনের গল্পের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা মোটামুটি আবিষ্কার করেছি, সৈকতের মায়ের জীবনের গল্প, এবং একই সাথে আমাদের প্রত্যেকের মাকেই এই গল্পে অনুভব করার একটা সুযোগ রয়েছে, এবং যে কারণে আমরা বলছি মাকে পাশে নিয়ে আজকের এই জীবনের গল্পটা শুনুন। হ্যাঁ, তারপর
আমি ক্যাডেট কলেজে ওকে দিতে গিয়ে খুব ঋণগ্রস্ত হয়ে যাই, আমার রুমমেট, আমার কলিগ, ওখানে অনেকগুলো টাকা লাগে কোচিং সেন্টারে, তারপরে যখন ভর্তি করে দেয় তখন, কিন্তু আমাদের বাড়িতে আমি কারো থেকে ওইভাবে পায়নি, যেহেতু তারা আমার আমারটাই নিয়েছে, আমারটাই খেয়েছে, আমার কলিগের আমার জীবন, তারা যেভাবেই হোক টাকা জোগাড় করে ওকে ভর্তিটা করে দিলাম। আমার একটা ছোট্ট ডিপিএস ছিল, ডিপিএসটা ভাঙলাম, ভেঙে ওকে ভর্তি করে দিলাম, কাপড় চোপড় দিয়ে ও পড়তে শুরু করলো আর আমি চলে আসলাম।
এই যে লম্বা একটা সময়, প্রায় আমি যদি ভুল করে না থাকি প্রায় 8-10 বছর, এই সময়টাতে আপনি তো পরিণত বয়স্ক একজন নারী হয়েছেন, আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে। আপনি আশাতে জয়েন করার পরে আপনি যেটা ফিল করলেন যে না, প্রথমত আমি মানুষ, তারপরে আমার লিঙ্গ পরিচয়, এই সময়টাতে কি কোনো একটা ছেলেকে নিজের জীবন অনুভব করা, সংসার জীবনটা ফিল করা, কারো প্রতি ভালোবাসা জন্মানো, এইরকম কোন ঘটনা কি হয়েছে? ইয়েস এবং নো বলে অ্যান্সার দিলেই হবে।
না
হয়নি। ওকে,
সুযোগই
আপনি পানেন,
এর সাথে আমি কথা অ্যাড করবো, এই জন্য যেহেতু আমি সুযোগ, আমি আমার সংগ্রাম করতে করতে, আমি বাবুকে নিয়ে আমাকে নিয়ে চিন্তা করতে করতে কোথায় যে সময়গুলো পার হয়ে গেল, আমি কোনো অবকাশ পাইনি।
আপনি চিন্তাই করতে পারেননি, এবং আপনার সামনে একটা মোটই ছিল, যদি ভুল না করে থাকে আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করতে হবে, রাইট?
এটা আমার প্ল্যান ছিল।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটি তার একটা বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের একটা বিরতি নিব, এবং তারপর আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজকে একটি ঐতিহাসিক এপিসোডের জন্ম হচ্ছে হ্যালো 8920 তে। শুধু বারবার এই কথাটা বলছি, এবং একই সাথে এটাও বলছি, যদি সুযোগ থাকে মাকে পাশে রেখে প্রত্যেকটি ছেলে এবং প্রত্যেকটি মেয়ে যেন আজকের এই জীবনের গল্পটা শোনে। এবং আমরা খুব তার্থহীন কণ্ঠে বলতে চাই, আজকের এই জীবনের গল্পটি বিশেষ করে যারা মাকে ভালোবাসেন কিংবা বাসেন না কিংবা পরিস্থিতির শিকার, তারা প্রত্যেকেই যেন এই গল্পটি অন্তর দিয়ে অনুভব করেন। আমরা ফিরে আসতে চাই ঠিক 4 মিনিট পরে। আপনারা যদি আজকের এই অতিথিকে দেখতে চান, কোনো কিছু বলার থাকে, চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে 54 কিংবা 55 বছর বয়সী আমাদের শ্রদ্ধেয় অঞ্জু মানোয়ারা, যিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি তার জীবনের গল্প বলছেন। আমরা এটাকে একভাবে বিশেষায়িত করেছি একজন মায়ের জীবনের গল্প। তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন যে একটা মানুষের জীবনের গল্প বলা উচিত, কারণ প্রথমত আমি একজন মানুষ, তারপরে আমার লিঙ্গের ব্যাপারটা আসে। কিন্তু আমরা এটাকে মায়ের জীবনের গল্প এই অর্থে বলছি যে পুরো গল্পটা যখন আপনি শুনবেন, তখন আপনার ভেতরে অন্তরের জায়গা থেকে যে অনুভূতিটা সবচাইতে বেশি আপনাকে তোলা দেবে, সেটা হচ্ছে একজন মায়ের অনুভূতি। আমরা প্রত্যেকে আমাদের মায়ের সন্তান, এবং সেই জায়গাটি থেকে মায়ের সাথে আমরা আজকের এই জীবনের গল্পটা অনেকেই শুনছি। আমি প্রথমেই বলে নিয়েছিলাম, যদি মাকে সাথে করে আজকের এই জীবনের গল্পটা শুনতে পারেন, তাহলে আপনার অনুভব করবেন যে আজকের এই জীবনের গল্পের বিশেষায়ত্ব আসলে কোন দিকে। আমরা আমাদের অতিথির কাছ থেকেই আবারও শুনবো, তবে তার আগে আপনাকে বলতে চাই, আপনি যদি আপনার জীবনের গল্প এখানে এসে বলতে চান, সেক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া আগের নম্বরটাও রয়েছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফেসবুকে যারা চলে এসছেন তারা অত্যন্ত ভাগ্যবান, কারণ আজকের এই অতিথি ফেসবুকে যেসব কমেন্টস আপনারা করছেন, প্রত্যেকটি কমেন্টস তিনি পড়বেন এবং তার সংগ্রহে সেটা থাকবে। সুতরাং আপনার কমেন্টসটিও খুবই গুরুত্বপূর্ণ, প্রতিক্রিয়া আমাদের খুব খুব প্রয়োজন। সেক্ষেত্রে আমরা সবাইকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, আজকের এপিসোডটি যারা শুনছেন তারা ফেসবুকে চলে আসুন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফাইন,
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920।
This track was downloaded from fusionbd.com.
Close up presents Hello 8920.
যেখানটায় আমরা ছিলাম আমরা সেখানটা থেকেই শুরু করতে চাই। আপনি বলছিলেন যে আপনার একমাত্র ছেলে সৈকত, সে ক্যাডেটে ভর্তি হল, রংপুর ক্যাডেটে। অনেক কষ্ট করে, অনেক কাঠখড় পুড়িয়ে আপনি তাকে ক্যাডেটে ভর্তি করলেন।
হ্যাঁ প্রিয় শ্রোতা, কিবরিয়ার কথার সাথে তাল মিলে আমিও একটু বলতে চাই, আমি কখনোই ভাবিনি যে আমার জীবনের এই কথাগুলো লাখো লাখো শ্রোতার মাধ্যমে ছড়িয়ে যাবে, এটা আমি কখনোই ভাবিনি। একটা স্বপ্নের মতো লাগছে আমার কাছে, যেটা আমি প্রস্তুতিও না, আমার এলোমেলো জীবনের মতোই আমার কথাগুলো হয়তো বা এলোমেলো কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে, কিন্তু এই প্রথম আমার জীবনে আপনারা লক্ষ্য করবেন আমি না হতে পারছি কন্যা, না হতে পারছি বধূ, না হতে পারছি সত্যিকারের মা, কারণ আমার সন্তানকে তো আমি সময় দিতে পারিনি, আমার কর্মক্ষেত্র নিয়ে, তার বাঁচার জন্য, আমার বাঁচার জন্য, আমার জীবিকা নির্বাহ করতে হতো, এই সবকিছু নিয়ে এই প্রথম আমার জীবনের আনন্দ একটা দিন, যেদিন ও ক্যাডেট কলেজে চান্স পেল, আমার শুরু হলো আমার আর একটা সংগ্রামময় জীবন। আমাকে আর্ন করতে হবে, টাকা ইনভেস্ট করতে হবে ওর পিছনে। আমার পৃথিবী এতদিন ধরে আমি কখনো আমাকে নিয়েও চিন্তা করিনি যে আমার পৃথিবী ছিল একদিকে আর আমার সৈকত ছিল একদিকে। ও যেহেতু স্থিতি লাভ করলো একটা সুন্দর পরিবেশে, আমি হোস্টেলে থেকে, নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলে থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে আমি আমাকে গড়ব এখন, আমাকে আরো বড় হতে হবে, আমাকে আরো শিক্ষিত হতে হবে, আমার স্বপ্নটা পূরণ করতে হবে। যে আমার ছোটবেলায় যে স্বপ্ন দেখতাম, দুটো বেনি ঝুলে আমি কলেজে যাচ্ছি, আমি ইন্টার পাস করছি, আমি বিএ এমএ করছি, হয়তো বা সেটা সেভাবে হবে না। আমার চাকরির ফাঁকে ফাঁকে আমি আবার ইডেনে ভর্তি হলাম, আমি পড়াশোনা শুরু করলাম। আমার রুমমেট ছিল চারজন, আমি রুমে পড়তে পারতাম না, আমি ছাদের উপর চলে যেতাম, ভাঙ্গা ট্যাঙ্কির পিছনে বসে বসে আমি পড়াশোনা করছি, কারণ আমাকে যে মাস্টার্স কমপ্লিট করতেই হবে, এটা আমার স্বপ্ন, আমার স্বস্তি, আমার আনন্দ। এইবার আমি একটু আমার চাকরিটা চেঞ্জ করলাম। হ্যাঁ, আমি ইফরি ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, এটাও আড়াই বছরের একটা প্রজেক্টে জয়েন করলাম। এখানে আমার বেসিক বেসিক ট্যুর অ্যালাউন্স মিলে অনেক, প্রায় ২০ মতো টাকা হতো, আসত
২০,০০০।
হ্যাঁ, অনেক টাকা। আমার আমার নিজের দিকে এই প্রথম আমি খেয়াল দিলাম। আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে চাকরি করতে আরম্ভ করলাম, এবং ট্যুরের চাকরি। এখানে হতো কি যে আমি যেহেতু স্বস্তি লাভ করছি, বাবুকে নিয়ে আর আমি চিন্তা করছি না, সেহেতু আমি মনোযোগ সহকারে পড়ে বিএ পাস করলাম, এমএ পাস করলাম। মাঝখানে আমার জীবনের অনেক ঘাত প্রতিঘাত চলে গেছে। তো বাবু একসময় ক্যাডেট থেকে পাশ করে বেরিয়ে আসলো, আমিও ইডেন থেকে বেরিয়ে আসলাম, তো আমরা দুইজনে হ্যাপি। আর একটা দিক হচ্ছে, বাবু বড় হচ্ছে কিন্তু ও কখনোই আমাকে ওর বাবা প্রসঙ্গে কোনো কিছু জিজ্ঞেস করেনি। এবং আমি ভাবছি যে যখন ক্যাডেট কলেজ থেকে বেরিয়ে আসবে, তখন ওকে আমার জীবনের গল্প বলবো, আমার স্ট্রাগল, আমার কাহিনী এগুলো বলবো, ও বিচার করবে। ও তো ওর বাবাকে মাকে একটা স্বাভাবিক জীবনও আসতে পারেনি, নানার বাড়িতে অনাদরে কত কষ্ট করে। আমার মনে আছে যে ও নাকি একটা ডিম মানে সিদ্ধ করে পিকনিকে খেয়েছিল, সেখানে ওর মামা নাকি কি মারছিল, ওর ছোট মামা, যে একটা ডিমের জন্য আমার ছেলে কত মার খেয়েছে, বা ওর নানা এই স্মৃতিগুলো এখন বলে যে ওর নানা হয়তো বা মসজিদ থেকে কোনো সিন্নি টিন্নি নিয়ে আসত, এগুলো হয়তো বা আমার বড় ভাইয়ের ছেলে মেয়েদেরকেই দিত, ওকে দিত না বা ওকে ডাকত না, এগুলো কথা, কষ্টের কথা এখন বলে। এগুলো ছাড়া ও মোটামুটি ভালো ছিল। ও যখন ক্যাডেট কলেজ থেকে আসত, তখন সবকিছু ওর কাপড় চুপড় ড্রেস আমি ঢাকা থেকে কিনতাম, সবচেয়ে ভালো জিনিসটি ওর জন্য আমি কিনতাম। আমার স্বপ্ন ছিল, ওরও স্বপ্ন ছিল যে ওকে আর্মি কমিশনে দিব ক্যাডেট কলেজ থেকে। বাট ও শখ করে বুয়েটে পরীক্ষা দিল, বুয়েটে চান্স পেয়ে গেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিল, ওখানে চান্স পেয়ে গেল অ্যাপ্লাইড ফিজিক্স। এত দুটো ভালো সাবজেক্ট, আমি তখন চিন্তা করতে শুরু করলাম যে আসলে আমি আর্মিতে দিব না, ও তো ইঞ্জিনিয়ার হবে, বুয়েট কত বড়, ও এত সুন্দর একটা সাবজেক্ট পেয়েছে, দ্বিধা দ্বন্দ্বে আমি কি করব চিন্তা করলাম। তারপর ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি করবা বলো, তখন বলল যে মা, ক্যাডেটে পড়ার সময় থেকে আমিও চিন্তা করছি যে আমি আর্মিতে যাব, বাট আমি ইএম এ যাব, আর্মি ইঞ্জিনিয়ার এই করে যাব। তো আমি আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম ওকে আর্মিতে পাঠাবো, আর্মির ও অফিসার হবে। সেই অনুযায়ী ওর এবং আমার ইচ্ছায় আমি আর্মিতে পাঠালাম। আর্মিতে পাঠাতে গিয়ে একটা ব্যাপার হলো যে ফর্ম ফিল আপে বাবার একটা ঘর থাকে, সেই ঘরটা পূরণ করতে হয়। আমি ওখানে একটা নোট দিলাম যে আমি ঠিক এই মুহূর্তে, যেহেতু পুলিশ ভেরিফিকেশন হবে, আমি ঠিক জানি না যে পুলিশ ভেরিফিকেশনে সত্যটাই বলতে হবে, আমি সচরাচর একান্ত নিরূপায় না হলে মিথ্যে কথা বলতে চাই না, তো আমি সত্যটাই লিখলাম নোটে। তো এটা কাল হয়ে দেখা দিল, তো ওর যখন আইএসএসবি দিবে, আমি তখন প্রত্যেক দিন ওর ওখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়া থাকতাম, ওরা যেত, আমি কথা বলতে পারতাম না, কিন্তু আমি ওকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি চুপ করে থাকতাম, দাঁড়া থাকতাম, দেখতাম। এইভাবে ভাবে ওর যখন শেষ দিন পরীক্ষা হবে, তখন মনোবিজ্ঞান একটা পরীক্ষা হয়, ওখানে ওর টিচার একটা মেজর, উনি ওকে ধরল যে তোমার এটা নোট বইয়ে, এই নোটটা কেন, তোমার বাবার পরিচয় কি বলো। ও তখন ভালো করে ভাষা ভাষা আমার মা, আমার বাবা বা আমার ভাই বোনদের থেকে যা শুনছে এটুকুই জানে, ওকে তখন আমার কথা বলা হয়নি। আমি চিন্তা করছি ও যখন আর্মির অফিসার ক্যাডেটে যখন চান্স পেয়ে যাবে, তখন আমি আমার জীবনের গল্পটা বলবো, আমি সময় পাচ্ছি না, সুযোগ পাচ্ছি না ওকে বলার মতো। তারপরে ওই মেজর এটা নিয়ে পেঁচানোর পর ও তো বলল আমি তো বলতে পারি নোটটা আমার মা দিয়েছে, আমার বাবার সম্পর্কে আমার মাই ভালো বলতে পারবে।
আমি একটু থামাচ্ছি আপনাকে, নোটটাতে কি লিখেছিলেন?
নোটটাতে লিখছিলাম যে আমার হাজবেন্ডের সাথে আমার সেপারেশন, হ্যাঁ ডিভোর্সটা ওইভাবে দেয়নি যেহেতু ওরা ওটা একসেপ্ট করেনি। আমি দীর্ঘদিন জানি না তারা এখন কোথায় কি পজিশনে আছে, আর তাদের ভোলার যে পার্মানেন্ট বাড়ি এবং শান্তিনগরে চলে আসছে এটাও আমি ঠিক জানি না, মনে নেই। হ্যাঁ ওটা আমি দেইনি, ইচ্ছাকৃত ভাবে আমি দেইনি, আমাকে মাফ করবেন। আমি এই অবস্থার মধ্যে যা সত্য সেটাই লিখলাম, এই ঘরটা আমি অপূর্ণ রেখে দিলাম। তো ওকে যখন জিজ্ঞেস করছে ও যখন বলতে পারেনি, তারপর ওকে অপমান কথা বলছে, তুমি তো তাহলে অ্যাবান্ডেন্ট সান, তুমি তোমার পিতৃ পরিচয় জানো না, তখন ও তো জেনে গেল যে ওকে আর্মি তার নেবে না, যেহেতু নোট করছে তখন ও। আমি কিন্তু বাহিরেই দাঁড়িয়ে আসছি, তখন আমাকে একটা চিরকুট পাঠে, মা আপনার জন্যই শুধু আমার এই আর্মিটা হবে না, যে আমাকে এখন বাবার কথা জিজ্ঞেস করতেছে, আপনি আমাকে তো কখনো বলেননি কোথায় বাড়ি কোথায় কি। এই নোটটা পাওয়ার পর আমি পাগল হয়ে যাই যে আমি কি করব। তখন একটা মুহূর্ত না দেরি করে আমার মনে আছে যে আমার কোথায় বিয়ে পড়াইছিল সে কাজের কাছে চলে আসছে, আমি আমার যে বিবাহের যে সনদ সেটাও আমার কাছে না ওদের কাছে ছিল, আমি কেমন করে যেন খুঁজে বের করছি। পুরানো ঢাকার মন সিনেমা হলের পাশে এই কাজ অফিসটা ছিল, তারপরে ওরা ঘেটে ঘেটে ওরা বের করলো, বের করে তারপরে ওটা কাবিন নামাটা আমাকে এটা তাৎক্ষণিক দেন, 500 টাকা চাইলো, আমি 500 টাকাটা নিয়ে ওটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর আমার তখন একটা শক্তি হলো যে আমি এখন এই মেজরকে আমি খুঁজে বের করব, আমার ছেলে চাকরি হবে না আমার ছেলেকে এই কথা বলবে। তখন আমি আনোয়ারুল বিদ্যালয়ের সামনের বাংলোগুলিতে, তো আমি সরাসরি উপরে উঠে দারোয়ান আমাকে বলে যে কোথায় যাবেন, আমাকে মেজর কাছে যাব, উনার রিলেটিভ আমি, তার আমাকে কিছু বলেনি। আমি সরাসরি যখন নক করি তখন উনি দরজা খোলেন, তারপরে একদম মিলে গেল, আমি আর ইউ মিস্টার ফারুক বলি ইয়েস, আমি আপনার সাথে আমার কথা আছে। তো দরজাটা তো তখন খুলেই দিয়েছে, আমাকে আসতো না বলতে পারবেন, আমি সরাসরি ঢুকছি। একটা কারণ যে আর্মিরা সাধারণত মহিলাদেরকে অনেক রেসপেক্ট করে, হ্যাঁ এই সম্মান বোধ থেকে উনি আর আমি কে এটা জিজ্ঞেস না করে ড্রয়িং রুমে বসানোর পর ওনার ওয়াইফ এবং ওনার শাশুড়িকে ডাকছেন, যেহেতু একজন মহিলা কথা বলতে আসছে। তখন আমি বললাম যে আপনি আজকে তো ইন্টারভিউ নিয়েছেন সাইকোলজিক্যাল টেস্ট, বলছে হ্যাঁ। একটা ছেলে ক্যাডেট রংপুর ক্যাডেটের ক্যাডেট সই করে,
এগুলো তো আপনার ছেলে জানেও না, আপনি ইনফ্যাক্ট আপনি এগুলো করছেন এভাবে নিজে নিজে চেষ্টা করে,
এভাবে বলতে পারেনি,
কারণ কমিউনিকেশন সেভাবে সম্ভব না, বিকজ ও টেস্টে আছে আইএসএসবি তে,
তো আমি এটা করার পর বলে কি না 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 কেন কি হয়েছে, আমি তখন বলছি নেন, আমি ছুরি ফেলিনি, ছুরি ফেললাম, আপনি নেন এটা দেখেন। এবং আমাকে আমার ছেলেকে শুধু অপমান করেননি, অ্যাবান্ডেন্ট সান বলে আমাকেও আপনি চরম অপমান করছেন, আমার নারীত্বকে অপমান করছেন, আমার মাতৃত্বকে অপমান করছেন, আপনি এটা পড়েন। তারপরে আমি দিলাম, আমি একটু ভয় পাইনি, আমি আর্মিকে দিলাম, উনি পড়ে তো উনি চুপ করে থাকলেন অনেকক্ষণ, বলছি সরি ম্যাডাম আমি ঠিক একা ছিলাম না, তো আর একজন ছিল, উনি এড়িয়ে যেতে চাচ্ছেন ওনা। আমি ঠিক আছে আপনারা এখন শিওর তো সে অ্যাবান্ডেন্ট সান না, তার একটা পরিচয় আছে, হয়তোবা আমাদের রিলেশনটা নেই, সেপারেশন অথবা ডিভোর্স, বাট ও তো তার ইস্যু, ও যেমন বাবারও মারো। তারপরে আর কিচ্ছু বললো না, আমাকে নাচতে আসতে তার ওয়াইফ এগুলো এনে, আমি কিচ্ছু খেলাম না, না খেয়ে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে আমি তখন শিওর না যে ওর এই আর্মিতে ও যদি না হয় তাহলে ছেলেটা আমার উপর খেপে যাবে, আমাকে চিরদিন এই গ্লানিটা শোধ করতে পারবো না, আমি ওর স্বপ্ন সার্থক হবে না, আমার স্বপ্ন ভেঙে যাবে। আমি তখন ওদের যে আইএসএসবি যিনি চেয়ারম্যান ছিলেন তার বাসা খুঁজে বাংলো বের করলাম, বের করে তখন বাজে রাত 8:30, আমি ঘুরতেছি ও কিন্তু ওখানেই আসে, আইসিজি ফোর্থ ডে, পরের দিন তাদের গ্রিন কার্ড বা হোয়াইট কার্ড দিবে। তারপরে আমি চলে আসবো, উনি ছিলেন না, ওনার ওয়াইফ আমার সাথে কথা বললেন, এত মার্জিত ভদ্র মহিলা, তখন আমের সময় ছিল, আগে বলতো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সারাদিন কিচ্ছু খাননি, আপনি আগে খান, মানে আমি এদের ঋণগুলো শোধ করতে পারবো না। তারপরে আমাকে খেতে দিল, আম কেটে দিল, আম খেয়ে তারপর বললো যে আমার হাজবেন্ড আসবে, ও আস্তে আস্তে তো বাড়ি করতেছে, রাত হয়ে যাবে, আপনি খুব ভোরে একটু আসতে পারবেন। আমি তখন মনে করি আমি কোথায় থাকবো, তখন তো নীলক্ষেত মহিলা হোস্টেল তো অনেক দূর। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি তখন কচুক্ষেতে আমার একটা কলিগ আপাত থাকতেন ওনাদের বাসায় আমি উঠলাম যে আপু এরকম এরকম বাবু পরীক্ষা দিচ্ছে, আমি একটু এখানে কাছে ক্যান্টনমেন্ট, আমি সেই জন্য একটু থাকলাম তোমাদের এখানে, কচুক্ষেত তো ক্যান্টনমেন্টের ভিতরেই, তো আপা কিছু বললো না, থাকলাম থেকে ভোর 6:00 আমি চলে আসলাম। চলে আসার পর ওনার হাজবেন্ডকে উনি বলছেন রাত্রে, তারপর তারা আমাকে নিল, আপ্যায়ন করলো, কথা বলার আগে বললো নাস্তা খাও, তুমি সারা রাত ঘুমাও না আমি জানি। আমি তখন ওনাকে বললাম যে আমার ছেলে যদি রিটেনে ভালো নাম্বার পায়, যদি ভাইভাতে ভালো পায়, মেডিকেলে যদি টেস্ট হয়, তাহলে শুধু সাইকোলজিক্যাল টেস্ট যদি ওর চাকরিটা না হয়, গ্রিন কার্ড না পায়, আমি কিন্তু একদম সেনা প্রধান পর্যন্ত চলে যাব। আমি কোনো ছাড় দেব না। আমি আপনার কাছে শুধু বলতে আসছি, আপনি শুধু মনিটর করবেন যে এটার উপর আমার জীবন মরণ নির্ভর করছে, আমার ছেলেরও, আমাদের স্বপ্ন ভেঙে যাবে। আমি বুয়েটে পড়ায়নি, ঢাকা ভার্সিটিতে দেয়নি, আমি এখানে দিলাম। তারপর উনি বললেন, ঠিক আছে তুমি কান্নাকাটি করো না, তুমি যাও। উনি আমাকে ছোট্ট বোনের মতো মনে করলেন যে যাও, আমি দেখব। তারপরে আমি চলে যাই, আমি একটা TNT নাম্বার দিয়ে আসছিলাম। আমি তখন হোস্টেলে থাকতাম শুধু ওর জন্য, ওর ICSB পরীক্ষার জন্য, আর ওকে এক মাস ট্রেনিং নিতে হত। আমি একটা রুম ভাড়া করছিলাম আনসার ক্যাম্পে। তো ওখানে চলে আসার পর পাশের বাসার TNT, ওখানে রাত 9:30 একটা টেলিফোন আসে। তখন আপু ফোন করে যে তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো। তা আমি কথা বলতে হ্যালো বলতে উনি বললেন যে আল্লাহ আল্লাহ করেন, হ্যাঁ আল্লাহ আল্লাহ করো, ইনশাল্লাহ কিছু একটা হয়ে যাবে। তখন আমি বুঝতে পারলাম যে সামথিং হ্যাপেন পজিটিভ হতে পারে, 80%। হ্যাঁ আল্লাহ আল্লাহ করতে বললেন আর আমাকে ফোন করলেন, দুটাই আমার পজিটিভ ধরে নিলাম। একদম চিন্তা করো না, উনি কিচ্ছু বললেন না, আমি বুঝে নিলাম। বুঝে নেওয়ার পর আমি সকালে উঠে আনন্দে, আমি আর কোনো কিছু দিকে চাইনি, না খেয়ে না দিয়ে দৌড়ে আমি ICSB তে ওদের ক্যান্টনমেন্টে চলে গেছি, যেখানে আমি সেই সকাল থেকে দাঁড়ায় আছি। সবারই ভাইবা হয়ে যায়, চলে আসবে, এখন গ্রিন কার্ড দিবে আর হোয়াইট কার্ড। যে ছেলে বেরিয়ে আসে আমি দৌড়ে তার কাছে যাই, যেই সৈকতকে দেখছো বের হচ্ছে না কেন, এখন 2:30 আমি এরকম দাঁড়িয়ে আছি গেটে। তো ওর একটা কলিগ ছিল কাহালুরি ফারুক নামে, তো আমি বললাম তুমি আমার সাথে আসো, এত একা একা বোর লাগতেছে। তো ও ক্যান্টনমেন্ট ওর ভাইয়ের কাছে থাকতো, ও আসলো। আসার পর এরকম সেইবার ওই ব্যাচে মাত্র 5 জন গ্রিন কার্ড পাইছে। তারপরে আমি আর ধৈর্য ধরতে পারছি না, যে তখন ওখানকার একটা পিয়ন চা নিতে আসছে, আমি ওকে 50টা টাকা দিলাম, দিয়ে বললাম যে আমি সর্বসাকুল্যে তখন মাত্র 1,000 টাকা আমার কাছে ছিল, যে বাবু যদি ICSB তে চান্স পায় তাহলে ফারুক আমি আর ও মিলে চাইনিজ খাবো, জীবনে প্রথম মানে আনন্দ করব। তারপরে ওই ছেলেটাকে বললাম যে চিরকুট লিখেছিলাম, তুমি এটা শুনে আসো যে সৈকত কি করতেছে, সৈকতের কাছে দিও রংপুর ক্যারেটে। তো ও গিয়ে আবার ফিরে আসলো, ফিরে আসার যেহেতু 50 টাকা দিয়েছে, বললো যে আন্টি আপনার ছেলে তো টিকে গেছে, হ্যাঁ ওরা গ্রিন কার্ড দিবে সেজন্য অপেক্ষা করতেছে, কি কি করতে হবে এটা এটা কয়জনকে। আমি তো কি খুশি, আমি তাহলে অপেক্ষা করছি কখন আসবে কখন আসবে। ঠিক 2:30 সময় একটু করিডোর ছিল ICSB ভবনের, ওখান থেকে আমি দেখতে পারি ওরা দূরে আছে, এরকম করে হাত দেখালো যে ওকে। তারপরে ও বেরিয়ে আসলো, তারপরে গ্রিন কার্ড পেয়ে এই প্রথম ওকে আমি জড়িয়ে ধরলাম। আমি এতদিন এত বড় হয়ে গেছে, আমি ওকে কোনোদিন বুকে নিতে পারিনি, আমার সময়ই হয়নি ওইভাবে আদর। আমি বললাম না আমি মাও হতে পারিনি, সত্যিকার মা হতে পারিনি, যে আমার ছেলেকে আমি যে আদর করব, কাছে বসে হাতে করে খাওয়াবো, এটা আমি পারিনি। তারপর ও চান্স পেয়ে গেল, আমি ফারুক আর ও আমরা চাইনিজ খেলাম, চাইনিজ খেয়ে এই যে চলে আসলাম। তারপরে প্রস্তুতি যে ওকে আমি নতুন কাপড় চোপড়, এখানে আবার অনেকগুলো টাকা লাগে, হ্যাঁ প্রায় 40,000-এর মতো টাকা লাগছে। আমি ওকে প্রিপেয়ার করতে কাপড় চোপড় ড্রেস, এগুলো একটা অনেক একটা নোট থাকে, এগুলো সবকিছু কমপ্লিট করে দিতে হয়। তো এই সময়ের জন্য না আমি কারো থেকে চাইনি, বাট আমার ওই DPS-টা যেটা একটা ভাঙছিলাম, আর একটা ছিল 500 টাকার DPS, এই DPS গুলো কাজে দিয়েছে, ওটাও ভাঙলাম ভেঙে। তারপরে ওর সমস্ত ড্রেস, আমার ভাইরা কেউই অগ্রসর হলো না। তারপরে ওকে আমি খুশিতে ওকে আমি নিজে রংপুর ভাটিয়ালিতে দিয়ে আসলাম, রাত তখন বাজে 10:30। তো দিয়ে আসলাম, আমি ওই আবার ব্যাক করলাম 11:30 সোহাগ বাসে চলে আসলাম, যে আমি ওখানে কোথায় থাকবো, আমার তো থাকার জায়গা নেই। আর বাবুকে তখন ওদেরকে ওই ড্রেস অবস্থায় ড্রেনের মধ্যে কোথায় কোথায় সব ইন্টারভিউ দিতে হয়, প্রথম দিনে ওদের ড্রেনের মধ্যে কাপড় চোপড় নিয়ে ওগুলো করলো, করে তারপরে ও তো খুশি, কারণ ওরও স্বপ্ন সার্থক হয়েছে। তখন আমি আর্জেন্টিনা ঢাকা এসে আর্জেন্টিনা সাহেবের সাথে দেখা করে বললাম, আর্জেন্টিনা সাহেব ওনার নাম যেন ভুলে গেছি, উনি আবার নর্থ বেঙ্গলের, হ্যাঁ তো উনি বললেন যে হ্যাঁ এম এ, ও যেহেতু বইটা চান্স পেয়েছে আপনি কোনো চিন্তা করবেন না, ওকে ইঞ্জিনিয়ারিং করে আমরা নিয়ে আসবো, ও গ্যারেট পাস করব। তো ওকে দিলাম, আমার আনন্দ কে দেখে, আমার আনন্দে দ্বিতীয়বার আমি আনন্দ পেলাম জীবনে। আর পেয়েছিলাম আমি যখন BA আর মাস্টার্স কমপ্লিট করি, আমি ওকে প্রথম প্যারেন্টস ডেতে দেখব। আমি প্রস্তুতি নিচ্ছি, আর 3 দিন বাকি আছে, আমি ওকে দেখতে যাব। হঠাৎ ওর একটা কলিগ মানে ওর ক্লাস ফ্রেন্ডের বাবা আমাকে টেলিফোন করলো টিএনটির নাম্বারে, আপনি কি জানেন সৈকতের অবস্থাটা? আমি না তো, উনি ব্যবসার খাতিরে চিটাগং গেছিলেন, তখন সোহেলের সাথে দেখা। তো বললো যে ও মনে হয় একটু অসুস্থ, আপনি একটু দেখেন। আমি কি বলেন এগুলো কথা? তারপরে আমি টেলিফোন করলাম, তখন রাত বাজে ১০টা টিএনটির থেকে। তো ভাটিয়ালিতে করলাম, বলে কি না এখানে নেই, ক্যাডেট সৈকতের চিটাগং মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। আমি কেন বলে না, আমি আর ধৈর্য ধরতে পারলাম না। আমি তখন ১১টার নাইট কোর্স, আমি ঘরে এসে খালি দুই তিনটা কাপড় নিছি আর টাকা নিছি নিয়ে। আমার নিপুটের ফরিদা ম্যাডাম ছিলেন, ওনাকে ফোন করছে যে আপা আপনার বাড়ি যেহেতু চিটাগং, আমাকে আপনার ভাই বা বোন থাকে একটা অ্যাড্রেস দেন, তাদেরকে বলেন আমি বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি, আমি একটু থাকবো, আমার ছেলে কি অবস্থা আমি জানি না, ওখানে তো আমি থাকতে পারবো না। তারপরে এসে দেখি ভোরে ওনারাও আসছেন, এসে দেখি যে ওর পাটা এরম করে বাঁধা, পাটা উঁচু করে ও বেঁধে শুয়ে আছে। আমাকে দেখে তোর কি কান্না, আমও কান্না, যে এদের কি হলো, মাত্র তিন মাস হয়নি। তারপরে শুনলাম যে ট্রেনিং অবস্থায় ওরে শেল নিয়ে দৌড়েছিল, তখন পিছনের ছেলে ওটা রাখছে, পিছনের ছেলের কাছ থেকে বৃষ্টির সময় তোর স্লিপ করে ওর পায়ের এখানে ফেবুলার যে এখানে হিউমার আসছে এটা ভেঙে গেছে। আমার কিচ্ছু করার নেই, আমি ওখানে ওই আপাদের বাসায় থেকে ৭ দিন আমি থাকলাম, যাতে ওই জন্য ভেঙে না যায়, ওকে বই টই খাবার দাবার সব কিনে দিলাম। তারপরে আমি আবেদন করলাম যে আমি যেহেতু আমি একা ওর অভিভাবক, আমার পক্ষে চিটাগং ঢাকা করে সম্ভব না, ঢাকা সিএমএসে ওকে ট্রান্সফার করেন। তারপর ঢাকা সিএমএসে ওকে ট্রান্সফার করা হলো, আমার শুরু হলো আরেকটা কাহিনী।
মা কখনো হারেন না, এবং যে গল্পের মধ্য দিয়ে আমরা যাচ্ছি প্রিয় শ্রোতা, সেখানে একজন নারীর বিজয়, একজন মায়ের সংগ্রাম এবং একই সাথে একটা চ্যালেঞ্জ। এই ফুপে ফুপে কান্নার মধ্য দিয়ে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, এবং আপনাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করেছি আজকে যে মাকে সাথে নিয়ে আজকের এই জীবনের গল্পটা শুনতে। প্রত্যেকটি মাই তার সন্তানের জন্য যে কি করেন এবং শেষ পর্যন্ত জীবনে কি পান, এটাই হচ্ছে আজকের এই জীবনের গল্প। প্লিজ লিসেন দিস স্টোরি ভেরি ভেরি কেয়ারফুললি। ওকে, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক রাত ১২:০৬ আবারও ফিরে আসব ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ৮৯২০ তে। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি, এবং আপনারা শুনছেন আপনাদের প্রিয় এফএম স্টেশন এবিসি রেডিও এফএম ৮৯.২। আর আজকের এই মাকে কিংবা ভদ্রমহিলাকে যদি আপনারা দেখতে চান, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো ৮৯২০র মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত ১টায়। প্রিয় শ্রোতা, সময় এখন রাত ১টা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ৮৯২০ এবিসি রেডিও এফএম ৮৯.২ এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, অবশ্যই আরজে শাকিল, খালিদ এবং লোবান, যার জীবনের গল্প আজকে এখানে প্রচারিত হচ্ছে। তিনি মমতাময়ী মা আঞ্জুমান আরা। তাকে কিছু বলার জন্য হোক, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো ৮৯২০র মেম্বার হয়ে যাবেন। আপনি যেটা বলছিলেন যে ঢাকা সিএমএইচে তখন আপনার ছেলে ভর্তি সৈকত, তারপর
তো চিটাগং থেকে ঢাকাতে আর্মি নিয়ে আসলো। নিয়ে আসার পর আমার সুবিধা হলো, তার পাটা জোড়া লাগলো, বাট তার জ্বরটা আর থামলো না, কন্টিনিউয়াস ১০৩-১০৪ জ্বর থাকত। যখনই জ্বর কমত তখন আবার ভাটিয়ালিতে পাঠিয়ে দিত, আবার জ্বর হতো, আবার চিটাগং, আবার ঢাকাতে নিয়ে আসতো।
মানে তখন একটা সম্ভাবনা ছিল, জ্বরটা যদি কমে যেত তাহলে হয়তো কন্টিনিউ করতে পারবে।
এমনি করতে করতে প্রায় এক বছর হয়ে গেল চিটাগং ঢাকা আর ভাটিয়ালি, আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। আমি তখন আর প্রজেক্টই করতে পারলাম না, আমি কিচ্ছু করি না, আমি শুধু বাবুর ওখানে বসে থেকে, ও কিচ্ছু খেতে পারত না সিএমএস এর। আমি থাকতাম আনসার ক্যাম্পে মিরপুরে, সিএমএস তো কত দূর, আমি পয়সা সেভ করার জন্য বাসে হেঁটে কত কষ্ট করে করে সকালে যেতাম, সন্ধ্যায় ফিরতাম, দুপুরে কি খেতাম আমি জানি না। আমি শুধু তখন ভাবতাম বাবুকে বাঁচাতে হবে আর আমার পয়সা সেভ করতে হবে। ওর অল ট্রিটমেন্ট হলো সিএমএস এ যেমন হচ্ছে, আমি আবার পারমিশন নিয়ে নিয়ে বিকেল করে আবার মেডিসিনের ডক্টর এরকম দেখাতাম, ডক্টর আলম, বড় বড় পিজির ওনার ডক্টর তাহের, ওনাদেরকে দেখাতাম যে জ্বর কমে না কেন, কারণটা কি, আর অল টেস্ট ওরা করলাম। তখন আমি বললাম যে ওকে ইয়েতে পাঠান, বাহিরে পাঠান। বলে কি না, ও তো ক্যাডেট, ও তো আর্মি অফিসার হয়নি, লেফটেন্যান্ট হয়নি, আমরা এটা পারবো না। আমি যদি না পারেন তাহলে ওকে রেখে দেন না, এ তো প্রায় এক বছর হয়ে যাচ্ছে, ওকে বাদ দেন। আমি তখন দৌড়দৌড়ি করতেলাম বুয়েট আর ঢাকা ভার্সিটিতে। বুয়েট বললো যে এটা আর সম্ভব না, যেহেতু এটা গ্যাপ হয়ে গেছে, আমাদের আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ারও সময় নেই, ও ক্যান্সেল। ঢাকা ভার্সিটির ডিন ছিলেন কবির চৌধুরী, ওনার কাছে বলতে গেলে পা ধরতে আমি বাকি রাখছি। তার বললো না এটা সম্ভব না, আপনি তো লোভী, আপনি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে অ্যাপ্লাইড ফিজেস, আর আপনি দিলেন আর্মি কমিশনে টাকা। আমাকে কি অপমান লাগলো। তখন আমি কাঁদতে কাঁদতে সাইদা ম্যাডাম অ্যাপ্লাইড ফিজিক্স ডিপার্টমেন্টের উনি ছিলেন চেয়ারম্যান, উনার কাছে গেলাম। তো উনি বললো যে ঠিক আছে আপনি একটা আবেদন করেন দেখি। এক বছর লস দিয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে কনসিডার করলো, ও ভর্তি করে দিলাম। কিন্তু ভর্তি করে দিয়ে পরীক্ষা দিতে গেল, জ্বর 104.5 উঠে গেল। তখন ওর টিচার বললো যে আপনি ছেলের জীবন চান, চারটে মাত্র পরীক্ষা দিতে পারছে আর ছয়টা তখনও বাকি, যে ছেলেকে চান। তখন আমি বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে ওকে নিয়ে ওই যে টুলার বাগে একটা ফ্ল্যাট নিলাম, ওর জন্যই নিলাম। তখন আমি হোস্টেলের সিট ছেড়ে দিয়ে এই ফ্ল্যাটে থাকা শুরু করলাম, আর কাকা যে টাকা দিত ওই টাকা দিয়েই চলতো। আর আমার একটা কলিগ, ইফির কলিগ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি করত, ও বলল যে মিতু যেহেতু আমি ভালো স্যালারি পাচ্ছি, ফ্ল্যাট ভাড়াটা আমি দিব, পরে তুমি আমাকে দিয়ে দিও, বাবুটা ভালো হোক। বাবুকে খুব আদর করত। ওর ট্রিটমেন্ট চললো, আমি জানি হবে না আর কোথাও, কলকাতা দেখি। তখন আমি প্রশিকায় পারভিন মুস্তারি নামে একজন গায়িকা আছেন, ওনার সাথে আমার যে কোনো ভাবি হোক হোস্টেলে পরিচয় হয়েছিল। আমি ওনার নাম্বারটা খুঁজে খুঁজে ওনাকে বের করলাম, বললাম যে আমার এই অবস্থা, আপা আমি কি করব। উনি তখন সহমর্মিতা প্রজেক্টের চেয়ারম্যান ছিলেন, আবার প্রশিকাও কাজ করেন। উনি বললেন ঠিক আছে তুমি একটা আবেদন দাও, আমি দেখি কি করতে পারি। প্রথম আমি নিজের পয়সায় পাঠাতে হবে, তারপর প্রশিকে দিবে, এই নিয়মটা ছিল। তারপরে আমি আমার কলিগের সন্ধ্যা নামে আমার একটা কলিগ ছিল ইফরির, হাই ভাই, এরা সবাই মিলে আমার, আমি বাড়িতেও চিঠি লিখলাম যে তোমরা যে যা পারো পাঠাও, বাবুকে কলকাতা পাঠাতে হবে। তো আমার কলিগেরাই প্রায় 40,000 মতো টাকা, ইফরি তো একটা বড় প্রজেক্ট এবং ছড়াইয়া সিটি আছে, ওখান থেকে তুলল, প্রশিকে কিছু দিলাম, তারপরে বাবুকে পাঠিয়ে দিলাম। ওরাও অল টেস্ট করলো, ওখানে নিয়ে কোনো কিছু পেল না, আননোন। তারপর নিয়ে এসে তারপর ভেলুরে পাঠাবো, এখন ভেলুরে পাঠাবো যে সেখানে অনেক টাকার ব্যাপার। তারপর একজন আমাকে বলল যে আপনি যদি কোনো খ্রিস্টান ফাদার পরিচিত থাকে তাহলে 1/4 টাকা দিতে হবে। আমি যখন আশাতে কাজ করতাম, ফাদার টিম নামে নটরডেম কলেজের উনি প্রিন্সিপাল ছিলেন, আশার গভর্নর বডির চেয়ারম্যান ছিলেন, ফাদার টিমকে তো আমি চিনি, তো উনি বেঁচে আছেন নাকি। তো ওনার খোঁজ করতে করতে পেলাম যে ক্যারিতাসে উনি এখনো আছেন। আমি যখন গেলাম তখন দেখি হিমন্তর গান শুনতেছেন, উনি সুন্দর বাংলা বলতে পারতেন আর খুবই আমাকে তো আঞ্জুম আঞ্জুম করে ডাকত, আর বাবুকে খুব আদর করত। তো বলল যে তুমি আঞ্জুম না, আমি হ্যাঁ। তখন উনি সব ঘটনা বললাম, তখন উনি সেখানে ড্রাফট করলেন, করে ওকে ভেলুরে পাঠানোর ব্যবস্থা করবেন। হ্যাঁ, এর মাঝখানে একজন আর্মির মেজর উনি সারাক্ষণ আমাকে লক্ষ্য করতেন সিএমএস এ বসে বসে। তো দেখে তারপর বলল যে আপা আপনাকে তো আমি লক্ষ্য করতেছি, আপনি একটা কাজ করেন তো, ওর সাথে আমি কথা বলছি, ও তো মেধাবী, বিয়ে পরীক্ষা দেওয়ান তো, আমি তো বিয়ে কেমন করে দিব, এখন তো বছর শেষ আর 3 মাস আসছে। বলে কি 3 মাসেই হবে, ওর মেধা আর আপনার চেষ্টা আমি দেখতেছি, আপনি আমি একটা ঠিকানা দিলাম, ওখানে যান গিয়ে ওরা ব্যবস্থা করে দিবে। ভদ্রলোক রাজি হলো, আমি অবাক হয়ে গেলাম এই উনি কেমন করে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করলেন, ফর্ম ফিল আপ করলেন এবং ওকে তিতুমিরে সিট পড়ে গেল। আমি ওকে বললাম যে বাবু তুমি এখন এখন হার্ট অ্যান্ড সোল, ও বুঝতে পারতেছে যে ওর জীবনটাও শেষ হয়ে যাচ্ছে, এখানে ওর আর আমার কারো কিছু করার ছিল না। তারপরে ও ট্রাই করলো, ও শুয়ে থাকতো, ওকে আমি আর্মির থেকে আবার নিয়ে আসলাম ছুটি নিয়ে, ও শুয়ে থাকতো, জ্বর নিয়ে উঠতে পারতো না, আর আমি ওকে পড়ে পড়ে শুনেতাম। তারপরে একসময় কলেজে বলল যে প্র্যাকটিক্যাল যেগুলো সেগুলো নিতে পারবে না, কেন প্র্যাকটিক্যালি স্যারগুলো তো পরিচিত না। তখন আমি বললাম আমার যে সাবজেক্ট ছিল হ্যাঁ সেগুলো দিলাম, সহজ সাবজেক্ট। তো ও পরীক্ষা দিল তিতুমিরে, আমি নিয়ে যেতাম বসে রাখতাম, তারপরে তাড়াতাড়ি রেজাল্ট বের হয়ে গেল। আমরা একটা মৃত্যু সঞ্জীবিনী, হ্যাঁ মরেই যাচ্ছিল সে, যে এই পরীক্ষার পর উজ্জীবিত হবে আমি কল্পনাও করতে পারিনি। যখন রেজাল্ট হয়ে গেল একটু জন স্ট্যান্ড করতে পারিনি, ফার্স্ট ক্লাস পেয়ে গেল, ইংলিশে ইংলিশ আর বাংলায় অসম্ভব নাম্বার পেয়েছিল। তখন ও দেখলাম যে ও ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়াতে থাকলো, অনেকটা সুস্থ বোধ করতে লাগলো। ওই সময়টা কাকা আবার টাকা দেওয়াটা বন্ধ করে দিল, আমি এখন চলি কি করে। বাবু দুটো টিউশনে নিল, আমি ঠিক করে দিলাম, আর হাই ভাই আমাকে তার জবসে তো আমি ঢুকলাম এই সময়টার মধ্যে, তখন মোটামুটি একটা টাকার একটা ব্যবস্থা হলো। এখন ওই ওই মেজর বলছে যে তোমাদের এখন সিএ এমবিএম আর আইবি আর্মিদের একটা উইক পয়েন্ট থাকে আইবি এর এমবিএ হওয়ার বা বিবিএ পড়ার। এই সব স্বপ্ন যখন মিথ্যা হয়ে গেল তখন এই স্বপ্ন দেখতে শুরু করলো যে আইবিএ থেকে এমবিএ করবে। আমি এটা তো হার্ড, তখন আমি প্রশিকে জয়েন করলাম মূল ক্রেডিট প্রোগ্রামে, আমাকে টঙ্গিতে ট্রান্সফার করে দিল। টঙ্গির আমি কোঅর্ডিনেটর হলাম, জোনাল কোঅর্ডিনেটর টঙ্গি
গাজীপুর।
না না আর্মিতে দ্বিতীয়বার আমি ভর্তি করালাম ওর ক্যাডেট হিসেবে, আর্মির থেকে বের হবে চলে আসছে এক বছর পর আমি নিয়ে আসলাম যে, আর আমি বাসা ভাড়া নিয়ে রাখলাম, বিয়ের প্রস্তুতি নিলাম, আর দ্বিতীয়বার ভর্তি করে দিচ্ছিলাম স্পেশাল পারমিশন নিয়ে, যেহেতু আমি ঘরে রাখা থেপ মনে করতেছিলাম না। তারপরে এই অবস্থায় যখন টাকাটা বন্ধ হয়ে গেল কাকার, তখন এদিকে মেডিসিন কেনার, এদিকে বাসা ভাড়া তো হাই ভাই দিচ্ছে, আমি জানি না, আমি শুধু ওর পথ্য আর ওষুধ কিনতে গিয়ে আমি কি খেতাম তা আমি জানতো, বুঝতে দেয়নি যে বলতে মা খাবেন না, আমাকে খাবো পরে, তো ওর পথ্য ওর মাংস ওর ঔষধ। তারপরে এই সময়গুলো চলে গেল, আমি বাবুকে এগুলো কখনোই বলার সময় পাইনি, কখনোই না। আমি বললাম যে তুমি আইবিএ তে দেওয়ার আগে তুমি এমবিএম এ দাও, আর সিএ তে তখন এই যে সিএ ভবনে আমার ভাই ছিলেন, মামাতো ভাই ছিলেন সেক্রেটারি জেনারেল, ওখানে আমি আসলাম, বলে এই তোর ছেলে তো এখন ফাউন্ডেশন কোর্স করতে হবে না, এখন অল ফার্স্ট ক্লাস, ও তো ফার্মে জয়েন করতে পারবে। তো বাবুকেও একদিন ডাকলো, বাবু গেল, বাবু বললো মামা আমার না আইবিএ তে পড়ার খুব ইচ্ছা, আমি যদি ওখানে চান্স পাই তাহলে আপনার এখানে আসবো। বলে ঠিক আছে। তো আমি তবু ভরসা পেলাম না, প্রশিকার থেকে আমাদের একটা আপা ছিলেন, ওনার কলিগ ছিলেন ওখানকার ডিরেক্টর, আমি ওখান থেকেও ফর্ম নিলাম, আমি তুমি আইবিএ তে পরীক্ষা দিবে, তুমি আগে এমবিএম এ দাও, দেখি এখানে তুমি কি রেজাল্ট করো। তারপরে ওই যে সাইফুরস কোচিং সেন্টার আছে না, তখন শুরু করছে পান্থপথে মাত্র, তো আমি ওখানে গেলাম, সাইফুরের কাছে গেলাম, গিয়ে বললাম যে এরকম এরকম আমার ছেলেকে আমি এতদূর পর্যন্ত নিয়ে আসছি, এখন তুমি যদি হেল্প করো, আমি তো টাকা দিতে পারবো না, আমার কাছে ওই ধরনের টাকা নেই, তাহলে আমি একটা সামান্য সম্মানী ভাতা দেব ওকে, দু মাস আর সময় আছে, ছমাস থেকে শুরু করে একটু কমার্স লাইনটা সম্পর্কে একটু জানুক, আর আমি সমস্ত কোচিং সেন্টার থেকে কুটসিনের না ওদের যে টেস্ট ওগুলো আমি কালেক্ট করলাম, করে ও প্রিপারেশন, ও এমবিএ তে এত ভালো রেজাল্ট করলো
এমবিএম
এমবিএম এ, হ্যাঁ ও মনে হয় যে সেকেন্ড হয়ে গেছিল রিটেনে, আর তারপরে ওখানে টিকে গেল। কিন্তু ওখানে দিতে হবে 48,000 টাকা দিয়ে ভর্তি করাতে হবে, তো আমি রিক্স নিলাম না, আমি বললাম যে ও যদি আইবিএ তে চান্স পায় টাকাটা ঘুরে দিবে না। তখন আমি একটু বুদ্ধি করলাম, আমি সজ্ঞানে একটা মিথ্যা কথা বললাম যে ওকে আমি তো ভেলুরে পাঠাবো, এখনো পাঠাইনি, তো ভেলুর থেকে এই টাকাটা আমি পরিশোধ করব, আর বাবুকে সর্বনিম্ন কত টাকা দিয়ে ভর্তি করা যায় প্লিজ। ওখানকার এমডি যিনি ছিলেন ম্যানেজিং ডিরেক্টর, ওখানে আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, এত ভালো রেজাল্ট করছে আপনার ছেলে, আমরা এই ছেলেকে হাতছাড়া করবো না, ঠিক আছে আপনি পরে এটা ক্লিয়ার করবেন, শুধু লাইব্রেরি ফি দেন, মাত্র 5,000 টাকা দিয়ে ভর্তি করালাম। তারপর আইবিএ তখন আবার রিটেন হয়ে গেল, ওর কনফিডেন্স থেকে বলল যে মা আমি ভালো রিটেন দিয়েছি, তা এখন তুমি প্রস্তুত হও, তোমাকে আমি ভেলুরে পাঠাবো। তখন ফাদার এগুলো সব কমপ্লিট করছে পাঠাবো, এর মধ্যে আইবিএ রেজাল্ট হয়ে গেল, ও রিটেনের চান্স পেয়ে গেল। ও যখন চান্স পেয়ে গেল তখন ও এত খুশি যে মা আজকে থেকে আমি সুস্থ, আমি ভালো, আমার স্বপ্ন দ্বিতীয় স্বপ্ন সার্থক হচ্ছে। আর্মিতে হওয়ার পর যখন আমি মরেই গেছি, আমার স্বপ্ন ভেঙেই গেছিল, আমি তখন ভাবছিলাম যে আমি শেষ, আমার বন্ধুদের কাছে থেকে আমার নিজের কাছে থেকে আপনার কাছে থেকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, তা আমার জীবনের টার্নিং পয়েন্ট এটা, এটাকে কেন্দ্র করে আমি বড় হব। আমিও খুশি, আমি খুশি হয়ে তাকে আইবিএর হোস্টেলে দিয়ে দিলাম, আমি তখন টঙ্গিতে পার্মানেন্টলি চলে গেলাম, তো হোস্টেলে লেখাপড়া করলো, আমি টঙ্গিতে চাকরি করতে আরম্ভ করলাম, আইবিএ শেষ হলো, মাঝখানের কথা বলার কোন প্রয়োজন নেই।
না আইবিএ কতদিন লাগলো শেষ হতে, কত বছর?
2 বছর, 4 মাস লাগছে।
আচ্ছা,
ওর ডেট ছিল, প্রশিকে আমাকে কথা দিয়েছিল যে আমি যেহেতু প্রশিকের স্টাফ হয়ে গেলাম, ওদের কেউ আইবিএ তে চান্স পায়নি, ওখানকার স্টাফদের ছেলে, আমাদের 2% করে সহমর্মিতা প্রজেক্টে ফান্ড জমা হয়, ওখান থেকে বলে কি তোমার ছেলের যদি এখানে না পেতো অন্য জায়গায় আমি 5-6 লাখ টাকা দিতে পারতাম, তোমার ছেলে যেহেতু আইবিএ তে চান্স পেয়েছে, আমাকে ফারুক ভাই ও তো মাত্র 16,000 টাকা লাগবে, এই টাকাটা আপনার থেকে আমি নেব না, এটা আমি দেব আমার চাকরি করে। বলতে বোকা মেয়ে, নিবে না কেন, ওর হোস্টেল খরচ আছে না, তুমি ওটা চেঞ্জ কর, 2 বছর 2.5 বছরের হোস্টেল খরচ কত লাগবে, তো 1,70,000 টাকা উঠলো, এই টাকাটা প্রশিকে দিয়েছিল, এবং উডল্যান্ড যাওয়ার সমস্ত টাকাটা সহমর্মিতা প্রজেক্ট থেকে প্রশিকে দিল। আমি আজকে অনলাইনে আসি, আমি অনিয়ারে আছে আমি পারভিন আপা এবং কাজী ফারুক আহমেদের কাছে আমি চির কৃতজ্ঞ, চির ঋণী। ওরা শেষ সময়ে আমাকে চাকরি দিয়ে, আমার ছেলের আমার সহমর্মিতা প্রজেক্টে টাকা দিয়ে যে উপকার করছেন আমি সারা জীবন কৃতজ্ঞ চিত্রে মনে রাখব। তারপরে ওর হয়ে গেল, আইবিএ কমপ্লিট হলো, এখন ওর চাকরি জব।
দিস ইজ দ্য থিং, আমি যখন শুনছিলাম কোন ইন্টারাপ্ট করিনি, মাঝখানে মন্ত্রমুগ্ধ মতো শুনেছি যত অনেকবার গায়ের লোম শিউরে উঠেছে, অনেকবার স্তিমিত হয়েছে, পুরোটা জীবন না 54-55 বছরের জীবন মাত্র 2-2.5 ঘন্টা, তারও কম সময়ে তুলে ধরা এখানে, শুধুমাত্র এসেন্সটাই টের পাওয়া যায়। একটা দিন না খেয়ে থাকা কিংবা একটা দিন পরাস্ত মানুষের চেহারার মধ্যে যে রকমের অনুভূতি হয় সেটাই আড়াই ঘন্টায় তুলে ধরা সম্ভব না। ইনফ্যাক্ট প্রত্যেকটা মানুষের জীবনে স্ট্রাগল আছে, যারা শুনছেন, যে মায়েরা শুনছেন তারা তাকে অনুভব করতে পারেন, এবং যে সন্তানটা তাকে আজকে মাকে পাশে নিয়ে গল্পটা শুনছেন তারাও অনুভব করতে পারেন কিছুটা হলো। এবং আমি জানি অনেকের চোখ ভিজে গেছে এবং অনেকেই ভালো মনে করছেন যা এই বুঝি শেষ হলো, কিন্তু আমি একটা কথা প্রথমেই বলে নিয়েছি, মারা কখনো হারেন না, এবং সেই না হারার চিত্র আমরা দেখলাম যে একটা সন্তানের একেবারে ফিক্সড ভবিষ্যৎ, সেখান থেকে একটা শিল্ডের আঘাতে সন্তানের ভবিষ্যৎ স্ম্যাশ হয়ে যাচ্ছে। সেই সন্তান যে সন্তান অনাকাঙ্ক্ষিত ছিল কিন্তু পরবর্তীতে সেই সন্তানই হয়ে ওঠে তার জীবনের একমাত্র এইম, সেই সন্তান যাতে না হেরে যায় তার জন্য কত সংগ্রাম, এবং সেই সন্তান ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে পড়া, যেটা বিশ্ববিদ্যালয়ে আমরা বলে থাকি যে আইবিএতে পড়া মানে হচ্ছে সৌভাগ্য নিশ্চিত, সেরকম একটা জায়গাতে সে পড়াশোনা কমপ্লিট করল এবং সেটা মায়ের প্রচেষ্টায়। লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট। তারপর
আইবিতে একটা দিক আমার খুব ভালো লাগলো যে ওদের চাকরির জন্য চিন্তা করতে হয় না, ওর সিজিপিএ 3.8 ছিল প্রায় 4-এর কাছাকাছি, যদি 3.5 এবং 4 যাদের হয় তারা বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানি ওদের রেজিস্টার ভবনে এসে ওদের সেল নাম্বার 2 কে নিয়ে কন্ট্যাক্ট করে চাকরি দেয়। তো এইরকম ওর ইউনিলিভার থেকে, তারপরে টোবাকো থেকে, আরো কি কি কোম্পানির থেকে এরকম চাকরির জবের ইয়ে আসলো ওরা পরীক্ষা দেওয়ার পরপরই। তো আমি সবকিছু দেখে মনে করলাম যে ইউনিলিভারটাই বেটার। হ্যাঁ, আর পরবর্তীতে বিসিএস দিবে, সেখানে ফরেন সার্ভিস আমি বলে রাখছিলাম যে ফরেন সার্ভিস দিবে, পরবর্তীতে একটা সুযোগ হয়নি বিসিএস দেওয়ার, আর রিটার্ন দেওয়ার পারেনি। তো ওর ফার্স্ট জব হয় ইউনিলিভারে, তখন ইউনিলিভারে যখন জবটা হয়ে গেল, ও যখন আইবিএতে ভর্তি হলো তখন থেকে আমি আর একটা সূত্র স্বপ্ন দেখতে লাগলাম, আমার তো কখনোই সংসার হয়নি, আমার তো ঘর নেই, বাড়ি নেই, আমার ঠিকানা নেই, আমার একটা ঠিকানা দরকার, আমার ছেলে বড় হচ্ছে, ওর বিয়ে দিতে হবে, ওর একটা ঠিকানা দরকার। এখানে উল্লেখ করব যে আমার শ্বশুরবাড়িতে অনেক ছিল, লাস্ট জীবনে একটা অ্যাক্সিডেন্টে আইবিএ পড়তেই বাবু, ওর বাবাই আমার এক্স হাজবেন্ড হতে পারে যে, আর ওর দাদা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, আর আমার একটা দেবর ছিল, মায়ের নামে জায়গা ছিল আমার শাশুড়ির নামে, সেই সমস্ত মার কাছ থেকে নিয়ে বিক্রি করে কানাডা চলে যায়। তো বাবু ওই পক্ষ থেকে কিছুই পায় না, বাবুর এটা একটা আক্ষেপ ছিল এবং এর জন্য মনে হয় আমাকে দায়ী করত। আজকে আমি যে কথাগুলো বলছি সেগুলো হয়তো বাবু অনেকটাই জানে না। তো আমি স্বপ্ন দেখলাম যে আমি একটা ছোট্ট ফ্ল্যাট কিনব, হঠাৎ করে আমার আমার কলিগের আমার বান্ধবীর মেয়ে সেক্ষেত্রে 4 নম্বর রোডে সিলিকনের একটা ফ্ল্যাট কিনছে, ওটা আমাকে দেখানোর জন্য টঙ্গিতে ফোন করছে যে আন্টি আমি একটা ফ্ল্যাট কিনছি খুবই সুন্দর, আপনি দেখতে আসবেন না, আজকে চাবি নেব, আপনি আমার মার বুঝুন ফেরেন, কারণ আমি সেভ দ্য চিলড্রেন থেকে এসে ওর বাসায় উঠতাম বাবুকে নিয়ে, ওরা ওরা দুইজনে পিঠে পিঠে ভাই বোনের মতো। তো আমি খুশিতে আসলাম, এসে ওর ফ্ল্যাটটা দেখলাম খুবই সুন্দর লাগলো। তো আমি বললাম মা এখানে কি আর একটা হবে না, আমার কিছু টাকা জমছিল 4 লাখ টাকা হয়েছিল, আমি ফ্ল্যাটের আর কিছু আমি সঞ্চয় করছিলাম প্রশিকাতে, কিছু ডাকঘরে রাখছিলাম, আর কিছু টাকা 7 লাখ টাকা আমি একজন ব্যবসায়ী ইউনিলিভারের একজনকে আমি দিয়েছিলাম যে ওটা বাড়বে, আমি তাড়াতাড়ি ইয়েটা কিনতে পারবো ফ্ল্যাটটা। তো বাবু চাকরি করতেছে, ও প্রথম আর কতই পাবে বেতন, ওটা নিয়ে মাত্র শুরু করলো, এই হঠাৎ করে এই ফ্ল্যাটটার কথা মনে আসলো, আমি দেখতে এসে তারপরে এলি আমাকে ফোন করলো, জানতি একটা ফ্ল্যাট একজন কন্ট্যাক্ট করছিল, অ্যাডভান্স দিয়েছিল 2 লাখ টাকা, ও মনে হয় নিবে না, ওটা খালি হবে। আমি তো খুশি, তখন বড় ফ্ল্যাটগুলো 1100 স্কোয়ার ফিট, সেটা নিচ্ছে 1750, আর এটা 2007-এর শেষের দিকে,
আচ্ছা,
আর 990 স্কোয়ার ফিট।
কোন এলাকায় এটা?
শেখেরটেক,
আচ্ছা, মোহাম্মদপুর শেখেরটেক।
হ্যাঁ, তো এটা হবে 15 লাখ টাকার মতো। তা আমি বললাম এত টাকা কোথায় পাবো, তারপরে মনে করলাম যে ওর থেকে 7 লাখ উঠাবো, আর আমার যা কিছু আছে ভেঙে বাবুর মাত্র তো সদ্য চাকরিতে জয়েন করছে, আমি ফ্ল্যাটটা বললাম যে দেখা করলাম মাসুম নামে একটা ছেলে ছিল আর কবির সাহেব ছিলেন ওখানকার, ওনাদের দুজনে সে দেখা করলাম যে এটা তো টপ ফ্লোরে ছয়তলায় আর লিফট টিপ এখনো নাই, তো প্লিজ আমাকে একটু কনসিডার করেন, আপনারা তো 2 লাখ টাকা পেয়ে গেছে। তো এরকম কথা বার্গেনিং করতে করতে মাসুম স্যারটা খুবই ভালো ছিল, বলো আন্টি আপনার ব্যবহারে আমি এত মুগ্ধ যে আপনার জন্য শুধু আমরা এখানে 2 লাখ টাকা ছেপ, এমনি 1 লাখ টাকা ছেপ করতে যেহেতু টপ ফ্লোর আর এমনি এমনি করতে করতে 2.5 লাখ টাকা তারা আমাকে ছেপ করলো। তো এখানে মাত্র 13.5 দিয়ে এটা কিনলাম এবং 3 দিনের মধ্যে, তখন আমার নামে যখন কিনতে যাবো তখন আর ওই টাকাটা পেলাম না, 7,000 2 লাখ দিল আর বাকি 5 লাখ দিতে পারলো না। তখন আমি কি করি একটু পাগলে, এটা তো হারালে পরে এত কম দেওয়ার জীবনেও পারবো না। তখন আমি বললাম যে ডিবিএস থেকে লোন নিলে কেমন হয়, তো ওখানে গেলাম গিয়ে ওরা বলল যে আপনার বেসিক তো খুবই কম, আপনি লোন নিতে পারবেন না, তবে আপনার ছেলের বেসিক যেহেতু 20-এর মধ্যে হ্যাঁ ও পারবে। তখন আমার নামটা কেটে আমি বাবুর নামে ফ্ল্যাটটা মর্গেজ করি এবং যেহেতু মর্গেজ হয়ে গেল ওর নামই হয়ে গেল ফ্ল্যাটটা।
কত সালে? 2007 সালে।
হ্যাঁ, 2007-এর শেষের দিকে।
ওকে, সো দিস ইজ আ ভেরি সাকসেসফুল স্টোরি। 2007 পর্যন্ত একটা ছেলেকে স্টাবলিশ করার জন্য একটা মায়ের সংগ্রাম এবং তাকে পরিপূর্ণ রূপ দেবার জন্য একটা মা যা করা দরকার, টিল 2007 সে সবকিছুই করল। নাও দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য স্টোরি, এখন কি ঘটে সেটাই দেখার বিষয়। ওকে চলুন, তারপর
যখন ফ্ল্যাটটা কেনা হলো তখন আমি প্রশিকা 2007-এর দিকে গন্ডগোল শুরু হয়, প্রশিকা মোটামুটি আমি গুটিয়ে এনে এসিলেন জন্য আমি একটা রিসার্চ সংকরে ওই প্রজেক্টে আমি কাজ শুরু করলাম। ওদের আমি ইভালুয়েশন করতাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আর ইবিএল এ, মোটামুটি 12-15 হয়ে যেত টাকাটা। আমি এখানকার সার্ভিস চার্জ দিতে হয় ফ্ল্যাটের, এগুলো করতে আমার নতুন ফ্ল্যাট কিনছে জিনিসপত্র কিনতে, আমার এত স্বপ্ন আমার একটা ঘর হয়ে গেছে, আমি যা কিছু পাই এটাকে সাজাবো, এই আনন্দে আমার জীবনের চতুর্থ আনন্দ হলো যে আমি একটা ফ্ল্যাট কিনতে পারছি, আমি ওনার আমার একটা ঘর আছে, জীবনে কখনো কোনো ঘর হয় না, আজ ওখানে ওখানে ভেসে বেড়াইছি, আমার পেপারস গুলো এত এত জমা হয়ে গেছে আমি একটাও ফেলে দিইনি। তারপরে এখন বাবু তো বড় হয়ে গেছে, ও একা থাকে, ভাই বোন নেই, কষ্ট, ওর একটা হাসি নেই, আনন্দ নেই, ঠিক আছে, ওকে ইউনিলিভারে পাবনাতে ট্রান্সফার করলো, আমি ওখান থেকে ঢাকাতে নিয়ে আসলাম ওর ডিরেক্টরকে বলে, আমি বিয়ে দেবো এটা চিন্তা করতেছি, এখন মেয়ে দেখবো যে কেমন করে এটা বুঝতে পারতেছি না, দুই একজনকে বলছি। তারপরে হঠাৎ করে পত্রিকা বিজ্ঞাপন দেখতাম, হ্যাঁ দেখতে দেখতে একটা জায়গায় স্থির হলো যেখানে লেখা ছিল যে বহুগুণে গুণান্বিতা মেয়ের পাত্র চায়, তো যোগ করে হোক যেভাবেই হোক আমি ফোন করলাম, ফোন করার পর ভদ্রলোক রেসপন্স করে উনি তো ফাদার, আমাকে আপনি পিতা, আপনি এত গুণবতী কন্যা, এই কন্যার বিয়ে দেবেন, তার জন্য বিজ্ঞপ্তি কেন, তো এমনি হতে পারে, কাপা আপনার সাথে কথা বলে এত ভালো লাগছে যে বিয়ে হোক না হোক, আপনি যেহেতু নর্থ বেঙ্গলের, আমিও নর্থ বেঙ্গলে, আপনি চার দাওয়াত খেতে আসেন।
নর্থ বেঙ্গল মানে কোথায় বাড়ি ছিল ওনার?
নাটোরে। তারপরে আমি চা খেতে গেলাম, চা খেতে যাওয়ার পর তারা একটা মেয়েকে দেখালো, মেয়েটা মোটামুটি, আমি আল্লাহর তৈরি আমি এটা বলবো না কে সুন্দর অসুন্দর, মেয়েটা এমবিএ করতেছে আয়ুর্বেদ থেকে, সে অলরেডি ইডেন থেকে মাস্টার্স কমপ্লিট করছে এবং সে এক্সিম ব্যাংকে, আর ভদ্রলোকের সে বলতো যে খামার বাড়িতে কাজ করে ব্রাহ্মণ বাড়ি আছে এবং সে পনেরো কাঠার উপরে 5 তলা বাড়ি করছে। তা আমি দেখলাম মোটামুটি, হ্যাঁ আমাকে একটা ছবি দিল, আসার সময় ছবিটা নিয়ে আমি চলে আসলাম, চলে এসে বিছানায় রাখলাম, না আমার টেবিলে রাখছিলাম ছবিটা। তারপর বাবু একদিন পর আসার পর তো আমি ওকে গল্প করলাম, তা বলতাম যে তুই নেই আমি একটা কাজ করছি এইরকম, তোর জন্য মেয়ে দেখতে গেছিলাম, তো ওরাও তখন বলতেছিল যে আপনি এত লোকের সাথে পরিচয় আমার একটু ছেলে দেখবেন ভালো ছেলে পেলে, তো বাবু দেখছে ইয়াং বয়স, ওরা তো ক্যারিটে পড়ছে, কোনো প্রেম ট্রেমও করেনি, সুযোগ হয়নি, হ্যাঁ ওর সুযোগ হয়নি জীবনের এই ঘোড়া এইভাবে চলতে গিয়ে, তখন ও মনে হয় যে টেলিফোন করছে, পিছনে টেলিফোন নাম্বার মেয়েটা বুদ্ধি করে লিখে দিচ্ছিল, এটা আমি দেখিনি।
রাইট, আমি একটু একটু আমাদের লিসনারদের পরিষ্কার করার জন্য বিষয়টা বুঝতে চাই, আপনি ওখান থেকে একটা ছবি নিয়ে আসছিলেন মেয়েটা, রাইট, ছবিটার পেছনে মেয়েটার টেলিফোন নাম্বারটা ছিল,
এটা আমি দেখিনি।
আচ্ছা, তো এই ছবিটা আপনার ছেলে দেখেছে সৈকত?
আমি টেবিলেই রেখে দিয়েছিলাম।
টেবিলে রেখে দিয়েছিলেন? আচ্ছা,
ও দেখতে গিয়ে পিছনের নাম্বারটা, ও তো ট্যালেন্টফুল ছেলে, ও নাম্বারটা মুখস্থ করে টেলিফোন করছে, টেলিফোন করার পর মেয়েটা সেই দিনই বাসায় নিছে, নিয়ে তার বাবু আর এটা বলেনি লজ্জায় আমাকে, ও প্রায় এরকম 5 দিন বাসায় দেরি করে আসে, কি ব্যাপার,
বাসায় নিয়েছে মানে ঠিক বুঝলাম না,
মেয়ের বাসায়।
মেয়েটার বাসা কোথায় ছিল?
মেয়ের বাসা মিরপুর ছয় নম্বরে।
আচ্ছা আচ্ছা, আপনি দেখা করতে গিয়েছিলেন নাটোরে তার বাবার বাড়ি?
না না, ছয় নম্বরে।
ছয় নম্বরে দেখা করতে গিয়েছিলেন, তাদের বাড়ি হচ্ছে নাটোরে।
হ্যাঁ
আচ্ছা, তাদের মেয়েটার নাম কি ছিল আমরা জানতে পারি?
হ্যাঁ, আফরুজা বিলকিস, ডলি ডাকনাম।
ডলি হচ্ছে ডাকনাম। আপনার ছেলে কথা বলে অলরেডি দেখাও করে ফেলেছে এর মধ্যে?
প্রথম দিনই তো ডেকে নিয়ে গেছে তার বাসায়।
আচ্ছা, তো দেখা করেছে?
হ্যাঁ দেখা করছে, এবং তারা ওখানে মানে অনেকক্ষণ স্টে করত বাসায়। তো আমি তখন তো এগুলো জানি না। তারপরে একদিন দেখি যে মেয়েটার বাবা আসলো, আমাদের বাড়িতে আসছে, দেখি যে বাবু দুপুরে চলে আসলো। তখন মেয়েটার বাবা বলতেছে যে ম্যাডাম আপনি তো দেখে আসলেন, কিছু বললেন না, কিন্তু আপনার ছেলে তো আমাদের বাসায় গেছে। তো আমি যেহেতু বিজ্ঞাপন দিয়েছিলাম, অনেকে নক করছে, তা আমার তো একটা সিদ্ধান্তে আসতে হবে, যদি আপনি ছেলে বলে এখানে বিয়ে করবে তাহলে তো এখানেই হবে, না হলে অন্য পাত্র দেখতে হবে। এবং ওকে, ও যখন সামনে আপনি যে আসবেন ও মনে হয় জানে, বাবু যেন একটু একটু চেঞ্জ লাগতেছে আমার কাছে। এতদিন যে আমরা বন্ধুর মতো একটা, শুধু আমাদের সবকিছু নিয়ে চিন্তা করতাম, এ প্রথম গোপন করলো। যাই হোক, আমি ভাবলাম যে ও মনে হয় যে লজ্জা পাচ্ছে বা সাইডেস থেকে এটা আসতে পারে। আমি তখন ওকে ডেকে নিয়ে বললাম, দেখো আমরা তো কিছুই জানি না ওনাদের সম্পর্কে। বলে কি জানতে হবে? ওদের বাসায় গেছি আসছি, উনি ঢাকাতে সেটেল, উনি চাকরি করেন। আমি কি চাকরি করেন এটাও তো জানি না। বলে কি উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আমাকে এটাও তো ভালো করে দেখতে হবে না, ওনাদের নাটোরের বাড়ি, তারপরে যে মেয়েকে, এই মেয়ের সম্পর্কেও জানতে হবে, ওরাও জানুক। আমি তো আমার জীবনের সব কথাই বলছি, তোমাকে এত স্ট্রাগল করে করে এখানে নিয়ে আসছি, আমি তো টেলিফোনেই কথা বলছি এটা। তারপরে ও যেন ওর আঙ্কেলের সাথে কি বললো, বললো যে আঙ্কেল মার কথা থাক, আপনি রেডি করেন কালকে। আমি কালকে কি হবে? বলি কালকে আমি শুনলাম যে আংটি পরানো। তারপরে ভদ্রলোক বললো যে না, আক্ত করবে, সে আংটিতে বিশ্বাসী না। আমি না এই জটিল সম্পর্কগুলো এভাবে তলিয়ে দেখিনি, যেহেতু আমার জীবনও এরকম হয়েছে, কিন্তু আমি তখন ছোট ছিলাম। একটা বিয়ে যে একটা ছেলের কেমন করে কি করতে হয়, কেউ নেই আমার পাশে, আমি জানাতে পারছি না, আমার ছেলে ডিটারমাইন্ড ওখানে বিয়ে করবে। তখন আমি বললাম ঠিক আছে, তুমি যদি হ্যাপি হও তাই হবে, আমি কোনো দ্বিমত করব না, তো তোমার বাবাকে ডাক দাও, আমার ভাসতে আছে, ওরা আসুক, ওরা দেখুক, তারপরে আক্ত হবে। ওর বন্ধু একটা ছিল, তো সবাই মিলে আমরা গেলাম। গিয়ে ভদ্রলোক আমাদেরকে রিসিভ করবে কি, ভদ্রলোক উকিল ডাকতে যায়, কাবিন লিখে যে হ্যাঁ একে ডাকতে যায়। আমি না তখন একটা ধাক্কা খেলাম যে এটা এরকম হচ্ছে কেন। কাবিন লেখে যে কি বলা হয়, রেজিস্টার, ওনাকে দিয়ে আসলেন, নিয়ে এসে উনি রীতিমতো ব্যবস্থা করছেন। আমাদের তো লোকই নেই, আমরা মাত্র ছয় সাতজন গাড়িতে। বিয়ে হবে, বাবু আর মেয়েও সেজেগুজে আসছে। তখন ওদের যে সাক্ষী লাগে, এটা ভাড়াটিয়েকে ডাকছে। আমাকে ভাড়াটিয়ে কেন, আপনি তো জানেন আপনার মেয়েকে বিয়ে দেবেন, আপনি তো প্রস্তুত, আমি যেন না, তো ভাড়াটিয়ে আসবে কেন, আপনাদের কি এখানে ব্লাড কানেকশন কেউ নেই? তখন তারা ফোন করার করে করে বাবু তখন রেগে গেল। তখন আমার ভাইটা বোকা, বিমানবাহিনীতে চাকরি করতে, বলল কি হ্যাঁ এই যে অনেকে তো এমনি বিয়ে করে নিয়ে এসে, এর তো মা বাবা দেখতেছি, বাড়ি দেখতেছি, আপনারা তো আপত্তি কেন। যাই হোক, অভিমান হোক যেটাই হোক, আমি হ্যাঁ বললাম, বিয়েটা হয়ে গেল। কথা হলো যে আমার যেহেতু সদ্য ফ্ল্যাট কিনছে, এটা সাজায়, তারপর এটাকে একটু একটু করে আমি সাজাচ্ছি, সব বিয়ে আর এক বছর পর নিয়ে যাবো, মেয়েও চাকরি করতেছে, ওরা দেখা করবে, এটা বলে চলে আসলাম। তো 2009 এর ঘটনাগুলো, বাবু যেত, বাবু বিয়ের পর থেকে ওখানেই থাকতো বেশিরভাগই, এই ফ্ল্যাটে আসতই না, আমি একাই। তারপর 2009 এর লাস্ট ওর সাথে আমরা রংপুর গেছিলাম দুজন একসাথে, মা ছেলে, ও একটা প্রজেক্টে কাজ করতো, ও ওই ব্যাপারে। ওখান থেকে আসার পরে হঠাৎ করে, যেখানে নভেম্বরে নেওয়ার কথা ছিল সেখানে আমাকে ফোন করতেছে আমজাদ সাহেব, ওর বাবা, যে ফেব্রুয়ারিতে মানে আমরা অনুষ্ঠান করব, আপনার ছেলের দ্বিমত নেই, আপনি কি বলে? শুনে অবাক যে এটা কি করে। তখন বাবুর সাথে আমার বার্গারিং হচ্ছে, মানে এত সামান্য সময়ের মধ্যে আমি অ্যারেঞ্জ করতে পারবো না, এমনি করে বাবুর সাথে রাগারাগি করতে। তখন আমি যশোরে চলে গেলাম, আরজু ভাইয়ের একটা প্রজেক্ট আছে ওখানে গেলাম। তখন হঠাৎ একটা আননোন টেলিফোন পাই, টেলিফোনটা এরকম যে আপনার ছেলেকে আমরা ট্রাই করার চেষ্টা করছি কিন্তু সে আমাদেরকে পাত্তাই দেয়নি, বাট আপনার টেলিফোন নাম্বারটা অনেক কষ্টে জোগাড় করে আপনি যাকে বিয়ে করালেন যে ফ্যামিলিতে, আপনি কি সেই সম্পর্কে জানেন? আমাকে না। তারপরে আমাকে বললো যে আপনি ভালো করে জানেন, আপনি কে বলছেন? বলে আপনি শুভাকাঙ্ক্ষী। তারপরে কেটে দিল। তারপরে আমি আবার ফোন করলাম, বলে এটা একটা কল সেন্টার, আমি আর পেলাম না ভদ্রলোক, কিন্তু আমার মনে একটা সন্দেহ থেকে গেল। তখন আমি ওদের যে দেশের বাড়ি লালপুর, আমি শুধু ঠিকানা জানছি লালপুর আর নাটোর, ইউনিয়ন কি গ্রাম কি এগুলো কিচ্ছু বলেনি। আর ভদ্রলোক যে ডিপুটি ডিরেক্টর, হ্যাঁ সে যে সত্যিকার কি ওখানেও আমি দেখিনি, মেয়েটাও যে একদিন ব্যাংকে কিনে এগুলো আমি তলায় দেখিনি, কিছুই দেখিনি বাবুর উপর অভিমান করে করে। তারপরে আমি আমার সামাদ ভাইকে ফোন করলাম নর্থ বেঙ্গল সুগার মিলে, আমি তুমি একটু খবর নাও তো, তোমাদের লালপুরে নাকি প্রতাপশালী ফ্যামিলি আমজাদ হোসেন নাম তালুকদার বংশ, দেখো তো ও তখন খবর নিয়ে লালপুর ইউনিয়নের কথা বলো, গ্রামের কথা বলো, লালপুরে তো এই নামে কেউ চিনতেছে না, কেউ জানে না। তখন বাবুকে বললাম তুমি ইউনিয়নের নাম বলো, বলে আমি জানি না, আমাকে জিজ্ঞেস করো। ফার্ম গেটে যে খামার বাড়ি ওখানে চাকরি করতেন সামাদ ভাইয়ের বন্ধু একজন, তাকে ফোন নাম্বারটা দিল যে দেখো তো এই নম্বরে কেউ ডিপুটি ডিরেক্টর আছে কিনা, বলে কিনা এই সেল নম্বরে কোনো ডিপুটি ডিরেক্টর নেই তবে একজন ব্লক সুপারভাইজার আছে। আমি তো আরো হতবাক যে একটা ব্লক সুপারভাইজার এটাও গোপন করছে। তখন আমি বললাম যে আমাকে বললো সামাদ ভাই তুমি কি আসতে পারবা এক্ষুনি, আমি ঈশ্বর দিতে অপেক্ষা করছি। এখানে গিয়ে যেটা পেলাম যে অনেক মিথ্যা এখানে কালার করা হয়েছে এবং সবগুলো আমি ভুয়ে পেলাম। আমি তখন একটা জিনিস জানতে পারলাম যে মেয়েটার আরেকবার আরেকজনের সাথে আক্ত হয়েছিল একটা ম্যাজিস্ট্রেটের কাছে এবং এটাও গোপন করছিল তারা, তাদের অনেক কিছু, মেয়েটা আমার ছেলের থেকে দুই তিন বছর বড় হবে এটাও গোপন করছিল। এই সবগুলো আমি নাটোরে লালপুরে ওয়ালিয়া ইউনিয়নে ফুলপুর গ্রামে এসে আমি পেলাম ওদের আত্মীয় স্বজনকে। এখানে আমার বলার অনেক ছিল যে আত্মীয় স্বজনকে কেমন করে নিয়ে আসলাম সামাদ ভাইয়ের মাধ্যমে একটা আপ্যায়নের ব্যবস্থা করে, আমি সামাদ ভাইয়ের ছোট বোন হিসাবে এবং আমজাদের ফ্যামিলিতে খবর নিয়েছে এই জন্য যে আমি সামাদ ভাইয়ের মেয়ের বিয়ে হবে, তাদের একটা ছেলে ছিল জাপান থেকে আসছিল তার সাথে পরিচয়টা এইভাবে দিয়েছিলাম। এইভাবে নিয়ে কৌশল আমি যেহেতু রিসার্চে ছিলাম আমি নিজেই কথা বলে এটা বের করছিলাম। আমি তখন বাবুর অফিসে গেলাম, বাবু তখন তো ওখানে গিয়ে ও আমার সাথে দেখাই করতে চায় না, ঘর বন্ধ। তারপরে আমি বললাম যে এই ঘটনা, বলে ঠিক আছে আপনি ওরা তিনটা ওরা মিথ্যা বলছিল, ওদের আর একটা ছেলেরও সন্ধান পেলাম যে ভদ্রমহিলার আগে বিয়ে হয়েছিল সেই ঘরে একটা ছেলে আছে, এগুলো গোপন করছিল এবং ভদ্রমহিলা বাবুর শ্বশুর যে বর্তমান তার সাথে দ্বিতীয় বিয়ে, তো এগুলো সমস্ত নিয়ে বাবুকে বললাম এই ঘটনা তুমি এখন কি করবা, তুমি অনুসন্ধান করো, তুমি কি এই মেয়ের সাথে থাকবা না একটা ফয়সলা করার চেষ্টা করবো। ওরা যেহেতু প্রতারণা করলো, আমি জীবনের প্রথম প্রতারক চক্রের সাথে পড়ছিলাম, এখন আবার সচেতন ভাবে আমি সার্ভে না করে তোমার জীবনে এটা এসে গেল, আমি এটা মেনে নিতে পারতেছি না। তো ও আমাকে বললো ঠিক আছে আমি এটা আপনাকে রাত্রে জানাবো, ও আমার সামনে ফোন করলো ওর বসের সামনে, আমজাদ সাহেব বললেন যে তুমি ঘরে আসো তারপর আমি তোমাকে ভেঙে বলবো। এই যে ঘরে গেল সে আর ফিরল না, তার মানে আমি বুঝে গেলাম সে আর আসতে পারছে না ওখান থেকে। তারপরে বাসায় আসলো, এসে আমার সাথে অনেক রাগারাগি করলো আমি কেন তার অফিসে গেছি হ্যান করছি ত্যান করছি। এবং তার একদিন পর আমি ঘরটা বন্ধ, তখনও চাবি তার কাছেও একটা, আমি এতে খেয়াল করিনি যে আমার ঘরটা ও এসে এরক করবে। তারপরে এসে সে ডিসিশন নিয়েছে শ্বশুর বাড়িতে থাকবে, উপরে একটা কোয়ার্টার দিয়ে দিবে তাদের ইউনিটে, সে সমস্ত ইলেকট্রনিক যা জিনিস ছিল ওভেন থেকে আরম্ভ করে ফ্রিজ থেকে আরম্ভ করে সব জিনিসগুলো আমার দেখি যে আমি একলা ছিলাম না, আমার বান্ধবীর বাসায় ছিলাম, আমার মনটা খারাপ ছিল। ওই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের রিজিনাল ডিরেক্টর রাজিয়া খানম ওর বাসায় আমি ছিলাম আগারগাতে, এসে দেখি যে গন্ধ, দেখি যে ইয়েটা নকটা চেঞ্জ করে গেছে। আমি তো তখনই বুঝতে পারলাম ঘটনাটা কি হয়েছে। তারপরে মিস্ত্রি নিয়ে এসে খুলে দেখি যে মাছ মাংস, তখনও ওয়ার্ড্রোব আলমারি আর ডাইনিং টেবিল নিয়ে যায়নি, ইলেকট্রনিক জিনিসগুলো নিয়ে গেছে, ওগুলো ছড়ায় ছিটিয়ে পড়ে আছে। প্রচন্ড ভাবে এত কষ্ট পেলাম যে আমি সমস্ত সাজানো ঘরটা খালি খালি হয়ে গেছে, সমস্ত জিনিস নিয়ে গেছে, কয়টা জিনিস পড়ে আছে। তখন আমি চিন্তা করলাম যে আমি কার জন্য বেঁচে আছি, এই প্রথম আমি একবার আমি ও যখন হয়নি তখন আমি মরতে চেয়েছিলাম, এখন ও যখন সাকসেসফুল হয়ে আমাকে এত কষ্ট দিল, ফ্ল্যাট থেকে সব জিনিস নিয়ে গেল, তখন ভালো আমি সুইসাইড করব, এইবার আমাকে কেউ আর নিতে পারবে না। তারপরে অনেকগুলো ট্যাবলেট আমি কাছে রাখলাম, জগ ভরে রাখলাম, আমি একটা চিরকুট লিখলাম যে আমার এই মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমি আমার স্বপ্ন ভেঙে গেছে, আমি এখান থেকেই চলে যাব, আমি ঘুমের বইটা খাবো। এর মধ্যে হঠাৎ করে মনে করলাম যে আচ্ছা আমি আমি কি বোকা, আমি তো যথেষ্ট সচেতন, আমি কি আমার নিজের জন্য বেঁচে থাকতে পারি না, আমি তো কষ্ট পাচ্ছি কেন। আমি দেখি আমার টেলিফোনে সিটিসেল ছিল তখন, আমি ট্রাই করব, আমি আননোন কোন পার্সনের সাথে কথা বলে তার আমি পরামর্শ নিব, দেখি সে কি বলে। তেমনি করতে করতে ট্রাই করতে করতে রাত দুটা হয়ে গেল, তখন একটা ছেলে রেসপন্স করলো, খুব কিশোর ছেলে হবে, ও নাকি মেডিকেলে রাজশাহী মেডিকেলের সেকেন্ড ইয়ারে পড়তো, টেলিফোনটা ওর কাছে চলে গেছে, আমি অনেকটা আননোন ভাবে করতাম। তারপরে আমি বললাম যে তুমি কে, এত রাত্রে জেগে আছো, বলে আমাদের তো পরীক্ষা সেই জন্য জেগে থাকতে হচ্ছে। তারপরে ওকে আমি বললাম যে আমার কাছে সব প্রস্তুত, আমি একটা জেনে শুনে বুঝে সুইসাইড করতে ঘুমের বড়ি খেতে চাচ্ছি, আমার ফ্ল্যাটে কেউ আসবো না, আমি হয়তো মরে যাবো তখন ভাঙবে, যে তুমি বলো আমার জীবনের কিছু অংশ বলবো, তুমি আমাকে পরামর্শ দিবে। বললো যে ঠিক আছে, আমি আপনাকে ঠিক তিনটায় টেলিফোন করব। তারপরে কেটে দিয়ে ছেলেটাই করলো, ছেলেটার সাথে কথা বলতে বলতে ভোর হয়ে যে কখন গেছে আমি টেরই পাইনি, তখন ও আমাকে কতগুলো কথা বলল যে আপনি মরবেন, আপনি কার জন্য মরবেন, এই ছেলের জন্য? আপনি তো সারা জীবন তার জন্য নিঃস্বার্থভাবে সবকিছু দিয়ে আসছেন, আপনি এখন মানুষের জন্য বেঁচে থাকবেন, সে মানুষকে দেওয়ার জন্য অনেক কিছু আছে, আপনি প্লিজ, আপনি হাত জোর করে এখান থেকে আমি বলছি, আপনি কিচ্ছু করবেন না, আপনি খাবেন না, আমি ঢাকাতে এসে আপনার সাথে দেখা করব। ছেলেটা আমার সাথে প্রায় এক ঘন্টার মতো কথা বলল। আমি তখন প্রতিজ্ঞা করলাম মানব সেবার জন্য আমাকে বেঁচে থাকতে হবে, আমার নিজের জন্য দ্বিতীয়বার আমি মরলাম না, বেঁচে গেলাম। আমার কাছে তখন মাত্র 1,00,000 টাকা, বাবু তো আমাকে সবকিছু দেওয়া বন্ধ করে দিল, আমার মানসিক ভাবে এত ভারসাম্য হারিয়ে ফেললাম যে এসিলেনশনের প্রজেক্টও বন্ধ হয়ে গেল, আমি আর একটা চাকরি করার উৎসাহ পেলাম না। তারপরে আরেকদিন আসলো কি তার সবকিছু, সেদিন আমি উপস্থিত, দরজা নক করলো এবং গাড়ি নিয়ে আসছে, মানে ফ্ল্যাটে যা আছে সব নিয়ে যাবে। এর আগে আমার সমস্ত পেপার্স যা কিছু ছিল সব শেষ দরে বিক্রি করে ফেলছে, তার ওয়াইফ নিয়ে গাড়ি নিয়ে এসে আমি যেহেতু বাধা দিচ্ছি যেটুক আছে এটুক আর নিবে না, এগুলো আমার, আমি কিনেছি, তখন ঘরের মধ্যে আমাকে দেখে আমার বুকের উপর পা দিল, পা দিয়ে বলে তোকে মারতে আমার কোনো ইয়ে নেই, তুই বাধা দিবি কেন, এগুলো জিনিস আমার ফ্ল্যাট, আমার টাকা, তুই দিয়ে রাখছি, এটা তোর অনেক অনেক কৃতজ্ঞ থাকা উচিত যে আমার ফ্ল্যাটে এখনো তোকে রাখছি। আমি হতবাক হয়ে গেলাম, ওই অবস্থায় সমস্ত জিনিস নিয়ে গেল শূন্য ফ্ল্যাটে, পাশের ফ্ল্যাট থেকে এসে একজন আমাকে নক করতেছিল, ও যদি না আসতো আমাকে ওইভাবে ফেলে রেখে চলে গেল, আমি যে কি করে দাঁড়ালাম, কি করে ওখানে বেঁচে থাকলাম আমি জানি না। তার 6 মাস পর হঠাৎ একটা টেলিফোন পাই, আমি তখন আমরা নিজেরা একটা প্রজেক্ট দিয়ে ফেলছি অলরেডি, সেখানে আমি কাজ করতেছি, আমি ধামরাই গেছি যে সে আসবে, সে ওখানে থাকবে না, কিন্তু যেহেতু তার নামে অনেকগুলো টাকা ইনভেস্ট করেছে তার ওয়াইফের নামে, হ্যাঁ সেগুলো উঠাবে এবং আমাকে 2 মাসের জন্য ফ্ল্যাট থেকে বাইরে যেতে হবে, আমার ভাইকে দিয়ে আসল, ও অলরেডি গাড়ি কিনছিল, আমি বুঝতে পারিনি, আমি বিশ্বাস করছি ওকে, আমি 2 মাসের জন্য বললাম ঠিক আছে, তুমি 2 মাসের যখন ফ্ল্যাটটা চাচ্ছ ওই ফ্ল্যাটটা তোমারই, আমি আর এর মধ্যে যাব না। আমি ব্যাগে করে কয়টা কাপড় নিলাম, একটা ব্যাগে কয়টা কাপড় নিয়ে, তখন শীতকাল ছিল নভেম্বর, আমি ফ্ল্যাট নিয়ে এত এত কথা বলল আমাকে, আমি ধিক্ষারে নিজেকে লজ্জায় অপমানে আমি সব রেখে একটা ব্যাগে কয়টা কাপড় নিয়ে আমার কলিকে আমি প্রথম গেলাম ধামরাই, তীব্র শীতে ধামরাই আমি থাকতে পারলাম না, আমাদের যে ট্রেনিং সেন্টার ছিল, যে স্কুল রুম ছিল তার উপরে একটা ছোট্ট ঘরে বাংলা কলেজের
কাছে,
ফ্ল্যাটটা তো ওরই ছিল, দাবি করলো আমাকে 2 মাসের জন্য মিথ্যা কথা বললো,
কাগজে কলমে ওর ছিল, ইনফ্যাক্ট টাকা তো আপনারই ছিল,
ওরও টাকা ছিল,
হ্যাঁ কিন্তু ম্যাক্সিমাম টাকাই আপনার ছিল।
আমি চলে গেলাম যখন তখন খুশি, তারপরে দেখি 2 মাস হয়ে যায় আমাকে আর নক করে না। আমার ভাই আর আমি মিলে একটা জায়গা কিনছিলাম বালুরঘাটে, ওটা ডিট ছিল, তো ওই ডিটটা আমার ভাইয়ের থেকে ও চুরি করছিল আলমারির থেকে, নেওয়ার পর আমার ভাইকে 2,50,000 টাকা দিয়ে ডিটটা নিয়ে নিল, ডিটের দাম এখন প্রায় 20,00,000 হতো। তারা আর ওই ফ্ল্যাট থেকে গেল না, ওখানে বসবাস শুরু করলো, তার মানে ফ্ল্যাটটা দখল করার জন্য আমাকে ওইভাবে সরিয়ে দিল। আমি তখন ক্লান্ত হয়ে গেছিলাম, আমি ওখান থেকে এসে আনসার ক্যাম্পে একটা রুম নিলাম, সেখানকার পরিবেশটা ভালো ছিল না। তারপরে আবার আমি এই কলিগকে বললাম আমার রাজিয়ে বান্ধবীকে, তখন ওদের একটাই ঘর ছিল, ওর মা বোন থাকতো, ওই বিছানার মধ্যে গাদাগাদি করে আমিও থাকলাম, ওর এখানে খেতাম, আর আর এসিলেন ছিল তখন একটা প্রজেক্ট করতাম, আর বেশি করতে পারলাম, আমি তো ভেঙে গেলাম একদম ওই দিয়ে। আমার ও এখানে আমাকে অনেক কনসিডার করছে, মাত্র খাবার টাকা নিত 1,000 নিত, 3,000 টাকা দিয়ে আমার খাওয়া পড়া এমনিভাবে চলতো। আর এর এখানে আমি প্রায় 3.5 বছর থাকলাম, 3.5 বছর থাকার পর ওরা ওখানে আমার আর খোঁজ চাইনি, মাঝখানে একবার টেলিফোন করছে, টেলিফোনে নাকি ওর শ্বশুর বলছে, আমি নাকি ওর শ্বশুরকে বলছি যে তোমার নাতিকে আমি কিডন্যাপ করব। এটা শুনে আমাকে যে অকথ্য ভাষায় আমার ওই ইয়েগুলো নাই, আমার মোবাইল ফোনের মেমোরি কার্ডটাই নষ্ট হয়ে গেছে, আমি ওটা সেভ করছিলাম, যে এত জঘন্য ভাষায় যে কোনো মাকে বলতে পারে, আমাকে আমাকে প্রথম আমার ছেলে বলল আমি একজন খারাপ মহিলা, আমি পোষ, আমি কেন আমি গোটা দুনিয়ায় ঘুরে ঘুরে বেড়াই, আমি পথে পথে আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো মূল্য নেই, তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে কিডন্যাপ করতে চাস? তুই তো রাস্তায় মরে থাকবি, তুই রাস্তায় মরতে পারিস না, এত লোক মরে, তোর মুখে আমি প্রস্রাব করে দেব। কি যেন একটা মহিলা বলল, তুই তুই করে। আমি এটা শুনতে শুনতে অজ্ঞানের মতো হয়ে যাচ্ছি। রাজিয়ে তাড়াতাড়ি এসে আমাকে ধরলো, ধরে বললো, যাই ছেলে তুমি চুপ করে থাকো, নিমুখ হারাম ছেলে, একটা কথা বলবে না। তারপরে ফুলটা কেটে দিল। তারপরে ওর সাথে আর আমার কোনো আর যোগাযোগ হয়নি। তখন আমি চিন্তা করলাম যে আমি একটা জানোয়ার, মানুষ করতে পারিনি, একটা জানোয়ার তৈরি করছি মনে হয়। আমি লজ্জায় অপমানে আর কখনো টেলিফোন করতে পারলাম না, কখনো বাসায় যেতে পারলাম না, কিচ্ছু না, এভাবে চলে গেল। হঠাৎ করে গত বছর জুনে একটা মেয়ে আমাকে ফোন করল, যে বাসায় আমি এখন আছি। এই মেয়েটা ফোন করে আমাকে মা মা করে ডাকতে আরম্ভ করলো, মা আমি আপনি কোথায় আছেন, আমি আপনার মেয়ে, আপনাকে নিয়ে আসব। এরকম অবস্থার মধ্যে আমি তখন রাজিয়ার মা দেশ থেকে আসলো অসুস্থ হয়ে পার্মানেন্টলি, তখন ওই ঘরে আর জায়গা হলো না, একটা অসুস্থ রোগী। আমি নদীর ওই পার চলে গেলাম মোহাম্মদপুরের আমাদের প্রজেক্টেরই একটা ঘরে। তখন এই মেয়েটা আমাকে এত মোটিভেশন করে ফেললো যে মেয়েটার সাথে এখন আছি, এই মেয়েটাই আমাকে খুঁজে বের করছে, টেলিফোনটা বাবুই দিয়েছিল। পরবর্তীতে যখন মেয়েটা আমাকে জোর করে নিয়ে তার বাসায় দায়িত্ব নিল, বাবুর পরিচিত মেয়েটা,
বাবুই ওনাকে নাম্বারটা দিয়েছিল।
হ্যাঁ, দিয়েছিল যে সে একজন তার মেয়েকে রাখার জন্য একটা মহিলা খুঁজতেছিল। তখন সে ঘৃণা ভরে আমার নাম্বারটা দিয়েছিল যে একটা মহিলা পথে পথে ঘুরতেছে, তুমি ইচ্ছা করলে এই মহিলাকে ফোন করে নিয়ে এসে তোমার বাসায় রাখতে পারো। যখন সে আমি আসলাম, কথা বললাম, আমাকে দেখলো, তখন তো সে অবাক, একটা এইরকম মাকে সে এইভাবে বলল। তখন ও কেঁদে মেয়েটা আমার পা ধরল যে মা আমাকে আপনি ক্ষমা করেন, আমি আপনাকে ভুল বুঝছিলাম, আপনি আমার বাসায় আমার মায়ের সমতুল্যে থাকবেন। তাদের কাজের মেয়ে পরে রাখছিল, তারপর ওই বাসে এখন স্টিল আমি আসছি, কিন্তু আমি বুঝতে পারতেছি যে বাবুর সাথে এর সাথে অনৈতিক সম্পর্ক। বাবু হ্যাপি না, তার বিবাহিত জীবনে তার একটা বাচ্চা হয়েছে, মেয়েটা তার বাড়ির থেকে ব্যাংকে যায় এবং বাবু এই ফ্ল্যাটে থাকে, হয়তো বা বৃহস্পতিবার আসে, শনিবার চলে যায়, এরকম লাইফ মাঝখানে ইন করছে এই মেয়েটা। এই মেয়েটাও বিবাহিত, মেয়েরও একটা বাচ্চা আছে। ওই মেয়েটার সাথে থেকে যখন আমি একদম পূর্ণাঙ্গ এগুলো বুঝতে পারতেছি, মেয়েটার সাথে বাবুর ভালো সম্পর্ক ইদানিং যাচ্ছে না, মেয়েটা আমার সাথে এখন রাব বিহেভ করতেছে এবং তার হাজবেন্ডকেও চলে যেতে বলছে। এখন একদম আমি ভাসমান, আমি কোথায় যাবো জানি না, আমার সীমিত পয়সার মধ্যে, এটা হয়তো আমার প্রজেক্টে।
আপনি কোথাও কোনো কাজ করেন?
আমি ওই যে একটা জায়গাতে, ওখানে কোনো পয়সা পায় না, ওরা একটা আমার সুবিধাতে একটু সম্মানী ভাতা দেয়। আমার এই অবস্থায় কি করা উচিত? আমি আমার এখন সামান্য আলিকোর আমি কিছু টাকা পেয়েছি, আলিকোর 18 বছর পূর্তি হয়ে যাওয়ার পর প্রায় 1,80,000 মতো টাকা পেয়েছি, এটা আমার এখন শক্তি। আমার যে জায়গাটা আছে সেই জায়গাটা এখন ওইভাবে বিক্রি করতে পারবো না, সাভারে এক টুকরো জায়গা আছে, সেটার সমস্ত কাগজপত্র বাবুর হাতে, ও আমাকে দিচ্ছে না। এখন ওটাও কি করছে আমি জানি না। তো সব মিলে আমার এখন এই টাকাটা আমার ভরসা, এই মেয়েটার সাথে থাকা আর সম্ভব না। আমি যেহেতু সব ঘটনা জেনে ফেলছি, আমার সাথে অত্যন্ত খারাপ বিহেভ করছে, আমি এখান থেকে চলে যাচ্ছি এবং অলরেডি 1 তারিখ আমি চলে যাচ্ছি, আমার যেতে হবে, শুধু এটুক জানি, হয়তোবা আমি সাময়িক আশ্রয় নেব কোথাও।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে দিস ইজ দ্য আলটিমেট স্টোরি অফ মাদার, এই হচ্ছে একটা মায়ের জীবনের গল্প। আমাদের প্রত্যেকেরই সংসারে অভাব অনটন অনেক কিছু থাকে, কিন্তু আমরা শেষ পর্যন্ত বিজয়ী হই। আজকে একজন মাকে আমরা, সে কি হেরে গেছে, আমরা এই প্রশ্নটা রেখেই আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে চাই। আমরা অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি আমাদের ফেসবুক পেজে, আমরা 2-1 কমেন্টস পড়ব, তবে তার আগে একটা ব্রিদিং স্পেস দিব, তারপর আমরা আজকের হ্যালো ইট 920 তে আবারও ফিরে আসব।
মায়ের মা বলে কেউ ডাকে না। গাছের ফুলেতে ফল ধরে না, সে গাছে কপালে কি জ্বালা কেউ তো জানে না রে মনে, কেউ তো জানে না।
অসংখ্য ফেসবুক কমেন্টস আমরা পেয়েছি, কয়েকটা পড়তে চাই। জবা ফুল নামের এক বন্ধু লিখেছে, মায়ের গল্প শুনে মনের মধ্যে কেমন যেন একটা কষ্ট অনুভব করলাম। মা তোমায় হাজার সালাম, তোমার ছেলে তোমার সাথে নেই তো কি হয়েছে, আমরা লাখো সন্তান আজকে তোমার পাশে রয়েছি। স্বর্ণালী স্বর্ণা নামের এক বন্ধু লিখেছে, হায়রে নিয়তি, যার জন্য নিজের সুখের কথা চিন্তা না করে মা নিজের জীবনটাই উৎসর্গ করে গেল, সেই সন্তানই মাকে আজকে চেনে না, আল্লাহ আপনার সহায় হোক। ঝুমুর ঝুমুর লিখেছে, আপনি ঠিকই বলেছেন, এমন ছেলেরা আসলেই জানোয়ার, যারা প্রতিষ্ঠিত হবার পর নিজের জন্মদায়ী মাকে ভুলে যায়। এমন কুলাঙ্গারের জন্ম যেন আর কোন মায়ের ঘরে না হয়। ভালো থাকবেন মা। জসিমউদ্দিন নামের এক বন্ধু লিখেছে, আপনার জীবনে সবচেয়ে বড় সর্বনাশ করেছে আপনার শ্বশুর, আর আপনাকে কঠিনতম অপমান করেছে আপনার সন্তান, যাদের বিচার হওয়া উচিত। হায়রে জীবন, মানুষ কেন এত অকৃতজ্ঞ হয়। আবিদা সুলতানা লিখেছে, মায়ের কান্নার আওয়াজ শুনে বুকটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। আপনি ভেঙে পড়বেন না মা, ওই অপদার্থ সন্তান একদিন নিশ্চয়ই আপনার প্রয়োজন অনুভব করতে পারবে। ধিক্কার জানাই এমন সন্তানকে। সায়ন্তিনী হক লিখেছে, পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মা, আর এই মাকে যারা অপমান করে তারা মানুষ নামের অযোগ্য। মায়েরা কখনো হারতে জানে না। একটাই প্রার্থনা, এই মাকে আল্লাহ যেন বেঁচে থাকার জন্য আরো শক্তি দেন এবং ভালো রাখেন। কবির শেখ নামের এক বন্ধু লিখেছে, আজ থেকে শপথ নিলাম আর কোনোদিনও মাকে কষ্ট দেব না। সন্তানকে বড় করার জন্য মা যে কত ত্যাগ স্বীকার করেন তা আজকের গল্প থেকে বুঝতে পেরেছি। দুঃখ পাবেন না মা, আমরা সবসময় আপনার পাশেই আছি। আবু বকর সিদ্দিকী লিখেছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, আর সেই মাকে যারা আঘাত করে তারা নরাধম। আমরা কি পারি না এক বেঈমান ছেলের দেয়া দুঃখ ভুলিয়ে দিয়ে এই মায়ের পাশে দাঁড়াতে? মাগো হাজার সালাম তোমায়। এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস এসছে ফেসবুকে। দুজন উইনারের নাম ঘোষণা করতে চাই। একজন হচ্ছেন শ্রেষ্ঠ মন্তব্য করে কবির শেখ, এবং আরেকজন হচ্ছেন শেয়ার করে, আমাদের স্ট্যাটাস শেয়ার করে। লাকি উইনার আমি বলব তাবাসসুম মুরমি। আপনাদের দুজনকে আমরা দিচ্ছি ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আন্টি, আপনার কিছু বলার আছে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে?
আমি কি হেরিয়ে যাচ্ছি আমার নিজের কাছে, আমার ছেলের কাছে, আমার বিবেকের কাছে? আমি এখনো মরে যাইনি, আমি মরতে আর চাচ্ছি না। আমি প্রতিজ্ঞা করছি আমি মানব সেবা আমার জীবন উৎসর্গ করব। আমি একটা চাকরি চাই, একটা জব চাই। আমি এতে করে এখন আমি সামর্থ্য রাখছি যে আমি যদি ভালো একটা জব করতে পারি, আমার রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ক্রেডিটে আমার ভালো অভিজ্ঞতা আছে, আমি নিজে মাস্টার্স, আমি একদমও শেষ হয়ে যাইনি, আমি আবারও বাঁচতে চাই, নিজের পায়ে দাঁড়ে নিজের পরিচয়ে। আমার কেউ নেই পৃথিবীতে, আমি একা, সারা জীবন আমি একাই থাকলাম। আমার জীবনটাকে আমি উৎসর্গ করব ঢাকা মেডিকেল কলেজে। আমি চোখটা অলরেডি লায়ন্সকে দান করছি, আমার তো কেউ নেই, আমার দেহটা নেই যেন কখনই টানাটানি না হয়, যেন দাবি করতে না পারে আমি কালো। আমার ভাইরা পর্যন্ত আমাকে প্রতারণা করছে, আমার মা নেই, বাবা নেই। রিসেন্ট উনি মারা যাওয়ার পর আমি ভাবলাম যে আমি আমি একা, বাট আমি ভেঙে পড়িনি। আমাকে সাজেশন দিবেন, পরামর্শ দিবেন আমি কি করব, কি করা উচিত। হ্যাঁ, আমি একটা কবিতা দিয়ে শেষ করব, যে কবিতাটা আমার সারা জীবন আমাকে উজ্জীবিত করে, আমাকে প্রেরণা দেয়। আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে, ফরহাদ মাজার লিখেছেন। আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ ইতিহাসের সামনে, আমার কাঁধে দিয়েছ স্টেন গান, কমর বন্ধে কার্তুস, আঙ্গুল ভর্তি স্টিগার, বালু দিয়ে বিস্ফোরণে উৎকন্না আমার শ্রুতি, আমার দৃষ্টিতে ভবিষ্যৎ। আমি সেই ভবিষ্যতের দিকে নিশানা তাক করে দাঁড়িয়েছি, আমার গন্তব্যে ফুটে উঠেছে প্রতিটি রাস্তায়, প্রতিটি রাজপথে, প্রতিটি আয়ারল্যান্ডে। মোড়ে মোড়ে টকবক করে উঠছে লাল ঝান্ডা, তারা আমাকে ট্রাফিক সিগন্যাল দিচ্ছে। আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ পরিবর্তনের সামনে, এখন আমার আর ফেরার কোন পথ নেই। বড় দীর্ঘকাল আমি অপেক্ষা করেছিলাম, বড় দীর্ঘকাল। স্বীকার করি মাঝে মাঝে আমি ভারী হতাশ হয়ে পড়ি, ভারী হতাশ। কিন্তু মাঝরাত্রে এক অজানা শ্রমিক তার হাতুড়ি ঠুকে আমাকে জাগিয়ে দেয়, বলে জাগো, জেগে উঠো, জেগে উঠো টিলাবাড়ির সেই দুরন্ত চঞ্চল মেয়েটি। তুমি তোমার বাড়িতে আসতে চাও তো আত্মহত্যা কেন? ছোট্টবেলার সে হাস্য উজ্জ্বল চঞ্চলা হরিণীর মতো ছুটে চলে আসবে। ভোর হয়, পূবের আকাশে রক্তিম আলোক ছটায়, আমি জেগে উঠি, আমার আর আত্মহত্যা করা হয় না।
আজকের এই অনুষ্ঠানটা কি বলে শেষ হবে সেটা বলার জায়গা থেকে আমার কিছুই বলার নেই, প্রত্যেকের বলার জায়গাটা উন্মুক্ত থাকলো আজকের এই অনুষ্ঠানে। শুধু বলেছিলাম মাকে পাশে রেখে শুনুন, প্রত্যেকের মধ্যে যে অনুভূতিটা হয়েছে সেই অনুভূতিটাকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে চাই। আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ হবে প্রিয় শ্রোতা। অনুষ্ঠানের পরে হ্যালো 8920 তে যে সেগমেন্টগুলো থাকে প্রত্যেকটা জিনিস আমাদের মধ্যে অনুভূতি দেয়, প্রত্যেকটা কথাই, কিন্তু আজকের এই অনুভূতির পরে আমরা কোনো কিছুই নিতে পারব না। সে কারণে আজকের এই অনুষ্ঠানটা এখানেই আমরা শেষ করছি।
এই পৃথিবীর সবার সেরা সবার প্রিয় মা, মায়ের জন্য ভালোবাসা শুভ কামনা। এই পৃথিবীর সবার সেরা সবার প্রিয় মা, মায়ের জন্য ভালোবাসা শুভ কামনা। মা তুমি ভালো থেকো, সুখে থেকো মা, মায়ের জন্য ভালোবাসা শুভ কামনা।
Close Up presents Hello 8920.
This track was downloaded from FusionBD.com.